fear. The real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের হর ওয়ার্ল্ড এর আজকের ঈদ স্পেশাল আয়োজনের আজকের শেষ অংশের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এবারের ঈদ আয়োজনের গত তিনটা এপিসোডে আপনাদেরকে কতটুকু ভয়ের আনন্দ দিতে পেরেছি আমি জানি না, আজকের এই এপিসোডেও কতটুকু দিতে পারবো তাও বলতে পারবো না, সেটা আপনারাই বলতে পারবেন, আপনারাই মূল্যায়ন করতে পারবেন আপনাদের কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে আমাদের এই চারটি এপিসোড। যা কিছু কৃতিত্ব, সবকিছু মহান আল্লাহ রব্বুল আলমিনের কৃপা এবং আপনাদের সহযোগিতা। আর যতটুকু সমস্যা আপনারা মনে করবেন, সব কিছু দায় দায়িত্ব আমার। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের সকলের প্রিয় তিনজন ব্যক্তির ঘটনা নিয়ে হাজির হয়েছে। প্রথমে যার ঘটনা দিয়ে শুরু করতে যাচ্ছি, তিনি আপনাদের সকলের প্রিয় মোহাম্মদ রবি ভাই। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলার পেয়ারাতলা নামক স্থানে। এর পরে যার ঘটনা শেয়ার করব, তার নাম সাংবাদিক এনামুল হক আবির ভাই, যার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে। এরপর যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, তিনিও আপনাদের সকলের প্রিয় মাশফিক ভাই, যার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায়। প্রিয় লিসেনার্স, শুরুটা রবি ভাইকে দিয়ে করব আর শেষটাও ওনার ঘটনা দিয়েই ইনশাল্লাহ করব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা ঘটনাগুলো কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না, এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, কোন ঘটনা ভালো লেগেছে, কোন ঘটনার কোন অংশটা ভালো লেগেছে সেটাও জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফনান দ্য হরর ওয়ার্ল্ড bd@gmail.com এই মেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও বলে দিচ্ছি, afnanthehorrorworldbd@gmail.com। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে গেলেই আপনারা ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও দেখতে পাবেন। প্রিয় লিসেনার্স, আমরা ইয়াসান নামে হরর থ্রিলার বইটি বের করেছিলাম, রকমারিতে বইটি রয়েছে, আপনারা অনায়াসে রকমারি থেকে ইয়াসের বইটি অর্ডার করতে পারেন। আরও সহজ করে দিচ্ছি, অর্ডার লিঙ্কটাও আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়েও আপনারা বইটি অনায়াসেই অর্ডার করে ফেলতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের এই এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, আমি এতটুকু বলবো আপনারা একটু নড়াচড়ে করে বসুন, কারণ এই ঘটনাটি অনেকগুলো রহস্যের জট খুলে দেবে। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা শুনেছেন, সেই ঘটনাগুলোর সাথে এই ঘটনার একটা লিংক আপনারা তৈরি করতে পারবেন, এমনকি নিজে নিজেও কিছু ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন যে ও আচ্ছা এই কারণ, তাহলে এই কারণেই এগুলো হয়। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যিনি রবি ভাইকে দিয়েছেন তার নাম পাভেল, ওনার বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়। তো এই ধুনট এলাকাতেই 1980 কি 1982 সালের দিকে ঘটনাটি ঘটেছিল। ধুনট উপজেলার একটি ইউনিয়নের খুবই সম্ভ্রান্ত একটি পরিবারের সাথে এই ঘটনাটি ঘটে। ওনারা এই ঘটনাটি খুব বেশি আসলে প্রকাশ করেননি, আর সময়ের সাথে অনেকটাই ধামাচাপাও পড়ে গেছে। এই ঘটনাটি আমরা তুলে এনেছি সঙ্গত কারণে, কিছু কিছু নাম আমরা বলছি না, তবে একজন ব্যক্তির নাম আমরা বলবো যাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছিল, তার নাম মুন্সি আব্দুর রউফ। উনি ওই সময়ে ওই এলাকায় খুবই স্বনামধন্য একজন মানুষ ছিলেন, উনি অত্র এলাকার মেম্বার ছিলেন, বিভিন্ন বিচার সালিশ এগুলো করতেন, খুব সৎ পরোপকারী হৃদয়বান একজন মানুষ ছিলেন, সব জায়গায় ওনার গ্রহণযোগ্যতা ছিল। একবার কি হয় যে উনি কোনো একটা জায়গা থেকে বাড়িতে আসছেন, আসার পর হঠাৎ করেই ওনার শরীরটা খারাপ লাগছে। ওনার স্ত্রীকে বলেন যে আমাকে একটু বাতাস করো। তো উনি একটা তাল পাখা নিয়ে এসে তাল গাছের যে পাতায় পাতা দিয়ে তৈরি একজন পাখা রয়েছে, তো ওই পাতাটা ওই ওই পাখাটা নিয়ে এসে ওনার স্বামীকে বাতাস করতে থাকেন। তখন উনি বলেন যে আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে। ওনার স্ত্রী সাথে সাথে কিছু খাবার নিয়ে আসেন। যখন উনি খাবার খাবেন, উনি ফিল করলেন যে উনি খাবারটা গিলতে পারছেন না। উনি বলছেন আমি খাবারটা গিলতে পারছি না, মনে হচ্ছে কেউ গলার এখানে আমাকে চাপতে ধরে রেখেছে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। এই কথা বলতে বলতে হঠাৎ করে উনি বমি করা শুরু করেন, পড়ে যান ওই জায়গা থেকে। ওনার স্ত্রী তো চিৎকার চেঁচামেচি করতে থাকেন, একে কোথায় আসো, সবাই এদিকে আসো, দেখো উনি অসুস্থ হয়ে গেছেন। ওনার রক্ত বমি শুরু হয়ে যায়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ছটফট করতে করতে মুন্সি আব্দুর রউফ পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকলেই ওনাকে খুবই ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, ওনার বিভিন্ন ধরনের ভালো আচরণের কারণে, সৎ কাজের কারণে। স্থানীয় একটি নতুন তৈরি হওয়া কবরস্থানে ওনাকে দাফন করা হয়। এই কবরস্থানটা তৈরি করার পেছনে, জায়গা দান করা, তারপরে আরো অনেকগুলো কাজের পেছনেও এই মুন্সি আব্দুর রউফের অবদান ছিল। নিজের হাতে গড়া সেই কবরস্থানে মুন্সি আব্দুর রউফকে সমাহিত করা হয়। কবরস্থানটা নতুন ছিল, তখন 8 থেকে 9 জন ব্যক্তির কবর সেখানে হয়েছে বলে জানা যায়। ওই সময়ে মুন্সি আব্দুর রউফের যেই বাড়ি, বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় 0.5 কিলোমিটার, আর ওই মসজিদ থেকে ওই কবরস্থানের দূরত্ব প্রায় 0.5 কিলোমিটার। তার মানে ওনার বাড়ি থেকে ওই নতুন কবরস্থানের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। ওনাকে যেদিন কবর দেওয়া হয়, দিনের বেলাতেই কবর দেওয়া হয়েছে, তো কবর যেদিন দেওয়া হয়েছে তার মানে ওই দিনই রাতের বেলা থেকেই একটা ঘটনা শুরু হয়। সেটি হচ্ছে মসজিদের যিনি ইমাম সাহেব, উনি এশার নামাজ পড়ে বাড়িতে যেতেন, উনি আসরের নামাজ পড়ানোর জন্য আসতেন, আসরের পরে মাগরিবের নামাজ পড়াতেন, মাগরিবের পরে এশার নামাজ পড়ে পড়িয়ে মসজিদটা ঝাড়ু টারু দিয়ে তালাবন্ধ করে বাড়িতে চলে যেতেন। ওনার হাতে কোনো টর্চ লাইট ছিল না, একটা হারিকেন নিয়ে আসা যাওয়া করতেন আর কি। তো বাড়িটাও ওই কবরস্থান পার করে, তার মানে হচ্ছে বাড়ি থেকে মসজিদের দূরত্ব 1 কিলোমিটারের বেশি হবে, এই জন্য সব ওয়াক্ত উনি বাসা থেকে এসে নামাজ পড়াতে পারতেন না। এই জন্যই সাধারণত দেখা যেত উনি আসরের সময় এসে একবার এশার নামাজ পড়িয়ে তারপর যেতেন। উনি যখন এশার নামাজ পড়িয়ে ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে উনি জিকিরের আওয়াজ শুনতে পান, বেশ অদ্ভুত শব্দে জিকিরের আওয়াজ। এই জিকিরের আওয়াজটা আসছে এই মুন্সি আব্দুর রউফ সাহেবের কবরের ওখান থেকে। নতুন কবরস্থান তো, বেশ দূরে দূরেই কিছু কিছু কবর ছিল, অল্প কিছু কবর ছিল, তো যেই পাশ থেকে আসছিল শব্দটা, এটা মুন্সি আব্দুর রউফ সাহেবের কবরের ওখান থেকে আসছে, এটা উনি নিশ্চিত হলেন। উনি চিন্তা করলেন যে আব্দুর রউফ সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, হয়তোবা কোনো জিন এখানে এসে জিকির আজগার করছে, ওনার জন্য দোয়া করছে, এটা হতেই পারে। এটাকে উনি খুব একটা অস্বাভাবিকভাবে নেন নাই, বরঞ্চ নিয়ম অনুযায়ী উনি ওখানে বেশিক্ষণ দাঁড়ান নাই, দ্রুত পাশ কাটে চলে গিয়েছেন। কারণ এই ধরনের ঘটনা ঘটলে সেখানে বেশিক্ষণ দাঁড়ানো উচিত না, এটাকে উনি ভালো মনে করে ওখান থেকে চলে যান। পরের দিন এশার নামাজের পর, উনি কিন্তু এটা কাউকে বলেন নাই, ওটা ওই পর্যন্তই। পরের দিন এশার নামাজের পর উনি যখন আবার বাড়িতে ফিরছেন, ওনার এশার নামাজের পরে বাড়িতে ফিরতে একটু দেরি হয়, কারণ এশার নামাজের পর মসজিদটা উনি ঝাড়ু দেন ফজরের নামাজের সময়, যাতে মুসল্লিদের অসুবিধা না হয়, এই জন্য ওনার মসজিদ থেকে বেরোতে কিছুটা দেরি হয়ে যায়। তা রাত আনুমানিক 9:30 বাজে আর কি, আর তখনকার সময় ওই গ্রামে সন্ধ্যার পরপরই লোকজন শুয়ে পড়ত, কিছু মানুষ এশার নামাজ পড়তে এসে নামাজ পড়ে বাড়িতে গিয়েই ঘুমিয়ে পড়তেন। এই কারণে ওই সময় একদম শুনশান নীরবতা বিরাজ করত, আশেপাশের লোকজন দেখা যেতই না। তো উনি যাচ্ছেন হারিকেন নিয়ে আবারও মুন্সি আব্দুর রউফ সাহেবের কবরের পাশ থেকে সেই জিকিরের আওয়াজ শোনা যায়। এবারও উনি বিষয়টা এড়িয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। উনি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই জিকিরের আওয়াজ, এটা স্বাভাবিক কোনো শব্দ ছিল না। যেমন আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 এভাবে জিকির করে না তো, এই টাইপের কোনো শব্দ উনি শোনেন নাই। অদ্ভুত রকমের কিছু শব্দ, কিন্তু সেটা অ্যারাবিক শব্দও ছিল না। উনি চিন্তা করলেন এটা কি ধরনের শব্দ, আবার ভাবলেন যে জিনেরা তো ভিন্নভাবে হয়তো বা শব্দ উচ্চারণ করে, কারণ ওদের হিসাব নিকাশ আলাদা, হতে পারে এরকম কিছু। তৃতীয় দিন একই রকম ভাবে উনি এই জিনিসটা শুনতে পান। তখন কেন জানি ওনার সন্দেহ লাগে যে এরকম একই সময়ে এটা হচ্ছে, বিষয়টা সন্দেহজনক বটে। কেন জানি ওনার মনের মধ্যে খটকা লাগে। এবার উনি কি করেছেন, এইবার আর পাশ কাটিয়ে না গিয়ে উনি কবরের মধ্যে ঢুকেছেন। ঢোকার পর উনি যখন কবরের কাছে গিয়েছেন, কবরের চারদিকে তো কোনো বেড়াটা ছিল না, তো উনি ওই কবরের কাছে যখন গিয়েছেন তখন ওই শব্দ উনি শুনতে পাচ্ছেন। উনি কি করেন, বিসমিল্লাহ বলে কবরের মাটির উপরে হাত রাখেন। যখনই হাত রেখেছেন মনে হলো কবরের মধ্যে একটু হুটোপুটির শব্দ হলো, এরপর সবকিছু একদম শান্ত। তখন উনি কিছু একটা চিন্তা করলেন। চিন্তা করার পর ওই অবস্থাতে উনি বাড়িতে ফেরত আসার জন্য যখন রওনা হয়ে কবরস্থান থেকে বের হয়েছেন, আবার হঠাৎ করে সেই ধরনের একটা শব্দ, জিকিরের শব্দ উনি শুনতে পেলেন। উনি তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন। পরের দিন ওনার এক ওস্তাদ, তিনিও একটা মসজিদের ইমাম ছিলেন, তিনি এই কবর রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেছিলেন। বিভিন্ন ঘটনা ঘটে কবর রিলেটেড, যেমন দেখা যায় যে কবরের ভিতর থেকে এমন এক ধরনের আওয়াজ আসছে, পরে কবর খুঁড়ে দেখা গেল যে ওই কবরের মধ্যে যে লাশটা কবরের এক সাইডে বসা আছে, সেই লাশটা নিজের কাফনের কাপড় খেয়ে ফেলছে, অল্প একটু বাকি আছে, পুরোটাই খেয়ে ফেলেছে। সেই কাপড়টা টেনে বের করা, যদি কাপড়টা পুরোটা খেয়ে ফেলতো ভয়ঙ্কর ধরনের বিপদ হতো, এই ধরনের ঘটনা কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি। উনি এই ধরনের সমস্যার সমাধানও করেছেন। এই কারণেই ওই ইমাম সাহেব তার ওস্তাদের কাছে যান, বলেন যে হুজুর এই এই ব্যাপার, মুন্সি আব্দুর রউফ সাহেবকে তো আপনিও খুব ভালো করেছিলেন, খুব ভালো একজন মানুষ ছিলেন, ওনার মৃত্যুতে আমরা সবাই শোকাহত, কিন্তু গত কয়েকদিন ধরে আমি এই ধরনের ঘটনা শুনছি, এই এই ব্যাপার, গত রাত্রেও আমি এরকম ব্যাপার দেখলাম, কবরের উপরে হাত দিলাম, হুটোপুটির শব্দ হলো, ঠান্ডা হয়ে গেল, আবার আসার সময় আবার শুরু হলো, বিষয়টা আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আপনার তো অভিজ্ঞতা রয়েছে, আমার মনে হচ্ছে যে এইখানে এমন কিছু একটা ঘটছে যেটা স্বাভাবিক না। তখন হুজুর বললেন যে অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কবরের অনেকগুলো বিষয় দৃশ্যমান করেন, যদিও হাদিসে রয়েছে যে কবরের আজাব এটি মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সকল প্রাণী বুঝতে পারে, কিন্তু উনি যেরকম ভালো মানুষ ছিলেন তাতে করে তো এমনটা হওয়ার কথা না। এটা কবরের আজাবেরও কোনো কিছু না, আবার কবরের আশেপাশে জিকির করবে এটা হতে পারে, কিন্তু তুমি যেভাবে বলছো এমনটা তো হওয়ার কথা না, আসলে তো বিষয়টা সন্দেহজনক। তখন হুজুর বলেন ঠিক আছে, কালকে এশার নামাজ আমি পড়ানোর পর ওই কবরস্থানে চলে আসব, তুমিও এশার নামাজের পর মসজিদের যেই আনুষাঙ্গিক কাজগুলো আছে এগুলো করে ওই কবরস্থানের কাছে চলে এসো, আমি দেখব আসলে ব্যাপারটা কি, দেখি আমি বুঝতে পারি কি না। তো এই কথার উপরে ওই ইমাম সাহেবও চলে আসেন। এশার নামাজের পর যথারীতি ওই জায়গাতে হাজির হয়ে যান। এবারও আগে আগে হাজির হয়েছেন হচ্ছে যে এই কাছাকাছি যে মসজিদের ইমাম সাহেব, যিনি প্রথম এই শব্দগুলো শুনেছিলেন, উনি এসেছেন, উনি এসে ওই শব্দটা কিন্তু শুনছেন। কিছুক্ষণের মধ্যেই ওনার ওস্তাদ যিনি ইমাম সাহেব উনিও চলে আসেন, উনিও হাতে একটা হারিকেন নিয়ে চলে আসছেন। চলে আসার পর বলছেন যে চলো আল্লাহর নামে ভিতরে ঢুকি। ওনারা দুজনই যাওয়ার পর এই ধরনের অদ্ভুত শব্দের জিকির শুনতে পাচ্ছেন। যেই ওস্তাদ যে এসেছেন উনি বলছেন যে শোনো, আসলেই এখানে এমন কিছু ঘটছে যেটা স্বাভাবিক বিষয় নয়, এমন কিছু এখানে হচ্ছে যেটা ভালো কিছু না, কিন্তু কি হচ্ছে সেটা বুঝতে পারছি না, একটু অপেক্ষা করো আমি জিহাদকে ডাকি। এরপরেই উনি বলতে থাকেন, জিহাদ তুমি কি কিছু শুনতে পাচ্ছ? এদিকে এই যে জিহাদটা কে, জিহাদ এবং বরকত এই দুইজন হচ্ছে ওই ওস্তাদজির খুবই একনিষ্ঠ শিষ্য। ছাত্র। তারা অনেক বয়স্ক হলেও জিনদের মধ্যে তারা যুবক শ্রেণীর, খুব চালাক, বিজ্ঞ, যোদ্ধা প্রকৃতির জিন তারা। তো এই ওস্তাদের কাছে তারা সবসময় আসেন, ওস্তাদকে খুবই সম্মান করেন, শ্রদ্ধা করেন, এবং তারা খুব জ্ঞানীও বটে। তো উনি বলেন যে জিহাদ, তুমি কিছু শুনতে পাচ্ছ? পাশে থাকা যেই হুজুর, উনি বুঝতে পারছিলেন না যে ওনার ওস্তাদ কার সাথে কথা বলছে। উনি বলেন যে ওস্তাদ, আপনি কার সাথে কথা বলছেন? তখন হুজুর বলেন যে আমার দুই ভক্ত জিন, আমি একজনকে ডেকেছি জিহাদকে, ওকেই আমি বলছি, আমি এরকম কথা বলবো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, ও খুব ভালো। তো হুজুর কথা বিনিময় করছেন, কিন্তু জিহাদ কি বলছে এটা কিন্তু অন্য হুজুর শুনতে পাচ্ছেন না। ওই ওস্তাদজি হুজুরকে বলেন যে শোনো, জিহাদ আমাকে জানালো যে ও নাকি কিছুই শুনতে পাচ্ছে না, অথচ আমরা এই অদ্ভুত রকমের জিকিরের শব্দ শুনতে পাচ্ছি, এবং জিহাদ এই কবরের চারপাশ ঘুরে এসেছে, সে বলছে যে এই কবরের আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি নাই, কোনো পিশাচ শ্রেণীর জিনও নাই, কোনো ভালো জিনও নাই, আর এই কবরের ভেতরকার কোনো শব্দ সে শুনতে পাচ্ছে না। তাহলে ব্যাপারটা কি দেখি, বরকতকে ডাকি, বরকত কি বলে? তখন বরকতকেও ওই ওস্তাদজি আহ্বান করেন, বরকতও আসে। বরকতও খুব সময় নিয়ে চারদিকে ঘোরেন, ওই কবরটার চারদিকে ঘুরে তখন ওই ওস্তাদজিকে বলেন যে ওস্তাদজি, এখানে আসলে এমন কিছু একটা হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না, তবে এতটুকু বলবো, এই কবরের ভেতরে কোনো পিশাচ শ্রেণীর জিন এখন নাই। যদি জিনেদের কর্মকাণ্ড হতো তাহলে আমরা সেটা শুনতে পেতাম, আপনারা শুনতে পেতেন না। আপনারা শুনতে পাচ্ছেন তার মানে হচ্ছে এখানে কোনো মানুষের কর্মকাণ্ড আছে, আর এখানে আসলে কি হচ্ছে এটাও আমরা বুঝতে পারছি না। আমরা একটু সময় নিব, এখনকার মতো চলেন, আমরা চলে যাই। ওনারা ওখান থেকে চলে আসেন, ওস্তাদজি উনি ওনার মতো করে চলে যান, ওই ইমাম সাহেবও চলে আসেন। তবে ওস্তাদজি বলেন যে যেহেতু মুন্সি আব্দুর রউফ সাহেব অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন, এই বিষয়ে আসলে কি হচ্ছে এটা সুরাহা না হওয়া পর্যন্ত তার পরিবার বা অন্য কাউকে এই বিষয়টা যেন জানানো না হয়, জানানো হলে বিষয়টা নিয়ে অনেক নেতিবাচক কথা ছড়িয়ে পড়তে পারে। এটা রহস্য উদ্ঘাটিত হওয়ার পরেই ওনারা সকলকে বিষয়টা জানাবেন, এই সিদ্ধান্ত নেন। তো যাই হোক, ইমাম সাহেব উনি যার যার মতো বাড়িতে চলে গেছেন দুইজন। এর পরের দিনও ওই ইমাম সাহেব যখন রাতের বেলা ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, একই রকমের সাউন্ড উনি শুনতে পান, তবে উনি আর ওখানে দাঁড়ান না, উনি সোজা বাড়িতে চলে যান। এর দুই দিন পর ওই যে যে ওস্তাদজি যিনি ইমাম সাহেব, উনি দিনের বেলাতেই খুব তাড়াহুড়া করেই ওনার ছাত্রের বাড়িতে চলে আসেন, এসে বলেন যে খুব ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছি, যা শুনলে তুমি অবাক হয়ে যাবা, আতঙ্কিত হবা। তখন ওস্তাদজি বলেন যে গত দুই দিন প্রতি রাত্রেই আমি ওই কবরের কাছে গিয়েছি, অনেক রাত্রে, আমি যখনই ওই কবরের উপর হাত দেই তখনই ওই আওয়াজটা বন্ধ হয়ে যায়, কিন্তু দূরে আসলে আবার শুরু হয়ে যায়, ফজরের আজান পর্যন্ত এটা চলতে থাকে। আর আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নে দেখেছি ওই কবরের মধ্যে দুটো বেটে আকৃতির কালো কুচকুচে অবয়ব ওই লাশের পায়ের কাছে একটা বসে আছে, আর বুকের কাছে মুখোমুখি অবস্থানে বসে আছে, বসে বসে ওরা কি যেন ভয়ঙ্কর শব্দে পাঠ করছে। এই স্বপ্নটা আমি ইস্তেখারা করার মাধ্যম দিয়ে দেখেছি, তার মানে আল্লাহ আমাকে কোনো কিছুর নির্দেশনা দিচ্ছেন, কোনো কিছু বোঝানোর চেষ্টা করেছেন, আমি এখনো বিষয়টা পরিষ্কার না। কিন্তু যদি জিনেদের মাধ্যম দিয়ে এটা হতো তাহলে বরকত এবং জিহাদ সেটা টের পেত। তাহলে রহস্যটা কি এটা আমি এখনো বুঝতে পারছি না। আমি আজকে তোমার সাথে নিয়ে কবরটা খুঁড়ব, তবে এটা কাউকে বলা যাবে না। সুতরাং আজকে মনে মনে প্রস্তুত হয়ে নিও, আজকে আমরা কবর খুলব, আর এই বিষয়ে জিহাদ এবং বরকত আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। তো এরকম পরিকল্পনা হয় রাতের বেলা, অনেক রাতের বেলা, মানে রাত 9:30-10 না, প্রায় রাত 1:30-2 দিকে। এই দুইজন হুজুর ওই কবরস্থানে চলে যান। যাওয়ার পরে সত্যি তখন ওরকম আওয়াজ হচ্ছিল। এরপর যখনই ওই হুজুর বিসমিল্লাহ বলে কবরের উপরে হাত দিয়েছেন, ভিতরে মনে হলো আবার একটু শব্দ হলো, এরপর আবার ঠান্ডা। এবার কবর খোঁড়া শুরু করেছেন ওনারা। কবর খোঁড়া যখন শুরু হয়েছে, আস্তে আস্তে কবরটা খুঁড়েছেন, পুরাটা খোঁড়েন নাই, এক পাশ খোঁড়ার পর ওই বাঁশটা একটু সরানোর পর হারিকেনের আলো যখন ধরেছেন, তখন দেখেন আরে একদম স্বাভাবিক সবকিছু। কবরের ভেতরে মুন্সি আব্দুর রউফের যে ডেড বডি রয়েছে সেটা পচনও ধরে নাই, কোনো দুর্গন্ধ হয় নাই, একদম স্বাভাবিক আছে সবকিছু। প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেছে এর মধ্যে। উনি দেখেন যে কিরে কিছুই তো না, কবরের ভেতর তো কিছুই নাই, মানুষও নাই, আর ওদিকে জিহাদ এবং বরকত তারাও সেখানে উপস্থিত ছিল। তারাও ওই ওস্তাদজিকে জানিয়েছেন যে হুজুর যদি কবরের ভিতরে কোনো জিন থাকতো তাহলে তো বের হতো, তাহলে তো ওরা দেখতে পেত, কোনো জিনের উপস্থিতিও টের পায় নাই এই জিহাদ এবং বরকত। ঘটনাটা কি, খুব চিন্তায় পড়ে যান তারা সকলে। তখন এই জিহাদ এবং বরকত বলেন যে আমাদের এই গোত্রে অত্যন্ত বিচক্ষণ এবং প্রবীণ একজন জিন রয়েছে, ওনার অনেক বয়স হয়ে গেছে, তো উনি কোথাও যেতে পারেন না, উনি আমাদের গোত্রেই থাকেন, বিভিন্ন সমস্যা সমাধানে ওনার কাছে পরামর্শ চাইলে উনি কিতাবাদি ঘাটেন, ওনার অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উনি পথ বাতলে দেন, আমরা ওনার কাছে যাব, দেখি উনি কি বলেন, উনি যেটা বলেন সেটা এসে আপনাদেরকে জানাবো। ওনারা আবার কবরের মাটি ঠিকঠাক করে দিয়ে চলে যান যার যার বাড়িতে। পরের দিন এই জিহাদ এবং বরকত এসে ভয়ঙ্কর কিছু তথ্য দেয়। তথ্য দেওয়ার পর সকলেই নড়ে চড়ে বসেন। জিহাদ এবং বরকত এসে তথ্য দেয় যে আগামী কয়েকদিন পর এই কবরটা যেন পুনরায় খোঁড়া হয়, একটা সময় বলে দেন, এই সময় যেন খোঁড়া হয়, এই সময় খোঁড়া হলে অবশ্যই কবরের মধ্যে কিছু না কিছু তারা সকলেই দেখতে পাবেন, আর যখন দেখতে পাবেন এরপরই বোঝা যাবে যে আসলে রহস্যটা কি। এখন পর্যন্ত কোনো বিষয়ে বলাটা অত্যন্ত মুশকিলের বিষয়, এখন এই বিষয়ে কোনো কিছু বলা যাবে না, আপাতত ওনাদের গোত্রের মধ্যে ওই বিচক্ষণ জিনের পরামর্শ এটাই। তখন সিদ্ধান্ত হয়ে যায় যেই সময়টা বলা হয়েছিল রাতের বেলা, যেই দিনে ওনারা হুজুর দুইজন ওখানে যাবেন, জিহাদ এবং বরকত সেখানে থাকবেন অদৃশ্য হয়ে আর কি। ওখানে ওই যে যেই বিচক্ষণ জিন, বয়স্ক জিন, উনি জিহাদ এবং বরকতকে কিছু পরামর্শ দিয়েছিলেন যে তাদের কাজ কি আর এই দুই হুজুরের কাজ কি। তো রাতেরবেলা তারা ওখানে গিয়েছেন, যাওয়ার পর কবর খোঁড়া শুরু করেছেন, তখন কিন্তু ওই যে জিকিরের আওয়াজ আসছিল। ওনারা যখন কবর খোঁড়া শুরু করেছেন, শুরু করার আগে কিছু রুকিয়া করতে বলেছিলেন, আগে তো রুকিয়া করা হয়নি, তখন কিছু রুকিয়া করতে বলা হয়, কবরের চতুর্দিকে কিছু রুকিয়া করা হয়, জিহাদ এবং বরকতও কিছু রুকিয়া করেন। যখন জিহাদ এবং বরকত ক্লিয়ারেন্স দেয় যে হ্যাঁ এখন খোঁড়া যেতে পারে, তখন ওনারা খোঁড়া শুরু করেছেন। যখন খোঁড়া শুরু করেছেন তখন খুঁড়তে খুঁড়তে কবরটা, তখন বলা হয় যে এইবার কবরটা পুরোটা খুঁড়তে হবে, আগে যে এক সাইডে দেখা হয়েছিল এখন এটা করা যাবে না, পুরোটা খুঁড়তে হবে, পুরোটা ওনারা খোঁড়েন। ওনারা ভয় পাচ্ছিলেন এখন যদি কোনো আত্মীয় স্বজন, বিশেষ করে মুন্সি আব্দুর রউফ সাহেবের আত্মীয় স্বজন এসে এই দৃশ্য দেখে কি জবাব দেবেন, এটা তো একটা বড় ধরনের সামাজিক বিশৃঙ্খলা দেখা দিবে। তারপরও ওই জিহাদ এবং বরকত বলেছিলেন যে এই দিকতে কেউ আসবে না, যদি আসেও এমন একটা মায়াজাল সৃষ্টি করে রাখবে ওরা কিছু দেখতে পাবে না, এতটুকু নিশ্চয়তা দিয়েছিলেন আর কি। তো যাই হোক, কবর খোঁড়া হচ্ছে, পুরোটা খোঁড়া হয়, চাটাইটা তুলে ফেলা হয়, এরপর একে একে বাঁশ যখন তোলা শুরু করেছে তারা দেখেন আরে এইটা কি, আরে এই লোককে তো আমি চিনি, এরকম বলে ওঠে ওই হুজুর, যে হুজুর এই যে মসজিদের ইমাম সাহেব, মানে এই মুন্সি আব্দুর রউফ সাহেবের বাড়ির কাছে যে মসজিদ, বলে আরে এই লোক তো আমি চিনি, একে তো আমি অনেকবার দেখছি। ওনারা দেখেন মুন্সি আব্দুর রউফ সাহেবের লাশের উপরে বসে একটা লোক, তার চাপ দাঁড়িয়ে আছে, মাথায় চুল নাই, টাক, একটা হাফ প্যান্ট জাতীয় কিছু পরা, কালো কুচকুচে তার দেহ, এই লোকটা বসে হাতে একটা বই নিয়ে কিছু একটা পড়ছে, ওই অন্ধকারে তো তার দেখার কথা না কোনো কিছু, তারপর সে পড়ছে। তারা যে কবর খুঁড়ছে সে ওইদিকে তাকাতেও পারছে না, সে পড়েই যাচ্ছে এক মনে, সেই ওইভাবে ভয়ঙ্কর শব্দে বিশেষ এক ধরনের মন্ত্র আওড়াচ্ছে, এটা আসলে জিকির না। হুজুর দুইজন ওনারা দেখে তো অবাক হয়ে যান এই দৃশ্য, আর একজন তো তাকে চেনে। ওস্তাদজিকে বলেন যে এই লোকটাকে আমি চিনি, এই লোকটা অনেকবার এই মুন্সি আব্দুর রউফ সাহেবের বাড়িতে আসছে, আমি মুন্সি আব্দুর রউফ সাহেবের বাড়িতে মাঝে মাঝে যেতাম, তখন এই লোকটাকে এই বাড়িতে আমি দেখেছি, এই বাড়িতে কয়েকদিন করে সে থাকতো, আবার চলে যেত। তবে এই লোকের বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না, তবে এই লোকটাকে আমি চিনি। এখন এই লোকটা কেন ওখান থেকে উঠতে পারছে না, কেন বা পালাতে পারছে না? তখন জিহাদ এবং বরকত ওস্তাদজি হুজুরকে জানান যে আমরা যে রুকিয়াটা করেছি, এই রুকিয়ার কারণেই ও পালাতে পারেনি, উঠতেও পারেনি। জিহাদ এবং বরকত এটাও জানায় যে এখানে একটা বিশেষ পদ্ধতিতে সুরঙ্গ করা হয়েছে। যখনই সে টের পেত এদিক দিয়ে সে বের হয়ে যেত, আর হঠাৎ করে দেখলে কবরস্থানের এই কবরের এখানে দেখলে বোঝা যেত না যে এইটায় একটা সুরঙ্গ আছে। ওই সুরঙ্গ দিয়ে বের হওয়ার পর আবার মাটির কিছু ঢেলা ঢেলা দিয়ে ওইটা বন্ধ করে দিত, যার কারণে সে এর ভিতরে ঢুকতো বের হতো অন্য আর একটা পাশ দিয়ে, যেটা কেউ বুঝতে পারতো না, কবর খোঁড়া ছাড়াই সেই কবরের মধ্যে ঢুকে পড়তো। এটাই হচ্ছে রহস্য। আর এই রুকিয়া করা হয়েছে যার কারণে সে পালাতে পারেনি, যতক্ষণ পর্যন্ত এই বন্ধটা কাটানো না হবে সে এখান থেকে উঠতেও পারবে না। আর এখনই কাটানো যাবে না, আপনারা দুজন ধরে এটাকে উপরে তোলেন। তখন ওই বেটাকে ধরে উপরে তোলা হয়। তোলার পর তখন ওই জিনেরাই পরামর্শ দেয় যে দ্রুত এটাকে এখনই বন্ধ করে ফেলেন, বন্ধ করে আপনারা এই বেটাকে ধরে আপনাদের বাড়িতে নিয়ে যান, তারপর যেটা করার দরকার আমরা পরামর্শ দিচ্ছি। তখন ওই বেটাকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই লোকটা ওরকম মন্ত্র আউড়িয়েই যাচ্ছিল, সে থামছে না, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তার কোনো পরিবর্তন নাই, ভাবলেশহীন অবস্থা। যখন নিয়ে আসা হয় তখন বিশেষ এক ধরনের রুকিয়া করার পর তার ওই মন্ত্রটা থেমে যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি কেন এখানে আসছো, কিভাবে আসছো, তোমার উদ্দেশ্য কি, কেন মুন্সি আব্দুর রউফ সাহেবের কবরের মধ্যে ঢুকেছ। সে কিচ্ছু বলে না। জিহাদ এবং বরকত বলে যে একে আচ্ছা করে পিটা নিতেন। এই দুই হুজুর মিলে জিকার ডাল ভেঙে নিয়ে এসে আচ্ছা করে পিটানি দেওয়া শুরু করেছে, কিন্তু মনে হচ্ছে এই পিটানিতে তার কোনো ব্যথা লাগছে না, সে ওভাবেই বসে আছে, উল্টো মিটি মিটি হাসে। এখন সমাধান কি? জিহাদ এবং বরকত বলেছিল সমাধানটা অবশ্যই ফজরের আজানের আগেই করে ফেলতে হবে। এখন এই অবস্থায় কি করণীয়? ওই যে যে বিচক্ষণ জিন, উনি বলেছিলেন যে কি হয় আমাকে জানাবা, এরপরে আমি বলতে পারবো, এছাড়া কিছু বলতে পারবো না। এরপর সাথে সাথে জিহাদ এবং বরকত দুজনেই চলে যান সেই বিচক্ষণ জিনের কাছে। মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আবার ফেরত আসে। ফেরত আসার পর ওই ওস্তাদজিকে বলেন যে ওস্তাদজি, আমাদের যিনি বিচক্ষণ জিন মুরব্বী উনি জানিয়েছেন যে এই বেটা হচ্ছে বড় মাপের একজন তান্ত্রিক, আর এই তান্ত্রিক এভাবে কথা বলবে না। ওর শরীরের কোন জায়গায় অস্বাভাবিক রকমের ফোলা রয়েছে এই জায়গাটা সন্ধান করতে বলেছে আমাদের বিচক্ষণ জিন। ওইখানে ওর জীবনের সমস্ত অর্জিত জ্ঞান তাবিজ আকারে রাখা হয়েছে, ওই জায়গাটায় চাপ দিলেই ও একা একাই সব কথা বলতে থাকবে। যখনই ওই জায়গাতে চাপ দিয়েছে, দেখা গেল ওর কাঁধের কাছে একটা জায়গায় এরকম ফোলা রয়েছে, ওই জায়গায় যখনই তাপ চাপ দিয়েছে তখন ওরে বাবারে মারে মরে গেলাম এরকম করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, বলছে আমি সব বলছি সব বলছি, আমার সব এলেম জ্ঞান শক্তি এইখানে আমি রেখে দিয়েছি, এটা একটা পাওয়ার হাউসের মতো, এইখানে আপনারা হাত দিয়েন না, আমি সব বলছি। তখন ওই তান্ত্রিক ভয়ঙ্কর কিছু তথ্য উপস্থাপন করে। ওই তান্ত্রিক বলে যে এই যে মুন্সি আব্দুর রউফ, ওনার আপন বড় ভাই ব্যবসা বাণিজ্য করতেন, বিভিন্ন সময় অসুস্থও থাকতেন, উনি ভারতের হরিয়ানাতে গিয়েছিলেন একটা ব্যবসায়িক কাজে, সেখানে গিয়ে এই তান্ত্রিকের সাথে তার সাক্ষাৎ হয়, তান্ত্রিকের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়, তার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, ব্যবসা মন্দ যাচ্ছে, শরীরও অসুস্থ থাকে, এই বিষয়ে যখন বলা হয় তখন তান্ত্রিক বলেন যে ঠিক আছে আমি আপনার চিকিৎসা করব, আপনি ভালো হয়ে যাবেন। এই কথাবার্তার একটা পর্যায়ে নাকি এই মুন্সি আব্দুর রউফ সাহেবের বড় ভাই বলেছিলেন যে আমার এক ছোট ভাই আছে, সে মাতুব্বর গোছের লোক, মানুষ তাকে খুব সম্মান করে শ্রদ্ধা করে, অথচ আমি বড় ভাই, আমার কেউ সম্মান করে না, শ্রদ্ধা করে না, আমাকে কেউ বিশ্বাস করতে চায় না, আমি চাই আমার এই ছোট ভাইকে বান মারতে, বান মেরে ছোট ভাইকে মেরে ফেলতে চাই। ছোট ভাই মারা যাওয়ার পর যেহেতু আমাদের আর কোনো ভাই নাই, এলাকার লোকজন তখন আমাকেই মুরব্বী হিসাবে মানবে। আমি এটা চাই, যত টাকা লাগে আমি দেব, তুমি আমার ছোট ভাইকে বান মারি মেরে ফেলো। তখন উনি বলেছিলেন যে আপনি যখন পরবর্তী সময় আসবেন তখন আপনার ছোট ভাইয়ের ব্যবহৃত কোনো জিনিস নিয়ে আসবেন, ওটা দিয়েই আমি মরণ বান মারব। তো পরবর্তীতে উনি আবার বাংলাদেশে এসে ব্যবসায়িক কাজে আবারও যখন হরিয়ানাতে গিয়েছেন তখন উনি ছোট ভাইয়ের ব্যবহৃত কিছু জিনিস, মাথার চুল, তারপরে উনি যখন চিরুনি দিয়ে দাড়ি আঁচড়াতেন, চিরুনির সাথে দাড়ি থাকতো, সেই দাড়ি সংগ্রহ করেছেন বিভিন্নভাবে অনেক কলা কৌশলে, ওনার ব্যবহৃত কিছু জিনিস, এই জিনিসগুলো নিয়ে ওই তান্ত্রিকের কাছে দিয়েছেন। তান্ত্রিক যখন এই জিনিসগুলো পেয়েছে, সে এই জিনিসগুলো দিয়ে মরণ বান মারার জন্য ইফ্রিত শ্রেণীর কিছু জিনকে দায়িত্ব দিয়েছে। এই ইফ্রিত শ্রেণীর জিনগুলো যখন এই মরণ বান মারার জন্য এই মুন্সি আব্দুর রব সাহেবের কাছে এসেছে, ওরা খুবই অবাক হয়েছে, অবাক হয়ে আবার ফেরত গিয়েছে। যাওয়ার পর ওই তান্ত্রিককে এক অদ্ভুত রকমের তথ্য দেয়, তান্ত্রিককে ওই ইফ্রিত শ্রেণীর জিনেরা তথ্য দেয় যে তুমি যাকে মারার জন্য পাঠিয়েছ এর মধ্যে এক অদ্ভুত ধরনের আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে, একে এভাবে মারা যাবে না, একে যদি মেরে ফেলা হয় তো মরেই গেল, কিন্তু এর মাধ্যম দিয়ে আমরাও শক্তিশালী হতে পারবো, তুমিও শক্তিশালী হতে পারবা, একে একটা নির্দিষ্ট তিথিতে হত্যা করতে হবে, সেটা দায় দায়িত্ব আমাদের। তাকে হত্যা করার পর তার কবরে বিশেষ এক ধরনের রিচুয়াল করতে হবে, সেটা তুমি করবা, আমরা সাহায্য করব। আর তুমি যখন ওইটা করবা, করার পর আমরা তার একটা অংশ শেষ দিকে এসে সমাপ্ত করব, তখন তুমিও যেরকম শক্তিশালী হবা আমরাও শক্তিশালী হব, কিন্তু তাকে মারতে হবে বিশেষ একটা তিথিতে, মানে বিশেষ একটা সময়, এই দায়িত্ব আমাদের। তুমি একটা কাজ করো, তুমি মাঝে মাঝে ওখানে যাবা, ওখানে গিয়ে এই কাজের আগেও কিছু কিছু ধাপ আছে, সেই ধাপগুলো সমাপ্ত করে আসবা। তো ইফ্রিত শ্রেণীর জিনেরা ওই তান্ত্রিককে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে এই বাড়িতে পাঠাতো, আসতো, মুন্সি আব্দুর রউফের সাথেও তার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, বেশ কয়েকদিন থাকতো আবার চলে যেত। তো ওই থেকে থেকে বিভিন্ন রকম কার্যক্রিয়া সে সম্পাদন করেছে, ওই বাড়ির লোকজন ঘুণাক্ষরও সেটা বুঝতে পারেনি। নির্দিষ্ট একটা তিথিতে এই ইফ্রিত শ্রেণীর জিনেরা এসে এই মুন্সি আব্দুর রউফের উপর চড়াও হয় এবং তাকে হত্যা করে। সকলে মনে করেছিল রক্তবিমি হতে হতে সে মারা গেছে, কিন্তু আসলে তা না, ওরাই গলা টিপে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। আর ওই সময়ে সে বাংলাদেশেই উপস্থিত ছিল, ওই তান্ত্রিক মানে ওই এলাকাতেই উপস্থিত ছিল। ওই রাত থেকেই শুরু হয়ে যায় কার্যক্রম, যেখানে কবর দেওয়া হয়েছে বিশেষ একটা পদ্ধতিতে, জিনেদের সহযোগিতায় একটা সুরঙ্গ খোঁড়া হয়েছে, খুব চিকন একটা সুরঙ্গ। তো এই দিক দিয়ে ঢুকতো, এই দিক দিয়েই বের হতো, ভোর পর্যন্ত সে এই কাজটা করত। যখনই প্রথমবার কবর খোঁড়ার শব্দ হয়েছে তখনই সে ওই সুরঙ্গ দিয়ে পালিয়ে গেছে, যার কারণে অল্প একটু খোলার পরে কিচ্ছু তাকে মানে দেখা যায় নাই আর কি। তো পরবর্তীতে সে ধরা পড়ে যায় এই রুকিয়া করার কারণে, সে ওই মন্ত্র যখন পড়ছিল ওই অবস্থা থেকে নড়াচড়া করতে পারেনি। এই তথ্যগুলো এই তান্ত্রিক সে জানায়, তান্ত্রিক এই তথ্যগুলো যখন জানায়, বাকি কিছু তথ্য কি এটা জানার জন্য জিহাদ এবং বরকতকে অনুসন্ধান করতে বলেন। এই সমস্ত তথ্যগুলো শোনার পর জিহাদ এবং বরকত তার গোত্রের সেই বিচক্ষণ জিনের কাছে গিয়ে উপস্থাপন করেন। সব শোনার পর বিচক্ষণ জিন দ্রুত কিছু পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দেন, এবং ওই বিচক্ষণ জিন বলে দেন যে এই মুহূর্তে ওই কবরের মধ্যে দুটো ইফ্রিত শ্রেণীর জিন আটকে গেছে। জিহাদ এবং বরকত সেখানে একটা মায়াজাল সৃষ্টি করেছিল, যেই সৃষ্টির কারণে আশেপাশে অনেক ইফ্রিত শ্রেণীর জিন থাকলেও তারা কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু ওই কবরের মধ্যে যখনই এই তান্ত্রিককে বের করা হয়েছে ওইটা চুম্বকের আকর্ষণের মতো ওই জিনিস মানে ওই দুইটা ইফ্রিত শ্রেণীর জিন ওই কবরের মধ্যে ঢুকে গেছে, ওরা আটক হয়ে গেছে। ওরাও ইফ্রিত শ্রেণীর জিনদের মধ্যে অত্যন্ত শক্তিশালী এবং বয়স্ক, এদের দুজনকে না নিয়ে অন্য ইফ্রিত শ্রেণীর জিনেরা কিন্তু যাবে না, আর এদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে ফজরের আজানের আগেই, তা না হলে বড় ধরনের আবার একটা বিপদ হতে পারে, এটাও ওই বিচক্ষণ জিন বলে দেন। এরপর জিহাদ এবং বরকত ফেরত আসেন। আসার পর কিছু কিছু কথা ওস্তাদকে বলেন যে এখন কি করণীয়। আর জিহাদ এবং বরকত এটাও বলেছিলেন যে বিচক্ষণ জিন জানিয়েছেন যে পূর্বে থেকে যদি জানা যেত আসলে কি হচ্ছে, তাহলে এই সমস্যাটা অনেক আগে সমাধান করা যেত। বিশেষ করে প্রথমবার যখন এই কবরটা ওনারা আংশিক খুঁড়েছিলেন, ওই লাশের মুখের মধ্যে ওরা বিশেষ এক ধরনের জাদুর উপকরণ ঢুকিয়ে রেখেছে। এটা যদি ওই সময় বের করে নষ্ট করে ফেলা যেত, তাহলে এটা ওখানেই শেষ হয়ে যেত। যেহেতু শুরুর দিকে এই বিষয়টা কি হচ্ছে বোঝা যায় নাই, এখন ওই লাশের মুখের ভেতরে ওই জিনিসটা রয়েছে, সেটা বের করে নষ্ট করে ফেলতে হবে। এটা হলো একটা। আর একটা বিষয় ওই তান্ত্রিককেই জিজ্ঞেস করা হয় যে এখন সমাধান কি বলো। তখন তান্ত্রিক বলে যে ইফতিস শ্রেণীর দুটো জিনকে মুক্তি দিতে হবে, কিন্তু মুক্তি দেওয়ার পর এই তান্ত্রিককে ওই জিনেরা মেরে ফেলবে। এখন তান্ত্রিক মরুক আর বাঁচুক, এটা নিয়ে আসলে কারো মাথা ব্যথা ছিল না। ওদিকে কি হয়, ওই তান্ত্রিককে বেঁধে রেখে ওনারা আবার কবরস্থানে যান। কবরস্থানে যাওয়ার পর কবরটা আবার খোঁড়া হয়, আংশিক খোঁড়া হয়। এরপর হুজুর ওই কবরের মধ্যে নামেন। নামার পর মুন্সী আব্দুর রউফের দেহ কিন্তু পচে নাই, কোনো কিচ্ছু হয় নাই, আসলেই তার মুখের ভেতরে একটা পুটুলির মতো পাওয়া যায়। পুটলিটা বের করা হয়, বের করে উপরে আনা হয়। এরপর ওই দুটো জিনকে কিন্তু মুক্তি দিল, তাদেরকে আটক করে ফেলা হয়। তারা যখন ওখান থেকে ফেরত আসছিল দুটো জিনকে বন্দি করে, তখন নাকি আশেপাশে অনেক কান্নাকাটির আওয়াজ, পিছন থেকে মনে হচ্ছে ঝড় বৃষ্টি কান্নাকাটি গর্জন। তবে হুজুর যে দুইজন ছিলেন তাদেরকে জিহাদ এবং বরকত বলেছিলেন আপনারা ভুলেও পেছন দিকে তাকাবেন না, তাকালে আপনারা ভয় পেতে পারেন, দ্রুত এখান থেকে চলে আসেন। ওই যে দুটো জিন, এই দুটো জিন স্বীকার করেছে যে আজকের রিচুয়ালটা যদি শেষ হতো ওই সুরঙ্গ দিয়ে সরাসরি সরাসরি শয়তানের সাথে যোগাযোগ আছে এমন খুবই শক্তিশালী একটা জিন প্রবেশ করত, প্রবেশ করে সে নিজেও শক্তিশালী হতো, এই ইফ্রিত শ্রেণীর জিনদেরকেও আরো শক্তিশালী করত এবং এই তান্ত্রিককে বিশেষ একটা ক্ষমতা দিত, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। ওই দুটো জিন হুমকি ধামকি দেয় জিহাদ এবং বরকতকে যে আমাদের যদি কোনো ক্ষতি করো সে না দাও, তাহলে কিন্তু বড় ধরনের বিপদে পড়বা তোমরা। জিহাদ এবং বরকত এটার কোনো তোয়াক্কা না করে এই দুটো জিনকে বন্দি করে তাদের গোত্রে নিয়ে যায়, এবং ওই যে বিচক্ষণ জিন উনি ফয়সলা দিবেন কিভাবে কিভাবে কি করতে হবে। জানা যায় যে ওই দুটো জিনকে বিশেষ পদ্ধতিতে তাদেরকে শক্তিহীন করে ফেলা হয়। আরো একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে এই যেই তান্ত্রিক তাকে শক্তিহীন করার জন্য কি করতে হবে, যেখানে উঁচু রয়েছে মানে যেখানে একটা তাবিজ রাখা হয়েছে এই জায়গাটা কেটে ওর ভিতর থেকে তাবিজটা বের করে ফেলতে হবে। ওই তান্ত্রিক তো কিছুতেই রাজি না, রাজি হওয়ার কথাও না। তবে হুজুর ওনারা এই কাজটি সম্পন্ন করেন, চাকু দিয়ে ওই জায়গা কেটে ওর ভিতর থেকে তাবিজটা বের করে আনতে সক্ষম হন। ওইটা চামড়ার উপরিভাগেই ছিল। এরপর ওই তাবিজটা জিহাদের হাতে তুলে দেন। জিহাদ এটা নিয়ে তার সম্প্রদায়ের কাছে যায়, যাওয়ার পরে ওই বিচক্ষণ জিনের কাছে দেয়, উনি এটা নষ্ট করে ফেলবেন আর কি। এই তাবিজটা একটা মেমোরি কার্ডের মতো ভূমিকা পালন করেছে, ওখান থেকেই তার বিভিন্ন শক্তি আসত। এটা একটা রহস্যময় ব্যাপার। তো যাই হোক, এরপর ওই তান্ত্রিককে ওনারা সকাল হলেই বর্ডার পার করে দিয়ে আসেন আর বলেন যে খবরদার বাংলাদেশ আর ঢুকবা না, ঢুকলে অবস্থা খারাপ হবে। তো ওই তান্ত্রিককে বর্ডার পার করে, ওই তান্ত্রিকের সাথে পরে কি হয়েছে এটা আর জানা যায় না, হতে পারে জিনদের হাতেই তার মৃত্যু হয়েছে, তবে এই বিষয়ে কোনো রকমের কোনো তথ্য আমরা পাই না। যখন সবকিছু সমাপ্ত হয়ে যায়, সব ঠিকঠাক মতো আল্লাহর রহমতে সমাপ্ত হয়ে যায়, এরপর এই দুইজন হুজুর গিয়ে মুন্সী আব্দুর রউফ সাহেবের বড় ভাইকে ধরেন। উপস্থিত ছিলেন আরো কিছু গণ্যমান্য ব্যক্তি, তারাও জানতেন না আসলে ঘটনাটা কি, কেন হুজুর তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছেন। যখন তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, শুরুতে তো অস্বীকার করেন, না আমি কিছু জানি না এটা সেইটা, একে একে যখন সব বলা হয় এরপর উনি স্বীকার করেন যে হ্যাঁ, তার বড় ভাইয়ের মৃত্যুর জন্য উনি দায়ী, তিনি এই কাজটি করেছেন। এখন যেহেতু পারিবারিক সম্মানের একটা ব্যাপার, যেটা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে খুব বেশি হই হট্টগোল করা তো ঠিক হবে না। ওনারা পারিবারিকভাবে এটা নিয়ে খুব বেশি হই হট্টগোল করেনও নাই, এভাবেই চলে যেতে থাকে দিন। এরই মধ্যে এই যে যিনি বড় ভাই, কথায় আছে এই ধরনের কাজ যারা করবেন তাদের উপর ভয়ঙ্কর বিপদ নেমে আসে। হঠাৎ করেই ওনার শরীরে বড় বড় ধরনের ফোড়া দেখা দেয়। এই ফোড়াগুলো ছিল অন্য রকমের একটা ফোড়া। এই ফোড়াগুলো বেশ বড় বড় ছিল, সারা শরীরে এই ফোড়া উঠে, ঠিক প্লেগ রোগের মতো। এই ফোড়াগুলো ফেটে যেত না, ফেটে গেলেও তো তার ভিতর রক্তপুঁজ বের হয়ে গেলে ব্যথা উপশম হতো, কিন্তু এই ফোড়াগুলো ফেটে যেত না। এই ফোড়াগুলোর উপরে এক ধরনের মোটা আবরণ, চামড়া ছিল, এটা খুব পাতলা ছিল না যে ফেটে যাবে। এবং এর ভেতর দিয়ে ভেতরে কি উপকরণ বা উপাদান আছে সেটা দেখা যেত। দেখা যেত যে রক্তপুঁজ মিশ্রিত বড় বড় ফোড়া। আমরা অনেক সময় দেখি কোনো ভাত যদি তাপ দেওয়া হয়, মানে ভাতের যখন পানি থাকে, আমরা ফ্যান গালা বলি, ফ্যান ফেলে দেওয়ার আগে কিভাবে এই ফ্যানগুলো বড় বড় বাবলের মতো আকার ধারণ করতে থাকে এবং ফুটতে থাকে। মনে হচ্ছিল ওনার ফোড়ার মধ্যে এই ধরনের বাবলের মতো কিছু একটা হচ্ছে আর ফুটছে, রক্তপুঁজগুলো নড়াচড়া করছে। উনি প্রচন্ড যন্ত্রণা পেতেন, কিন্তু এই ফোড়াগুলো গালতে গেলে উনি আরো চিৎকার চেঁচামেচি করতেন। ওনার পুরো শরীর একটা পর্যায়ে অবশ হয়ে যায়। তবে উনি ওনার এই কৃতকর্মের জন্য তওবা করেছিলেন। উনি সেই দুইজন ইমাম সাহেবকে ডেকে এনে তওবা করেন যে উনি যেটা করেছেন অন্যায় করেছেন, উনি যেটা করেছেন বড় ধরনের অপরাধ করেছেন, উনি কুফুরি করেছেন। যেহেতু তখনও তার মৃত্যু হয়নি, এই জন্য উনি বলেন যে আমি যদি এখন তওবা করি আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? তখন ইমাম সাহেবরা বলেন হ্যাঁ, তওবা কবুল করবেন। কেননা যতক্ষণ পর্যন্ত মানুষের জবান বন্ধ হয়ে যায়, মৃত্যু তার গলা পর্যন্ত উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন। তো উনি মৃত্যুর বেশ কিছুদিন আগেই তওবা করেন। তখন উনি কথাবার্তা বলতেন, যদিও বা শরীর অবশ হয়ে গিয়েছিল, সবসময় কান্নাকাটি করতেন, ওনার এই কৃতকর্মের জন্য অনুশোচনা করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তো এভাবেই ওনার মৃত্যু হয়। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন। উনি যেহেতু তওবা করে যেতে পেরেছিলেন, যার কারণে ওনার নাম বা অন্যান্য কিছু আমরা প্রকাশ করলাম না, সেটা করাটাও সমীচীন হবে না, যেহেতু উনি ভুল বুঝতে পেরেছিলেন এবং ভুল বোঝার পর উনি সময়ও পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে অবকাশ দিয়েছিলেন আর উপস্থিত সকলের সামনে তিনি এই বিষয়টা স্বীকার করে তওবা করেছিলেন। এই সুযোগটাও কয়টা মানুষের হয়, তওবার সুযোগ, এই মানে এই সুবর্ণ সুযোগটা কয়জন মানুষের জোটে? আমি মনে করি নিঃসন্দেহে মুন্সি আব্দুর রউফের বড় ভাই ভাগ্যবান, যিনি তওবার সুযোগটা আল্লাহ তাআলার তরফ থেকে পেয়েছিলেন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, যেই হুজুর দুইজনের কথা বলা হয়েছে ওনাদের নাম কি ছিল এই বিষয়ে আসলে আমরা জানতে পারি নাই। আর 2007 সালে মূলত অনেকদিন ভুগেছেন উনি। 2007 সালে সেই বড় ভাই মারা গিয়েছেন এমনটাই জানা যায়। প্রিয় লিসেনার্স, দেখেন কি ভয়ঙ্কর ঘটনা, কি ভয়ঙ্কর রকমের কালো জাদু। কালো জাদু যে কত ধরনের রয়েছে যা আমাদের চিন্তারও বাইরে। আমরা অনেক ঘটনা শোনার সাথে সাথে বলি আরে এরকম হতে পারে নাকি, এটা তো হতে পারে না। আসলে এমন অনেক কিছু হতে পারে যা আমাদের কল্পনাতেই নাই, আমাদের কল্পনারও বাইরে। আল্লাহ এমন অনেক ধরনের কিছুই রেখেছেন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের রবি ভাইকে। রবি ভাই আগে USAID-এ চাকরি করতেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর USAID-এর কর্মকাণ্ড উনি বন্ধ করে দেন। এরপর USAID থেকে বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীকে 90 দিনের ছুটি দেওয়া হয়। তো উনি আর এই ঝুঁকিটা নেন নাই, উনি এই ছুটি হওয়ার সাথে সাথেই উনি আরেকটি চাকরিতে জয়েন করেন। বর্তমানে LGD-তে উনি চাকরিরত রয়েছেন, বর্তমানে USAID-এ আর উনি নাই। আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা রবি ভাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আরো বেশি বেশি করে যেন আমাদেরকে ঘটনা পাঠাতে পারে, সেই তৌফিক যেন ওনাকে আল্লাহ তাআলা দান করেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, এনামুল হক আবির ভাই, ওনার ঘটনা মানেই অন্যরকম কিছু। উনি যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দেন, স্থান, সময়, বিভিন্ন ব্যক্তির নাম সহ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরাই সেই বিবরণটা তুলে ধরতে অপারগতা প্রকাশ করি, কারণ এত তথ্য উপস্থাপন করা হলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা দেখার সম্ভাবনা থেকে যায়, যার কারণে কিছু কিছু তথ্য আমরা হাইড করতে বাধ্য হই। এনামুল হক আবির ভাইয়ের ঘটনা শোনার জন্য অনেকেই মুখিয়ে থাকেন। এখন আপনাদের সামনে এনামুল হক আবির ভাইয়ের পাঠানো একটি ঐতিহাসিক ঘটনা শেয়ার করতে চাই। চলুন শুনে আসি সেই ঘটনাটি। যে ঘটনাটি এখন শেয়ার করব তা বর্তমান বরিশাল বিভাগের তৎকালীন প্রাচীন নাম চন্দ্রদ্বীপ পরগনার বর্তমান ঝালকাঠি জেলার নলছিটি থানার সুজাবাদ এলাকায় ঘটেছিল। একটি রোমহর্ষক এবং বিভীষিকাময় ঘটনা। ঘটনার সময়কাল 1819 সালের শুরুর দিকের। তৎকালীন মগ জলদস্যুদের আক্রমণ ও তাদের দমন করতে সুবেদার শাহ সুজা বর্তমান সুজাবাদে কেল্লা নির্মাণ করেছিলেন। মগদের সাথে যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে শাহ সুজা তাদের লাখেরাজ সম্পত্তি দান করেন। আসমান সিং একজন নামকরা ব্যক্তি। এই আসমান সিং এর পূর্বপুরুষ সুজাবাদ গ্রামটি লাখেরাজ সম্পত্তি হিসাবে বহু আগে লাভ করেছিলেন এবং তারা প্রবল ক্ষমতার সাথে তাদের অঞ্চল শাসন করেন। তাদের পূর্বপুরুষ রাজপুত সৈন্য ছিল। অর্থাৎ যখন সুবেদার শাহ সুজা উনি যখন মগ জলদস্যুদেরকে বিতাড়ন করতেন তখন যারা শহীদ হতেন সেই যুদ্ধে তাদেরকে উনি বিভিন্ন পরগনা লিখে দিতেন, ছোট ছোট পরগনা, বিশাল বড় বড় গ্রাম, বিশাল বড় বড় এলাকা, তাদের পরিবার যেন ভালো মতো জীবনযাপন করতে পারে। আর শহীদদের জন্য তার এই ত্যাগ এবং তার এই বিষয়গুলো যখন অন্যরা দেখতেন তারাও প্রবল সাহসিকতার সাথে তারা মগ জলদস্যুদের বিরুদ্ধে সুবেদার শাহ সুজার অধীনে থেকে যুদ্ধ করার জন্য উৎসাহীও হতেন। এটা তো এই 1819 সালের অনেক আগের কথা বলছি, কিন্তু ঘটনা শুরু 1819 সালের দিকে এই আসমান সিংকে কেন্দ্র করে। এবার আসি সেই 1819 সালের ওই সময়ে। এই আসমান সিং এর সাথে পরিচয় হয় পার্শ্ববর্তী এলাকার লোকমান সিং এর কন্যার রায় দুর্গার সাথে। এই আসমান সিং এবং লোকমান সিং দুজনের নাম মুসলিম বলে মনে হলেও এনারা দুজনেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। এই রায় দুর্গার সাথে তার পরিচয় হয়। পরিচয় থেকে পরিণয়ের পর বিবাহ সম্পন্ন হয়। তাদের ঘরে একে একে জন্ম নেয় দুই সন্তান। প্রথম সন্তানের নাম তারামণি, পরবর্তী সন্তানের নাম সীতা। এভাবেই অসাধারণ সুন্দরভাবে অতিবাহিত হতে থাকে তাদের সংসার। তবে ধীরে ধীরে আসমান সিং এর আর্থিক অবস্থার বেশ অবনতি হতে থাকলে আসমান সিং সিদ্ধান্ত নেয় তার পূর্ব পরিচিত একজন ইংরেজ ব্যবসায়ীর সাথে শেয়ারে ব্যবসা শুরু করবেন। তবে সেই ইংরেজ ব্যবসায়ী আসমান সিং এর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, তোমাকে আগে আমি পরখ করতে চাই যে তুমি আমার পার্টনার হিসাবে ভালো করবা কি করবা না, তার জন্য তোমাকে একটি কাজ করতে হবে। আসমান সিং বলেন, কি কাজ? তখন সেই ইংরেজ ব্যবসায়ী বলেন যে ইংরেজ ব্যবসায়ীর অধীনে একজন উচ্চপদস্থ কর্মচারী হিসাবে আসমান সিংকে উনি নিয়োগ দেবেন। তারপর তার কাজ যদি ভালো হয়, যদি নিজেকে প্রমাণ করতে পারেন আসমান সিং, তাহলে সেই ব্যবসার একজন পার্টনার হিসাবে সেই ইংরেজ ব্যবসায়ী অন্তর্ভুক্ত করবেন। কোনো উপায়ন্ত না দেখে আসমান সিং সেই ব্যবসায়ীর প্রস্তাব গ্রহণ করেন। এক পর্যায়ে তৎকালীন চন্দ্রদ্বীপ পরগনার বর্তমান নলছিটির বন্দর এলাকায় নিজের কাজের জন্য চলে যান আসমান সিং। তৎকালীন নাকি বর্তমান সুজাবাদ থেকে আসমান সিং এর কর্মস্থলে যেতে নদীর উত্তাল স্রোত পাড়ি দিয়ে নৌকাযোগে যেতে অনেক সময় লাগত। তাই আসমান সিং সিদ্ধান্ত নেন যে তিনি নলছিটি বন্দর এলাকায় অস্থায়ীভাবে তার কর্মস্থলে বসবাস করবেন। এরকম চলতে থাকে আরো বেশ কয়েক মাস। তৎকালীন নলছিটি বন্দর এলাকায় কিছু মহিলারা ছোটখাটো একটা পতিতাপল্লী গড়ে তোলেন। এই আসমান সিং এর সাথে এরকমই এক পতিতার পরিচয় হয়। আর আসমান সিং ওই পতিতার মোহে পড়ে সুজাবাদে তার স্ত্রী দুর্গারানী এবং তার দুই কন্যার প্রতি একরকম বেখেয়াল হয়ে যান এবং বেশ কয়েক মাস উনি বাড়িতে আসেননি। এদিকে কি হয়েছে, দীর্ঘদিন স্বামী আসমান সিং বাড়িতে না আসার সুযোগে পার্শ্ববর্তী গ্রাম আমিরাবাদের একজন মুসলিম ব্যবসায়ী, তার নাম হচ্ছে খোদা নেওয়াজ খা, তার সাথে আসমান সিং এর স্ত্রী দুর্গারানীর প্রণয় ঘটে। পরকীয়া প্রণয় আর কি। খোদানেওয়াজ খাঁর পূর্বপুরুষ শাহ সুজার সৈন্য ছিল। দুর্গারানী রায় ও খোদানেওয়াজ শাহের অবৈধ পরকীয়ার ঘটনা গ্রাম্য এক চৌকিদারের মাধ্যমে আসমান সিং জেনে যায়। ওই চৌকিদার আসমান সিংকে চিঠির মাধ্যমে এই বিষয়টা জানায়। মুসলিম যুবকের সাথে তার স্ত্রী পরকীয়া করছে, ঘটনা শুনে আসমান সিং এর মাথায় রক্ত উঠে যায়। এদিকে উনি যে আর এক পতিতার মোহে পড়ে হাবুডুবু খাচ্ছেন এই বিষয়টা কিন্তু ওনার মাথায় কাজ করে না। ওনার স্ত্রীর অপরাধটা উনি খুব বড় করে দেখা শুরু করেন। এক পর্যায়ে নিজ এলাকায় ফেরত আসেন আসমান সিং এবং বিস্তারিত ঘটনা শোনেন সেই গ্রাম্য চৌকিদারের মুখে। আসমান সিং অগ্নিমূর্তি ধারণ করে খোলা তরবারি নিয়ে রাতের বেলা বাড়িতে চলে আসেন। দুর্ভাগ্যজনকভাবে ওই সময় ওই খোদানেওয়াজ এই রায় দুর্গার ঘরেই অবস্থান করছিলেন। এমন সময় আসমান সিং তো চলে আসছেন, এই দুর্গার সহযোগিতায় খোদানেওয়াজ শাহ ঘরের পেছনের দরজা দিয়ে জঙ্গল দিয়ে পালিয়ে যান। আসমান সিং যখন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন তখন তার স্ত্রী দুর্গারানী দেখলেন যে আসমান সিং খোলা তরবারি হাতে তার দিকে এগিয়ে আসছেন। এদিকে তার শিশুকন্যা সীতা সে বিছানায় শুয়েছিল, বাঁচার জন্য সে সীতাকে সামনের দিকে তুলে ধরে যাতে করে আসমান সিং তরবারি নিয়ে ওখানেই থেমে যায়। কন্যার ভালোবাসায় সে যেন থেমে যায়, কিন্তু আসমান সিং এতটাই ক্ষিপ্ত হন যে উনি ওই তরবারি দিয়ে দুর্গারানীকে আঘাত করেন। এত জোরে আঘাত করেন যে দুর্গারানীর কোলে থাকা সেই শিশুটি তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। আসমান সিং শিশুটির এই অবস্থা দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তৎকালীন এই যে সময়টা ছিল তখন তো ব্রিটিশ সরকারের বিভিন্ন কর্মকর্তারা জজ হিসাবে নিয়োগ পেতেন অধিকাংশ সময় আর কি। একদম শেষ দিকে এসে যদিও বা বাঙালিদেরকেও জজ হিসাবে নিয়োগ দেওয়া হতো, তো ওই সময়ে লোকজনও ওখানে চলে আসে। স্ত্রী দুর্গারানী এবং ওই খোদানেওয়াজ শাহের সহযোগিতায় ব্রিটিশ পুলিশ আসমান সিংকে গ্রেপ্তার করেন। মামলা মোকদ্দমা চলার একটা পর্যায়ে আসমান সিং এর ফাঁসির হুকুম দেয় তৎকালীন ব্রিটিশ সরকার। আসমান সিং এর পুরো ঘটনা এবং তার ফাঁসির রায়ের বিষয়ে চিঠি লেখেন তারই সহোদর ভাই কলকাতা হাইকোর্টের তৎকালীন জজ ফটিক সিংকে। তিনি পুরো ঘটনা শুনে আপিল করেন। আপিলে তার ফাঁসির রায় বাতিল হয়ে যায়। জজ ফটিক সিং ফাঁসির আদেশ বাতিল হওয়ার চিঠি নিয়ে রওনা হন তৎকালীন চন্দ্রদ্বীপের নলছিটির সুজাবাদের উদ্দেশ্যে। এক পর্যায়ে তিনি নলছিটি বন্দর এলাকায় পৌঁছালে খোদানেওয়াজ শাহ ষড়যন্ত্র এবং চক্রান্ত করে, খুব ভয়ঙ্কর একটা চক্রান্ত, তিনি এই পাটনি যারা মূলত এই খেয়া পারাপার করে তাদের সহযোগিতায় এই খেয়া পারাপার বন্ধ করে রাখেন। আর বাতিল হওয়া ফাঁসির আদেশ নামা যথাসময়ে সুজাবাদে পৌঁছাতে না পারার কারণে ভাদ্র মাসের অমাবস্যার একটা লগ্ন আছে যেটা নাকি খুবই ভয়ঙ্কর। আসমান সিং এর বাড়িতে যেখানে ঘটনা ঘটেছিল ঠিক সেখানেই একটি পুরাতন শিমুল গাছের সাথে আসমান সিংকে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয় এবং তার মৃত্যুদণ্ড যথাসময়ে কার্যকর করা হয়। তৎকালীন নাকি এমন একটা নিয়ম ছিল যেখানে ঘটনা ঘটত, মানে অপরাধ যেখানে সংঘটিত হতো ওখানে তাকে শাস্তি দেওয়া হতো। ঘটনাক্রমে শোনা যায় আসমান সিং এর খুব শখের একটি সাদা ঘোড়া ছিল, যে ঘোড়াটি যুদ্ধবিদ্যায় খুবই পারদর্শী ছিল। এটা ছিল আসমান সিং এর খুব প্রিয়। মৃত্যুর আগে নাকি আসমান সিং ঘোড়াটিকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন এবং জড়িয়ে ধরে নাকি অনেক কান্নাও করেছিলেন। আসমান সিং এর ফাঁসির পর রহস্যজনকভাবে তার সাদা ঘোড়াটিকে কেউ আর খুঁজে পায়নি। আসমান সিং মারা যাওয়ার পর রাতের আধারে মানুষ কিছু অদ্ভুত শব্দ শুনতে পাওয়া শুরু করে। টকবগিয়ে বন জঙ্গল ভেঙে চুরমার করে ঘোড়া ছুটছে আর ঘোড়া যেরকম শব্দ করে ডাক দেয় ওই রকম ডাক দিচ্ছে, আর কে যেন বলছে যা যা আরো জোরে আরো জোরে আরো জোরে চল, এভাবে বলছে। এক পর্যায়ে ধীরে ধীরে চারদিকে উক্ত ঘটনা ছড়িয়ে পড়ে এবং ভয়ঙ্কর এক আতঙ্ক ভর করে তৎকালীন এলাকাবাসীর মাঝে। আস্তে আস্তে রাতের আধারে মানুষের চলাফেরা শিথিল হয়ে পড়ে, কেউ যেন রাতের আধারে বের হতেই সাহস পায় না। অনেকে বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন বিভিন্ন হুজুর কবিরাজ ডেকে এই সমস্যার সমাধান করার জন্য, কিন্তু কেউ এই সমস্যার সমাধান করতে পারেন নাই। এমন একদিন ওই সময়কার একজন ব্যক্তি আফসার উদ্দিন আকন্দ নামের একজন ভদ্রলোক, তিনি বৃদ্ধ ছিলেন, তিনি আমিরাবাদ বাজার থেকে বাজার করে রাতের বেলায় ফিরছিলেন সুজাবাদ গ্রামের দিকে নিজ বাড়িতে। তখন হয়তোবা রাত আনুমানিক 8টা কি 8:30 হবে। এমন সময় তিনি টের পান বন জঙ্গল ভেঙে চুরে একাকার করে কেউ যেন ঘোড়া ছুটিয়ে ছুটে আসছে। তখন তিনি রাস্তার পাশে যে যাবেন সেই সুযোগও নেই, মনে হচ্ছিল উনি নড়তেই পারছেন না। তার সামনে দিয়ে প্রবল বেগে ছুটে আসছে আসমান সিং ঘোড়ার পিঠে বসে, আর ঘোড়ার পিঠে বসা আসমান সিং এর হাতে খোলা তরবারি। আসমান সিং এর এমন ভয়ঙ্কর রূপ দেখে তিনি হতবাক হয়ে প্রবল আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন। পরের দিন লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। ধীরে ধীরে উনি পুরো ঘটনা খুলে বললেও উনি এতটাই ভয় পেয়েছিলেন যে এই ভয়ের কারণে উনি মৃত্যুবরণ করেন। কলিমুদ্দিন নামক এক ব্যক্তি ছিলেন, তিনি পেশাগতভাবে মাঝি ছিলেন, যার বাড়ি ছিল নলসিটির ষাটপাকিয়া গ্রামে। তিনি নৌকা যোগে আসমান সিং এর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। কোনো এক রাত্রে তখন তিনি হঠাৎ করে প্রচণ্ড শব্দ শুনতে পান, যেন নদীর চর দিয়ে ভয়ানক আকারের একটি সাদা ঘোড়া আর তার পিঠে বসা এক সওয়ারি হাতে খোলা তরবারি নিয়ে নদীর বুকে চড়ে থাকা পানির উপর দিয়ে টক বগিয়ে ঘোড়া ছুটিয়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি নৌকার উপর মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলেন। তবে তার ভাগ্য ভালো যে তার সাথে আরো কিছু লোকজন ছিল নৌকার মাঝে, তারাও এটা দেখেছিলেন। শেষ যাত্রায় তিনি বেঁচে গেলেও চিরদিনের মতো তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। এভাবে চলতে থাকে মাস বছর যুগের পর যুগ। আসমান সিং আর তার ভয়ঙ্কর সাদা ঘোড়ার কাহিনী পরবর্তী সময়ে আসমান সিং এর বাড়ি কেন্দ্রিক শত শত ঘটনা ঘটেছিল যা চলমান ছিল। পর্যায়ক্রমে আসমান সিং এর স্ত্রী দুর্গারানী সবকিছু হারিয়ে এক প্রকার অচল হয়ে পড়ে, ধীরে ধীরে পুরোপুরি উনি পাগল হয়ে যান, এক পর্যায়ে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতে থাকেন। যতটুকু জানা যায়, আসমান সিং এর একমাত্র জীবিত কন্যা তারামণি সিংকে আসমান সিং এর ফাঁসির পর তার বিচারক ভাই ফটিক সিং সাথে করে কলকাতায় নিয়ে যান। কথিত আছে, এমন কোন সাহসী মানুষ ছিল না যখন আসমান সিং ও তার ঘোড়া রাতে চলাচল করত আর তার সামনে গিয়ে দাঁড়াত, এমন সাহসী মানুষ খুঁজেই পাওয়া যেত না। পরবর্তী সময়ে 1980 সাল পর্যন্ত আমিরাবাদ থেকে সুজাবাদ ও রায়াপুর স্কুলের দক্ষিণ দিকে স্লুইস গেট বেরিবাদ পর্যন্ত সরব উপস্থিতি ছিল আসমান সিং ও তার ঘোড়ার। ফিরোজ আঙ্কেল যেমনটি বলেছেন, উনি একজন ভদ্রলোক যিনি আবির ভাইকে এই বিষয়ে বলেছেন, তো তার সমসাময়িক বন্ধু বান্ধবরা খুব ডান পিটে ছিলেন। তারা অধিকাংশ সময় তাদের কাচারি ঘরে ঘুমাতেন, সম্ভবত ভাদ্র মাসের দিন ধপাস ধপাস তাল পড়ছে এমন একটা সময়, কারণ ভাদ্র মাসে তো তাল পাকে। রাত তখন প্রায় আনুমানিক 1টা, হঠাৎ ঝনঝন ঝনঝন টকবক টকবক, যাহ যাহ আরো জোরে চল আরো জোরে চল, ছোট আমার সাদা ঘোড়া ছোট আমার প্রিয় ঘোড়া, এরকম শব্দ করতে করতে সামনের দরজা দিয়ে কে যেন ধেয়ে আসছে। এই দেখে তিনি জানালার ভেতর দিক থেকে নিজের চোখে স্পষ্ট দেখেছেন একটা বিশাল দেহি সাদা ঘোড়া তার পিঠে বসা আছে, কালো এক ছায়ামূর্তি, হাতে একটা খোলা তরবারি। আসমান সিং আর তার ঘোড়ার ভয়ঙ্কর কাহিনী ছড়িয়ে পড়ে গ্রাম থেকে থানা, তৎকালীন শত শত মানুষ সাক্ষী ছিলেন সেই ভয়ঙ্কর ঘটনার। এক পর্যায়ে এই আসমান সিং আর ঘোড়ার যাত্রা শুরু হয় পার্শ্ববর্তী আমিরাবাদ ষাটপাকিয়া থেকে রায়পুর দক্ষিণের স্লুইস গেট নদীর পার, তারপর বেরিবাদ হয়ে আবার সেই সুজাবাদের আসমান সিং এর বাড়ির নদীর পারের ফাঁসির স্থান সেই শিমুল গাছ পর্যন্ত। এভাবে তার চলাফেরার পরিধিটা আরো বড় হয়। আসমান সিং এর ঘোড়া যখন ছুটত তখন ঝনঝন আর ঘোড়ার খুরের ভয়ঙ্কর টকবগিয়ে ছুটে আসার শব্দ, এই আসমান সিং এর হাক ডাকের শব্দ অনেকেই শুনেছেন। তার ভিতর নলসিটির রায়পুর খানবাড়ির পুলিশ অফিসার আয়ন আলী খানের পুত্র মোহাম্মদ ফিরোজ আহমেদ খান, তার বর্তমান বয়স 68, তিনিও কিন্তু এই ঘটনার সাক্ষী। আসমান সিং এর বাড়ির পেছনে যে নদীটি রয়েছে উক্ত নদীর নাম বিষখালী নদী। বরিশাল থেকে যদি রাজাপুর, ভান্ডারিয়া, কাউখালী, পিরোজপুর, খুলনা এদিক দিয়ে যদি যেতে হতো তৎকালীন শুধু এই নদীপথে যাওয়া লাগত। কথিত আছে সন্ধ্যার পরে বিষখালী নদীর আসমান সিং এর বাড়ির সুজাবাদ চ্যানেল এলাকা দিয়ে কেউ সহজে পার হতে পারত না, হয় নৌকা ডুবে যেত না হয় কোনো না কোনো ভাবে কেউ নদীতে পড়ে হারিয়ে যেত, পরবর্তীতে লাশ ভেসে উঠত। এতক্ষণ তো আমরা বিভিন্ন ঐতিহাসিক বিষয়গুলো শুনলাম, এবার আসুন আমরা বর্তমান সময়ের কাছাকাছি সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনায় চলে আসি। একটি ঘটনা বর্ণনা করেছেন আবির ভাইয়ের যে গ্রাম নারকেলবাড়িয়া, এই নারকেলবাড়িয়া গ্রামের কয়েকজন প্রবীণ মুরব্বী আব্দুল কাদের মাঝি, মনসুর আলী মৃধা, আব্দুল সোবহান মোল্লা তাদের মধ্যে উল্লেখযোগ্য। তো তাদের মুখের বর্ণিত ঘটনাটা যেরকম আবির ভাই ছোটবেলা থেকে শুনেছেন নিজ কানে সেগুলো উনি বর্ণনা করেছেন। আসমান সিং এর বাড়ির ভয়ঙ্কর ঘটনার কথা কিন্তু আবির ভাই ওনার প্রয়াত মায়ের মুখেও শুনেছেন একাধিকবার। একটি লাশ কেন্দ্রিক ঘটনা বর্ণনা করেছেন আব্দুল সোবহান মোল্লা, যিনি 12-13 বছর আগে মারা গিয়েছিলেন। ঘটনার সময়কাল 1983-84 সাল। তিনি যেমনটি বলেছেন যে তার স্ত্রীর কয়েকজন আত্মীয় স্বজন, তারপর তার স্ত্রীর একজন বড় ভাই, নাম হলো আব্দুল মান্নাফ, যাদের বাড়ি ছিল রাজাপুর বাদুরতলা নামক স্থানে, তিনি হঠাৎ করে কলেরায় আক্রান্ত হয়ে প্রচুর অসুস্থ হয়ে পড়েন। এই খবর পেয়ে এই সোবহান মোল্লা তার স্ত্রীকে নিয়ে আব্দুল কাদের মাঝির ছাউনিওয়ালা নৌকা, যেটাকে ওই সময় ওনাদের এলাকায় কেয়ারের নৌকা বলতো, ভাড়া করে, ওই নৌকাটা ভাড়া করে উনি শ্বশুর বাড়িতে যান। এক পর্যায়ে দুপুরের দিকে তিনি পৌঁছে দেখেন তার শ্যালকের অবস্থা খুব গুরুতর। তখন সিদ্ধান্ত নেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে যাবেন। তখন সকলেই সহমত পোষণ করেন। এক পর্যায়ে সোবহান মোল্লা ও তার অপর এক শ্যালক সহ আব্দুল মান্নাফকে কাদের মাঝি নৌকা যোগে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে যেতে সক্ষম হন, তবে সন্ধ্যা হয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ডাক্তার আব্দুল মান্নাফকে মৃত বলে ঘোষণা করেন। তখন কিন্তু রাত হয়ে গিয়েছে, তবে গভীর রাত বিষয়টা এরকম না, সন্ধ্যার ঠিক পরপরই যেরকম রাত হয় এশার একটু আগে, এশার আজানের একটু আগে, ওই রকম সর্বোচ্চ 7:30-7:30 বাজে এরকম আর কি সময়। তো এই সময় আব্দুল সোবহান মোল্লা ওনার যে অপর শ্যালক, তিনি তো তার ভাইয়ের মৃত্যুতে অনেক কান্নাকাটি করছেন। তখন আব্দুল সোবহান মোল্লা বলেন যে এখন কান্নাকাটি করে কি হবে, ধৈর্য ধরো, লাশ তো বাড়িতে নিয়ে যেতে হবে। তখন এই আব্দুল কাদের মাঝি বলেন, এখন কি লাশটা নিয়ে যাওয়া ঠিক হবে? আব্দুল সোবহান মোল্লা ছিলেন খুবই সাহসী এবং একরোখা স্বভাবের, আর বদমেজাজি মানুষও ছিলেন বটে। তিনি বলেন যে এখনই লাশ নিয়ে যাব, কিসের ভয়, কোনো ভয় নাই, চলো আল্লাহর নাম নিয়ে। এক পর্যায়ে তারা রওনা হন লাশ নিয়ে সোবহান মোল্লার শ্বশুরবাড়ি বাদুরতলা এলাকার উদ্দেশ্যে। নৌকার মোট 3 সদস্য আর 1 লাশ। এক পর্যায়ে নৌকা চলতে চলতে আসমান সিং এর সুজাবাদের বাড়ির ঠিক পেছন পর্যন্ত যখনই আসছে, তখন কেমন যেন নৌকা আস্তে আস্তে একে একে পারে ভিড়ে যায়। আব্দুল কাদের মাঝি এবং নৌকার সামনে বসা সোবহান মোল্লা শত চেষ্টা করেও নৌকাটা ঠিকভাবে চালাতে পারছিল না, একা একাই পারে ভিড়ে যায়। তাদের অনিচ্ছা সত্ত্বেও নৌকা পারে ভিড়ে যায়। আসলে ওটাই কিন্তু সেই ভয়ঙ্কর জায়গা আসমান সিং এর বাড়ি, যেখানে নৌকাটা একা একে পারে ভিড়ে গিয়েছিল। আব্দুল কাদের মাঝি দেখেন হঠাৎ করে লাশটি উঠে বসে পড়ে এবং বলতে থাকে, হেই আমাকে নামিয়ে দে এখানে। তখন আব্দুল কাদের মাঝি প্রচন্ড জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ওই নৌকাতেই লুটিয়ে পড়েন। পেছন থেকে চিৎকার শুনে আব্দুল সোবহান মোল্লা ফিরে তাকায় এবং উনি ভরা জ্যোৎস্নার আলোয় দেখতে পান তার শ্যালকের মৃতদেহ উঠে বসে পড়ছে এবং বলছে, হেই আমাকে এখানে নামিয়ে দে। সোবহান মোল্লা তো যা বোঝার বুঝে ফেলেন, তিনি দেরি না করে তার হাতে থাকা বৈঠা দিয়ে উপর্যুপুরি আঘাত করতে থাকেন ওই লাশের উপরে। অনেকগুলো আঘাত করার পর ওই লাশটি আবার পড়ে যায় বলতে লাশের পূর্বের অবস্থায় চলে যায়। এ সময় সোবহান মোল্লা কিন্তু প্রচন্ড ভয় পান, যদিও বা উনি খুবই সাহসী মানুষ ছিলেন, তবে উনি সাহস না হারিয়ে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে সোবহান মোল্লা কাদের মাঝির মাথায় পানির ঝাপটা দিলে তারও জ্ঞান ফেরত আসে। পরবর্তী সময়ে তারা আবারও রওনা হন। তখন সোবানমুল্লা বলেন যে তার ছোট শ্যালককে উনি বলেন যে তুই মাঝির সাথে বস, যা কিছু হয়ে যাক ভয় পাবি না, আর যদি কেউ ভয় পাস তাহলে কিন্তু আমরা কেউই বাঁচব না, আমরাও লাশ হয়ে যাব এই লাশের সাথে। এরপর তারা যতটুকু দোয়া দুরুদ জানতেন তাই পড়া শুরু করে রাত প্রায় পৌনে দুইটার দিকে লাশ নিয়ে আল্লাহর রহমতে সহি সালামতে বাড়িতে ফেরত আসতে সক্ষম হন। তখন আত্মীয় স্বজনরা নৌকা থেকে লাশ উঠিয়ে নিয়ে যায় এবং কাদের মাঝি সহ সোবানমুল্লা সহ সবাই হাত মুখ ধুয়ে ঘরে ঢোকেন। পরের দিন সোবানমুল্লা বলেন যে উনি দেখেছিলেন যে অনেক বড় বড় বিশাল দেহি শেয়াল নৌকার পাশে পাশে দৌড়াচ্ছিল, কিন্তু উনি কাউকে কিছু বলেন নাই, অন্যরা অবশ্য এটা দেখে নাই, কিন্তু উনি এটা দেখেছিলেন। তখন উনি নাকি বুঝতে পেরেছিলেন এগুলো কোনো সাধারণ শেয়াল নয়, এগুলো লাশ খেয়ে খুব ভয়ঙ্কর পিশাচ, যদি একবার নৌকায় উঠতে পারত তাহলে লাশের পাশাপাশি ওনাদেরকেও খেয়ে ফেলত। তাই সোবানমুল্লা ভয় না পেয়ে শক্ত হাতে প্রতিকার করতে চেয়েছিলেন। আশ্চর্যজনকভাবে কাদের মাঝি ও সোবানমুল্লা ধীরে ধীরে বেশ অসুস্থ হয়ে পড়েন, তবে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে পরবর্তীতে তারা সুস্থ হয়েছিলেন। এলাকার প্রবীণ মুরব্বীরা বলতেন যে সহজে কেউ আসমান সিং এর বাড়ির পাশের নদী দিয়ে লাশ নিয়ে নাকি আসতো না, তাহলে ভয়ঙ্কর বিপদ হতো। লাশ নিয়ে আসলে আসমান সিং এর বাড়ির সামনে আসা মাত্র লাশের নৌকা হয় ডুবে যেত, নতুবা নৌকা টেনে ধরত অদৃশ্য কোন শক্তি। কালের বিবর্তনে আসমান সিং এখন এক ইতিহাস, কিন্তু আসলে কি ইতিহাস? ওই নদীটার নাম বিষখালি নদী। ওই নদীতে এখনো নাকি ভয়ঙ্কর ঘটনা ঘটে। আসমান সিং এর এই ঘটনা নিয়ে কিন্তু বহু বছর পুঁথি পাঠ হতো। পুঁথি গান আমরা অনেকে শুনেছি, একটা বিশেষ সুর করে এই পুঁথি পাঠ করা হয়। তো এরকম পুঁথি পাঠ কিন্তু আসমান সিং, দুর্গারানী, তারপর এই দুর্গারানীর যিনি পরকীয়া প্রেমিক, তারপর আসমান সিং কিভাবে পতিতার প্রেমে মজে গিয়েছিলেন, তারপর এই ভয়ঙ্কর ঘটনা, সবকিছু পুঁথি আকারে বহু বছর নাকি বিভিন্ন এলাকায় পঠিত হয়েছে। শুধু যে বরিশাল এলাকায় পঠিত হয়েছে বিষয়টা এরকম না, বাংলাদেশের পুঁথি সাহিত্যেও এই আসমান সিং এর ঘটনা নাকি রয়েছে। আসমান সিং এর যে বাড়ি, এই বাড়ির আশেপাশে এখনো নাকি কোনো বাড়িঘর সেভাবে হয়নি, মানুষ এখনো মাঝে মাঝেই নাকি ভয় পায়, এখনো নাকি আসমান সিং কে দেখা যায়। বিশাল দেহি একটা সাদা ঘোড়ার উপরে খোলা তরবারি হাতে আসমান সিং টকবগিয়ে ছুটে আসছে আর ঘোড়াকে বলছে, যা ছুটে চল আমার প্রিয় ঘোড়া, ছুটে চল আরো জোরে আরো জোরে। এরকম বলতে বলতে আসমান সিং ছুটে যায়। আসমান সিং এর যেই মেয়ে তো তার চাচার কাছে বড় হয়েছে, তার কি হয়েছে পরবর্তীতে জানা যায় না। আর আসমান সিং এর আর একটা মেয়ে, সে তো আসমান সিং এর হাতেই মারা গিয়েছে। আর আসমান সিং এর স্ত্রী দুর্গারানীর সেই পরকীয়া প্রেমিকের কি হয়েছিল এটাও ভাবে জানা যায় না। তারা কিভাবে নৌকা চলাচল বন্ধ করে দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছিল, আসমান সিং তিনি মারা যান। আর একটা ব্যাপার সেটা হচ্ছে, আসমান সিং যখন মারা যায় তখন ছিল ভাদ্র মাসের অমাবস্যা তিথি। অনেকেই বলে থাকেন, বিশেষ করে যারা তান্ত্রিক কবিরাজ, তারা বলে থাকেন এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে যদি কেউ অপঘাতে মারা যায় বা অস্বাভাবিক মৃত্যু হয় বা গলায় ফাঁস দিয়ে মারা যায় বা কাউকে মারা হয়, ওই সময়ে ওখানে যদি পিশাচ শ্রেণীর জিন থাকে সে নাকি ভয়ঙ্কর শক্তিশালী হয়ে যায়, সে ব্রহ্মদৈত্য হয়ে যায়। কথিত আছে এইভাবে যদি কেউ ব্রহ্মদৈত্য হয়ে যায় তাহলে তার বিনাশ করা খুবই কঠিন, সে অত্যন্ত শক্তিশালী হয়ে যায় এবং সে লাশ খেকো পিশাচ হয়ে যায় এবং তাকে কখনোই দমানো যায় না, তাকে যেই দেখবে তারই বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে। আসমান সিং এর ঘোড়াটার আসলে কি হয়েছিল এটা জানা যায় না, ওই ঘোড়াটিকে কেউ জীবিত দেখেনি, কিন্তু আসমান সিং এর মৃত্যুর পর থেকে এরকম ঘটনা ঘটে। অনেকেই বলেন ওই সময় কোনো একটা পিশাচ ওখানে ছিল সেই গাছের কাছে, সেই হয়তোবা এরকম ভয়ঙ্কর শক্তিশালী হয়ে আসমান সিং হয়ে ঘুরে বেড়াচ্ছে আজও, সে কাহিনী আজও ঘটে চলছে। প্রিয় লিসেনার্স, এনামুল হক আবির ভাই এই বিষয়ে বিভিন্ন ধরনের তন্ত্রবিদ্যায় পারদর্শী যারা আছেন, ওনার পরিচিত যাদেরকে উনি চেনেন যে তারা তান্ত্রিক, ইনাদের সাথে কথা বলেছিলেন যে ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে যদি কারো অপঘাতে মৃত্যু হয় তাহলে আসলেই এরকম ঘটনা ঘটে কিনা। তারা বলেছেন হ্যাঁ, ওখানে যদি পিশাচ শ্রেণীর কোনো জিন থাকে তাহলে তারা খুব শক্তিশালী হয়ে যায় এবং তারাই এরকম শক্তিশালী হয়ে মানুষকে ভয় দেখাতে থাকে এবং এদের শক্তি হয়ে যায় অসম্ভব রকমের বেশি, যাদেরকে সহজে দমানোই যায় না, যেটা আসমান সিং এর বেলায় হয়েছিল। প্রিয় লিসেনার্স, এক ঐতিহাসিক সত্য ঘটনা যেটা আজও ঘটে চলছে। ধন্যবাদ জানাচ্ছি এনামুল হক আবির ভাইকে, এমন একটি ঘটনা যা ইতিহাসের পাতায়ও রয়েছে, পুঁথি আকারে রয়েছে, আমাদের পুঁথি সাহিত্যেও আসমান সিং এর ঘটনা রয়েছে, এমন একটি ঘটনা যা আসলে কখনো আমাদের চ্যানেলে বলতে পারবো এটাও ভাবতে পারিনি। আবারও ধন্যবাদ জানাচ্ছি এনামুল হক আবির ভাইকে। প্রিয় লিসেনার্স, এনামুল হক আবির ভাইয়ের ঘটনা আরও কিন্তু রয়েছে দুটো। আমরা অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চাই। এনামুল হক আবির ভাইয়ের পাঠানো দুটি অ্যাম্বুলেন্সের ঘটনা আপনাদের সাথে পরপর শেয়ার করব। এরপর শেয়ার করব মাশফিক ভাইয়ের পাঠানো সম্পূর্ণ রহস্যময় ভিন্ন ধর্মী এক অ্যাম্বুলেন্সের ঘটনা। আমার দৃঢ় বিশ্বাস মাশফিক ভাইয়ের পাঠানো ওই অ্যাম্বুলেন্সের ঘটনা শোনার পর আপনারা তাজ্জব বনে যাবেন যে এমনও ঘটনা হয়, এমনও ঘটনা ঘটতে পারে। চলুন আমরা ধারাবাহিকভাবে সেই ঘটনাগুলোতে ঢুকে যাই। প্রিয় লিসেনার্স, এখন এনামুল হক আবির ভাইয়ের যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত ঘটেছিল ওনার বাবার মৃত্যুর সময় বা মৃত্যুর ঠিক পরপরই। ঘটনাটি ঘটেছিল 1999 সালের 10ই নভেম্বর। ওনার বাবা ঢাকার বাড্ডায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 53 বছর। তখন আবির ভাইয়ের বয়স 7 বছর ছিল। দিনটি ছিল বুধবার সকাল 10টা। ঢাকার বাড্ডায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ওনার বাবার ফুসফুস এবং ব্লাড ক্যান্সার জনিত সমস্যা ছিল। আবির ভাইরা 8 ভাই বোন। আবির ভাই সবার ছোট। ওনার সবার যিনি বড় ভাই তার নাম হচ্ছে মোহাম্মদ নওশের জামিল, যাকে ওনারা দাদা বলে ডাকেন। তো এই নওশের জামিল, তিনি সহ ওনাদের নিকটতম কিছু আত্মীয় স্বজন এবং ওনার বড় ভাইয়ের বন্ধুরা মিলে ওনার বাবার লাশ বাড্ডার স্থানীয় একটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেবের সহযোগিতায় গোসল জানাজা সহ আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেন ওখানেই। লাশের প্রথম জানাজা সহ অন্য সব কার্যক্রম শেষে ওনাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার নারিকেল বাড়িয়া গ্রামের উদ্দেশ্যে নিয়ে রওনা হন। এশার নামাজের পর ওনার রওনা হয়েছিলেন। ওনার বাবার লাশের গাড়িতে ওনার বড় ভাই, মেঝো ভাই, ওনাদের সম্পর্কে এক মামা হতেন আলতাফ মামা, তো উনি এবং ওনার বড় ভাইয়ের একজন বন্ধু আলিম ভাই সহ এরকম আরো বেশ কয়েকজন, এর মধ্যে আরেকজন ছিলেন মানে ওনার যে মেজো ভাই তার নাম হচ্ছে আমিনুল ইসলাম বিদ্যুৎ ভাই, তো এরকম বেশ কয়েকজন মিলে ওনারা রওনা দিয়েছিলেন। সকলেই এই লাশের গাড়িতেই ছিলেন। বাড্ডা থেকে গাড়ি যখন মাওয়া ফেরিঘাটে পৌঁছে তখন রাত প্রায় 11টা। ফেরি পার হতে প্রায় আরো 2.5 ঘন্টা সময় লেগে যায়। ফেরি পার হয়ে যখন পুনরায় গাড়ি আবার চলতে শুরু করে তখন রাত প্রায় 1:30 বেজে যায়। যখন ভাঙার প্রায় কাছাকাছি চলে আসে গাড়ি তখন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। বাইরে প্রায় ঘন কুয়াশা, যেহেতু সময়টা শীতকাল ছিল, তো গাড়ির ভেতরে লাশের পাশে বসে আবির ভাইয়ের বড় ভাই কোরআন তেলাওয়াত করছেন আর মেজো ভাই সহ অন্যরা জিকির আজগার দোয়া দরুদ পাঠ করছেন আর আলতাফ মামা উনি সব কিছুর দিকে খেয়াল রাখছেন। গাড়ি তখন চলছে প্রায় 80-90 কিলোমিটার পার আওয়ার স্পিডে। হঠাৎ করে ড্রাইভার সাহেব দেখেন গাড়ির সামনে রাস্তার উপর আড়াআড়ি ভাবে প্রকাণ্ড বড় একটা বাঘ রাস্তা রোধ করে শুয়ে আছে। ড্রাইভার সাহেব ছিলেন খুবই সাহসী আর এদিকে আবির ভাইয়ের বড় ভাই উনি এমনিতেই খুব সাহসী এবং পরহেজগার ব্যক্তি, তো গাড়ির ভেতরে বসে সকলেই বিষয়টি দেখেছিলেন। বাঘটাকে দেখে ড্রাইভার গাড়ির গতি কমিয়ে রাস্তার এক পাশ দিয়ে বাঘটিকে খুব সাবধানে এড়িয়ে আবার জোরে গাড়ি টানতেন। সবার সামনে আচমকা এরকম একটা বাঘ সামনে এসে পড়ায় সবাই তো বেশ অবাক হয়েছিলেন, ভয়ও পেয়েছিলেন। বাঘটাকে ক্রস করার পর সকলেই পেছন দিকে তাকিয়ে দেখেন যে বাঘটির কি অবস্থা। সকলেই দেখতে পান যে গাড়ির পেছনের দিকে যেই কাঁচ থাকে সে কাঁচ দিয়ে দেখেছিলেন যে ওই বাঘটি মনে হলো আকাশের দিকে লাফ দিয়ে অদৃশ্য হয়ে গেল। যখনই সবাই এই দৃশ্যটা দেখলেন সকলেই আল্লাহ আকবার বলে চিৎকার করে ওঠেন। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে গাড়িটা পূর্ণ নিয়ন্ত্রণেই ছিল, কোনো বিপদ আপদ আল্লাহর রহমতে হয়নি আলহামদুলিল্লাহ। তো এক পর্যায়ে ভোর 4:30 দিকে লাশ নিয়ে ওনারা নারিকেল বাড়িয়া ক্লাবের সামনে পৌঁছে যান, আর ভোর 5:00 দিকে লাশ নিয়ে ওনারা বাড়িতে প্রবেশ করেন। 11 নভেম্বর সকাল 10:00 ওনাদের বাড়িতে আবির ভাইয়ের বাবার লাশের তৃতীয় জানাজা শেষে ওনাদের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে। ঠিক ওই দিন ওনাদের বাড়ির সকলে তো শোকে কাতর, চারপাশে নির্জন শুনশান নিরবতা, তবুও অনেক লোকজন ছিল ওনাদের বাড়িতে। ওই দিন রাত 9:00 দিকে আবির ভাইয়ের মামাতো ভাই ইউনুস নেবাই, এই ইউনুস নেবাই লাঠি ও টর্চ হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন এবং চিৎকার করতে থাকেন, তার বড় ছেলে সুমনকে ডাকতে থাকেন। তো বলছে সুমন তাড়াতাড়ি বের হওয়া, মহিষ ছুটে গেছে, তাড়াতাড়ি মহিষ বাঁধতে হবে। চারপাশ ভেঙে চুরমার করছে মহিষ। বলে রাখা ভালো, এই ইউনুস নেবাই 8 থেকে 10টি মহিষ পালতেন। ইউনুস নেবাই এবং সুমন কাকা মহিষ বাঁধার জন্য সামনে কিছুটা এগিয়ে গেলে দেখেন তার থেকে বেশ কিছুটা দূরে পূব পাশে মহিষ বিভিন্ন গাছগাছালি ভাঙতে ভাঙতে সামনে কবরস্থানের পূর্ব পাশের দিকে খালের ওপারে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। তিনিও মহিষের পিছু নিতে নিতে এগিয়ে আগাতে থাকেন আর কি, এগিয়ে যান। তবে কিছুতেই মহিষের সংস্পর্শে যেতে পারছিলেন না, তারা কোনোভাবেই ওই মহিষকে ধরতে পারছেন না। মনে হচ্ছে ওনাদের এই হাঁটার যে গতি এটা খুব একটা জোরে ছিল না। ওনারা চেষ্টা করছেন জোরে আগানোর জন্য, কিন্তু ওনাদের গতিটা মনে হচ্ছে খুবই স্লো, ওনারা চেষ্টা করেও খুব বেশি জোরে যেতে পারছেন না। তারা খেয়াল করে দেখেন যে চারপাশে হঠাৎ করে মনে হলো কোনো সাড়া শব্দ নেই, একদম নির্জন, এই মহিষগুলোকে আর দেখা যাচ্ছে না। মহিষগুলোকে আর দেখতে না পেয়ে এই ইউনুস নেবাই সুমন কাকাকে বলেন যে খালের পূর্ব পাশে আর একটু ঘুরে দেখে আসি আয়। এর কিছুক্ষণ পর সুমন কাকা ও ইউনুস নেবাই খালের পূর্ব পাশে একটা চার রয়েছে, ওই চারের গোড়ায় এগিয়ে আসলে যখনই চার পার হবেন তখনই একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান যে সাদা কাপড় জড়িয়ে এই চারের পূর্ব পাশে কিছু একটা শুয়ে আছে। ওই অবস্থায় সাদা কাপড় পরিহিত বস্তুটিকে দেখে এই ইউনুস নেবাই ও সুমন কাকা প্রচন্ড ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতে করতে দৌড়াতে দৌড়াতে বাড়ির ভেতরে চলে আসেন। ইউনুস নেবাই ওই রাত্রে তিনি নিজে কিংবা ওনাদের ঘরের কাউকে ঘরের বাইরে নামতে দেন নাই। সকলে জিজ্ঞেস করেছেন কি হয়েছে কি হয়েছে, তখন বলেন যে বাইরে যাওয়ার দরকার নাই, আমরা ভয় পাইছি, তোমরা বাইরে বের হয়েও না, মহিষ ওটা পরেও ধরা যাবে, সমস্যা না, আমাদের এলাকা, ওই মহিষকেও নিবে না, আর মহিষ পরবর্তীতে ঘুরে ঘুরে বাড়িতে চলে আসবে। তো পরের দিন সকালবেলা তিনি উক্ত ঘটনা সম্পর্কে সকলকে অবহিত করেন। তবে ইউনুস নেবাই বাড়ির ছোট বাচ্চাদেরকে এই বিষয়ে কিছু বলতে মানা করে দেন, ছোট বাচ্চারা শুনলে আতঙ্কগ্রস্ত হতে পারে। তো এই ঘটনার পরে একটা ভয়ঙ্কর ও অজানা আতঙ্ক পুরো বাড়ির সকলকে গ্রাস করে। তবে বাড়ির বড়রা 3-4 জন মিলে রাতের বেলা বের হতো। এর প্রায় কয়েক মাস যাবৎ বাড়ির পূর্ব পাশের কবরস্থানের সামনে ওইখানে যে রাস্তাটা ছিল ওই রাস্তার সামনে থেকে অনেকেই হাঁটার সময় সাদা কাপড় গায়ে দিয়ে কিছু একটা শুয়ে থাকতে দেখে অনেকেই নাকি মারাত্মক ভয় পেয়েছেন। তার মধ্যে আবির ভাইয়ের বাড়ির যে ফল বাগান, নারকেল বাগান, সুপারি বাগান, কাঁঠাল বাগান দেখাশোনা করতেন যিনি জাহাঙ্গীর ভাই, এই জাহাঙ্গীর ভাই কিন্তু সেই মাহনুর সামারা ঘটনার জাহাঙ্গীর ভাই না, এটা আরেকজন ব্যক্তি আর কি। তো এই জাহাঙ্গীর ভাই, তারপরে বাড়ির পাশের সোভান মোল্লা, উনি সহ কিন্তু অনেকেই ভয় পেয়েছেন। তবে বাড়ির কবরস্থানের সামনে যে খাল রয়েছে ওই খালের সামনে একটা চার আছে, ওই চারের গোড়াই মূলত এই জিনিসটাকে অনেকেই দেখেছে, তবে তার মুখ আসলে ওইভাবে কেউ দেখেনি। আমির ভাইয়ের আম্মুর সম্পর্কে ভাতিজা হতো স্থানীয় মাদারতলা মসজিদের ইমাম, বর্তমানে মৃত নুরুল ইসলাম খলিফা হুজুরের সাথে ওনার আম্মু এই বিষয়ে আলাপ করলে তিনি আমির ভাইয়ের আম্মুকে বলেন, ফুপি, অনেক ধরনের ভয়ঙ্কর কিছু পিশাচ শ্রেণীর জিন রয়েছে, ওরা লাশের গাড়িতে আক্রমণ করে লাশ ছিনিয়ে নেয়। লাশ গোসল ও জানাজা দিয়ে যদি নিয়ে আসা হয় তাহলে লাশের ওরা কিছু করতে পারে না। হতে পারে এমন ভয়ঙ্কর শ্রেণীর কোনো পিশাচ এরা আক্রমণ করার চেষ্টা করেছিল, পারেনি। প্রথমে বাঘের রূপে ভয় দেখানোর চেষ্টা করেছে, পথ আগলে দাঁড়ায়, তার উপর যখন দেখলো কোনো কিছু হয়নি। তবে কোন রকমে গাড়ির ড্রাইভার যদি ওই বাঘের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিত তাহলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত, কারোরই আর বাঁচার সম্ভাবনা ছিল না, সকলেই হতাহত হতো। আর নিশ্চয়ই ওই ভয়ঙ্কর পিশাচ লাশের পিছু পিছু আসছে, নির্ধারিত একটা জায়গা পর্যন্ত আসতে পারলেও বাড়ির সামনে কবরস্থান থাকায় আর ওটা প্রবেশ করতে পারেনি। ওটা এভাবেই মানুষকে ভয় দেখিয়ে যাচ্ছে। পরবর্তী সময় হুজুর বিশেষ একটা পদ্ধতিতে রুকিয়া করেন, এরপরে আল্লাহর রহমতে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এরপর থেকে আর তেমন কোনো ঘটনা এই বিষয়ে ঘটেনি। ওনাদের অর্থাৎ এই আবির ভাইয়ের বাড়ির পাশের একজন লোক ছিলেন, নাম হচ্ছে মনসুর। এই মনসুর আলী, যাকে ওনারা নানা বলে ডাকতেন, উনি অনেক লম্বা একজন মানুষ ছিলেন। অনেকেই নাকি এই মনসুর আলী নানার বেশে এই সাদা কাপড় পরিহিত ব্যক্তিকে দেখেছেন। শুরুর দিকে চেহারা দেখা যেত না, কিন্তু পরবর্তীতে এই মনসুর আলী নানার বেশে অনেকেই ভয় দেখিয়েছে। এখন অবশ্য এটা ঘটে না, এটি ছিল ঘটনা। ডিয়ার লিসেনার্স, এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত আরো একটি ঘটনা আপনাদের সামনে এখন উপস্থাপন করব। এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন এনামুল হক আবির ভাই। চলুন এই ঘটনাটি শুনে আসি। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এনামুল হক আবির ভাইয়ের পাঠানো নতুন আরো একটি ঘটনায়। তবে এই ঘটনাটি এই এপিসোডে ওনার শেষ ঘটনা, এরপরে মাশফিক ভাইয়ের ঘটনা আমরা বলবো, তারপরে রবি ভাইয়ের ঘটনা আমরা শেয়ার করব। চলুন ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল 1997 সালের অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাস তখন চলছে। রাজু ভাই পেশাগতভাবে একজন অ্যাম্বুলেন্স চালক, তো তিনি ঢাকা মেডিকেল কলেজ এলাকায় বসবাস করতেন। তিনি অধিকাংশ সময় রোগী পরিবহন করতেন, তবে লাশ পরিবহন খুবই কম করেছেন বলে তিনি জানিয়েছেন। তো এরকম একদিন তার মালিক ওসমান মিয়া তাকে সন্ধ্যার পরে জানান যে একটি লাশ নিয়ে যেতে হবে ঝালকাঠির রাজাপুরের তারাবুনিয়া গ্রামে, আর তাকে একাই যেতে হবে, দ্রুত যেন উনি রেডি হয়ে নেন। এরপর তিনি যখন ঢাকা মেডিকেলের সামনে আসেন, জানতে পারেন যে লাশটি নিয়ে যাওয়া হবে। লাশটি একটি হিন্দু মেয়ের লাশ, তার বয়স 26-27 বছর হবে, যে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। লাশের ময়নাতদন্তের কাজ চলছে, হসপিটালের আনুষঙ্গিক কাজকর্ম এবং আইনগত প্রক্রিয়া শেষ হতে আরও ঘণ্টাখানেক লেগে যেতে পারে। একবার তিনি চিন্তা করলেন যে লাশ নিয়ে তিনি যাবেন না। এরপর ওই লাশের বাবার করুণ চাহনি ও আর্তনাদ এবং তার ওস্তাদ ও মালিক ওসমান মিয়ার কথা উনি ফেলতে পারছেন না, একরকম বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন, ঠিক আছে, উনি যাবেন। এরপর উনি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ, উনি লাশটি বহন করবেন। তিনিও তার গাড়িটাকে প্রস্তুত করেন লাশ বহন করার জন্য। রাত আনুমানিক 10টার কাছাকাছি সময় মেয়েটির লাশ একটি কফিন বন্দি করে তার বাবা ও সাথে থাকা কিছু আত্মীয় স্বজনরা গাড়ির কাছে নিয়ে আসেন। এক পর্যায়ে যখন লাশটি গাড়িতে তোলা হবে তখন হঠাৎ করে প্রচণ্ড দুর্গন্ধ বের হয়। লাশটি আসলে ওই ঢাকা মেডিকেলের মর্গে প্রায় 2 দিন ধরে পড়েছিল, তাই এত দুর্গন্ধ ছড়াচ্ছে। যাই হোক, রাজু ভাইয়ের কেমন যেন একটু গা গুলিয়ে আসে, মাথা ঝিমঝিম করে। তখন রাজু ভাইয়ের গাড়ির মালিক এবং রাজু ভাইয়ের একসময়ের ওস্তাদ মুরব্বী মানুষ ওসমান মিয়া, তিনি রাজু ভাইকে ধমক দিয়ে বলেন, এই রাজু যা, তুই চা পান খায় আয়, আর তুই আমি কি মরবো না, এরকম পরিস্থিতি আমাদের হতে পারে না, এসব ভাবলে চলবে, যা তোর সাথে আমিও যাব, ভয় নাই, আমি গেলে তোর আর ভয় নাই তো, চল আল্লাহর রহমতে ওস্তাদ শাকবের দুজন মিলে যাব। বুঝছি তুই ভয় পাইছিস, তোকে দিয়ে একা এই লোকদেরকে ছাড়া যাবে না, আমিও যাব তোর সাথে। আর আমার এই সমস্ত লাশ টানার অনেক অভিজ্ঞতা আছে, আমি সব ভয় পাই না, চল। তো রাজু ভাই উনি একটু চা পানি খেয়ে আসেন। রাজু ভাইয়ের গাড়ির সাথে একজন হেল্পার থাকতো, তার নাম হচ্ছে হেলাল। ওই হেলাল ছেলেটা আবার ওই সময় বা ওই দিন অনুপস্থিত ছিল, যেহেতু অনুপস্থিত ছিল এই জন্য রাজু ভাই আসলে একাই ছিলেন। আর তার মালিক ওসমান মিয়া, উনিও যখন দেখলেন রাজু ভাইয়ের এই অবস্থা, প্রতিমধ্যে একটা ঝামেলা হয়ে যেতে পারে, এই জন্য উনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো যাই হোক, রাজু ভাই আধা ঘন্টা বিশ্রাম নিয়ে মাথায় একটু তেল পানি দিয়ে এসে চা পানি খেয়ে এসে উনি এখন প্রস্তুত যাওয়ার জন্য। এর মধ্যে কি হয়েছে, এই যে যেই লাশটি, এই লাশটি পুনরায় অন্য আর একটা ভালো মানের কফিনে ভরা হয়েছে, কিছু সুগন্ধি, তারপর কর্পূর, তারপর আগরবাতি, এই জিনিসগুলো চারদিকে রাখা হয়েছে, আগরবাতি ধরিয়ে দেওয়া হয়েছে যাতে করে এই লাশের গন্ধটা না পাওয়া যায়। তো রাজু ভাই গাড়ি স্টার্ট করেছেন, তার পাশে তার ওস্তাদ ওসমান মিয়া, আর গাড়ির ভেতরে ওই লাশের সাথে মৃত মেয়েটির বাবা, এরকম কয়েকজন ছিলেন আর কি। তো যাই হোক, ওনারা রওনা দিয়েছেন ঝালকাঠির রাজাপুরের তারাবুনিয়া গ্রামের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 11টা। রাজু ভাইয়ের ওস্তাদ এই ওসমান মিয়া রাজু ভাইকে গাড়ি দ্রুত টানতে বলেন। রাত আনুমানিক 12:30টার দিকে তারা মাওয়া ফেরিঘাটে পৌঁছান। ভাগ্যক্রমে অল্পের জন্য ফেরিটা পেয়েও, আর ফেরিটা পেয়ে যাওয়ার কারণে ঘণ্টাখানিক সময় তাদের বেঁচে যায়, মানে ফেরিটা ছাড়বে ছাড়বে ভাব এমন সময় ওনারা ওখানে উঠে যান, আর ওই সময় জ্যামও ছিল না। এক পর্যায়ে তারা ফেরি পার হয়ে রাত প্রায় 1:30টার দিকে নদীর ওপারে পৌঁছে যান। এরপর দ্রুত গাড়ি টানতে থাকেন প্রায় 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে। এরকম প্রায় আরো আধা ঘন্টা গাড়ি চালানোর পর হঠাৎ করে গাড়ির সামনে বড় একটা কালো কুকুর পড়ে যায়। রাতের বেলা এরকম কালো কুকুর হুটহাট চলাফেরা করতেই পারে। তো গাড়ি হঠাৎ করে ব্রেক করতে চাইলেও রাজু ভাইয়া সেটা পারেননি, উনি কুকুরের উপর দিয়ে উঠিয়ে দেন। তখন মনে হয়ে গেল গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেছে। হঠাৎ করে এই ধরনের একটা ঘটনার প্রেক্ষাপটে রাজু ভাই মনে করেছেন এখনই বড় ধরনের কোনো বিপদ ঘটবে, তবে আল্লাহর রহমতে কোনো ঘটনা ঘটেনি। গাড়িটা তার ওস্তাদ থামাতে বলেন। ওনার ওস্তাদের হাতে থাকা 5 ব্যাটারির একটি টর্চ লাইট এবং একটি লোহার রড নিয়ে উনি নিচে নামেন। নেমে উনি বলেন যে রাজু তুই গাড়ির ভিতরে চুপ করে বসে থাক, নিচে নামিস না। উনি নামার পর সবকিছু ভালো করে চেক করছেন, নিচে টায়ারের দিকে আলো দিয়েছেন, ইঞ্জিনের দিকে আলো দিয়েছেন, দেখেন যে না কিছু নাই। হঠাৎ করে উনি যেই না গাড়ির পেছন দিকে তাকিয়েছেন, দেখেন সেই বিশাল কালো কুকুরটি এক দৃষ্টিতে এই ওসমান মিয়ার দিকে তাকিয়ে আছে। তার মানে হচ্ছে ওই কালো কুকুরটার কিছুই হয় নাই। তখন ওস্তাদ ওসমান মিয়া উনি ওই কুকুরটার দিকে লাইট ধরে লোহার রডটি নিয়ে আয়তুল কুরসি পড়তে পড়তে ওই কুকুরটার দিকে তেড়ে যান। কুকুরটিও আস্তে আস্তে পাশে থাকা ঝোপঝাড়ের ভিতরে মিলিয়ে যায়। এক পর্যায়ে ওস্তাদ গাড়িতে ফেরত আসেন এবং দেখেন লাশের সাথে থাকা অন্য লোকজনগুলো অজ্ঞানের মতো হয়ে গেছেন, মানে তার জ্ঞান নাই, গভীর ঘুমে তারা অচেতন। কারণ হচ্ছে টানা 2 দিন এই লাশটি নিয়ে তারা ব্যস্ত ছিলেন, ঘুম নাই, কিচ্ছু নাই, খাওয়া দাওয়াও নাই, যার কারণে এই যে ঘটনাটা ঘটে গেল এদিকে ওনাদের কোনো হুঁশই নাই। ওস্তাদ রাজু ভাইকে বলেন, রাজু গাড়ি চালা, যা কিছু দেখবি ভয় পাবি না, সমস্যা হবে মনে রাখিস, এরকম হাজারো সমস্যার সাক্ষী আমি, এরকম হাজারো সমস্যা আমি ফেস করছি, মুখোমুখি হয়েছি, আল্লাহর রহমতে সমাধানও করছি, আল্লাহর উপর ভরসা রাখ, চল। এই বলে তারা আবার গাড়ি চালানো শুরু করেন। এক পর্যায়ে এই রাজু ভাই দেখেন যে তার ওস্তাদ তিনিও মনে হচ্ছেন একটু তন্দ্রাচ্ছন্ন ভাব হয়ে গেছে। আর এই সময়ে গাড়ির লুকিং গ্লাসে রাজু ভাই দেখতে পান ওই যে কালো কুকুরটি প্রচন্ড গতিতে গাড়ির সাথে পাল্লা দিয়ে যেন দৌড়ে দৌড়ে এগিয়ে আসছে, অথচ তার গাড়ি চলছে প্রায় 100 কিলোমিটার স্পিডে। একটি কুকুর কিন্তু এত জোরে দৌড়াতে পারে না। তার ওস্তাদ তো খুব শক্ত মানুষ, কিন্তু তার ওস্তাদও একটু তন্দ্রাচ্ছন্ন ভাব তার চলে আসছে, উনি একটু ঝিমাচ্ছেন। রাজু ভাই তখন বলেন, ওস্তাদ ওস্তাদ দেখেন দেখেন, আমি যেটা দেখি আপনিও সেটা দেখেন কিনা। তখন তার ওস্তাদ ওসমান মিয়া উনি তন্দ্রাচ্ছন্ন ভাব থেকে জেগে ওঠেন, উনিও লুকিং গ্লাসে দেখেন একই অবস্থা। উনি বলেন, রাজু তুই গাড়ি চালা, আর উনি জিকির করতে থাকেন। এভাবে চলছে, কখনো কখনো ওই কুকুরটিকে দেখা যায়, আবার দেখা যাচ্ছে নাই। এইভাবে চলছে। রাত হয়তো বা তখন তিনটা সাড়ে তিনটা আনুমানিক হবে আর কি। ওনার ওস্তাদ আবারও একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। রাজু ভাই টের পান গাড়ির ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ আসছে আর ছপাত ছপাত শব্দ হচ্ছে। উনি যেই না পিছন দিকে একটু তাকিয়েছেন, অমনি দেখেন এই মেয়েটির লাশ উঠে বসে কান্না করছে আর নিজের শরীরের মাংসগুলো ছপাত ছপাত করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দেখে এই রাজু ভাই ওরে বাবা গো ওরে মা গো বলে এমন জোরে চিৎকার শুরু করেন, এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে ফেলেছেন। এমন অবস্থায় এই রাজু ভাইয়ের ওস্তাদ উনি রাজু ভাইকে কষিয়ে মেরেছেন এক চর এবং বলেছে এই চুপ থাক। এরপর ওনার ওস্তাদ পিছনে ঘুরে এই একই দৃশ্য দেখেছেন, কিন্তু দৃশ্য দেখে উনি আর ভয় পাননি। ওই যে ওনার কাছে একটা লোহার রড ছিল, ওই রডটি দিয়ে ওই মেয়েটার ডেড বডির উপরে একটা আঘাত করেছেন। মেয়েটি তো বসেছিল আর নিজের মাংস নিজে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। যেই না ওই লোহার আঘাতটা লাগে, সাথে সাথে ওই লাশটি স্বাভাবিক হয়ে যায়, আগের মতোই শুয়ে পড়ে একদম স্বাভাবিক। এদিকে তার সাথে থাকা আত্মীয় স্বজন কিন্তু গভীর ঘুমে বিভোর হয়ে আছে। রাজু ভাই ওই সময়ে এতটাই ভয় পেয়েছিলেন যে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। এক পর্যায়ে কোন রকমের ভাঙা বরিশাল মহাসড়কের ভোমরাকান্দি মুকসুদপুর হাইওয়ের ওই জায়গাটাতে চলে আসেন। কয়েকটি দোকানপাট খোলা দেখে ওখানে গাড়িটা পার্ক করেন। এক পর্যায়ে তার ওস্তাদ আরো কিছু মানুষকে ডাক দিয়ে নিয়ে আসেন। এই সময় সকলেই দেখেন যে মেয়েটির শরীরের বেশ কিছু অংশ আধা খাওয়া অবস্থায় পড়ে আছে, তবে লাশটা কিন্তু কফিনের মধ্যেই রয়েছে। মেয়েটি যখন উঠে বসেছিল তখন কফিনের ডালাটা কিন্তু খুলে গিয়েছিল, আর কফিনের ডালাটা যে খুলে গিয়েছিল এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে মেয়েটি যখন আবার কফিনের মধ্যে শুয়ে পড়ে তখন ডালাটা আপনাআপনি উপরে চলে আসছিল, তবে ডালাটা যে লোহা দিয়ে লাগানো ছিল সেই লোহার বন্ধনীটা এখন আর নাই। যাই হোক, রাজু ভাই তো ভয় পেয়েছেন। তার ওস্তাদ ওসমান মিয়া দেখলেন রাজুকে দিয়ে এখন আর গাড়ি চালানো সম্ভব না। তিনি রাজু ভাইকে বলেন যে রাজু তুই আমার সিটে বস, আমি গাড়ি চালাবো। আসলে রাজু ভাই এতটা ভয় পেয়েছিলেন তিনি কোনো কথাই বলতে পারছিলেন না, তিনি শুধু চুপচাপ বসেছিলেন। তো এরপর ওনারা রওনা শুরু করেন। তার ওস্তাদ বলেন যে রাজু শোন, এরকম হাজার অভিজ্ঞতা আমার আছে, কখন কি করতে হবে তা আমি জানি, সুতরাং ভয় পাস না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন আর আমার তো অভিজ্ঞতা আছে, ভয় পাস না। এরপর তারা লাশ নিয়ে আবার রওনা শুরু করেন। রাজু ভাইয়ের ওস্তাদ নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। রাত তখন হয়তোবা চারটা বাজে। তাদের গাড়ি গৌর নদী পার হয়ে জনমানব শূন্য একটি এলাকা অতিক্রম করার সময় রাজু ভাই দেখলেন রাস্তার মাঝ বরাবর হঠাৎ একজন বৃদ্ধ মহিলা একদম সোজা হয়ে হেঁটে যাচ্ছেন। তারা এত হর্ন দিচ্ছেন কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। রাজু ভাইয়ের ওস্তাদ কি করেছেন, সরাসরি ওই মহিলার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিলেন। প্রবল বেগে একটা ঝাঁকুনি অনুভূত হলো, তবে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাজু ভাই পেছন দিকে তাকিয়েছিলেন, পেছন দিকে তাকানোর পর দেখলেন যে ওই মহিলার কোনো অস্তিত্বই নাই। উনি বুঝতে পেরেছিলেন যে এটা কোনো স্বাভাবিক মহিলা না, তার ওস্তাদ কোনো মানুষের উপর দিয়ে গাড়ি উঠায় নাই, উনি যেটা করেছেন বুঝে শুনেই করেছেন, এটা ভয়ঙ্কর কোনো একটা পিছা শ্রেণীর জিন ছিল। যাই হোক, এক পর্যায়ে রাজু ভাইয়েরা সকাল সাড়ে ছয়টার দিকে মেয়েটির লাশ নিয়ে তাদের বাড়িতে পৌঁছান। তারপর ওখানে লাশ নামিয়ে রেখে গাড়িটি ভালো করে ধুয়ে মুছে রাজু ভাইয়ের ওস্তাদ রাজু ভাইকে স্থানীয় মসজিদের এক হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেন। পরবর্তী সময় তারা ঢাকায় ফিরে আসেন। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো রাজু ভাই এরপর থেকে আর কখনো লাশের গাড়ি পরিবহন করেন নাই বা লাশ নিয়ে উনি কখনো কোথাও যান নাই, উনি ওই অ্যাম্বুলেন্সের চাকরিটাই ছেড়ে দেন। রাজু ভাইয়ের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার একটি গ্রামে। মেয়েটির পরিচয় সম্পর্কে যতটুকু জানা যায় সেটা হচ্ছে যে এই মেয়েটি বেশ সম্ভ্রান্ত একটি পরিবারের মেয়ে, শিক্ষিত ছিলেন, দেখতে শুনতেও অনেক ভালো ছিলেন। বরিশালের বিএম কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএস এর জন্য ট্রাই করছিলেন। এর মাঝে তার বিয়ের কথাও পাকাপাকি হয়ে যায়। যে ছেলেটির সাথে তার বিয়ের কথা চলছিল সেই ছেলেটির সাথেও তার অনেক বছরের সম্পর্ক ছিল, তারই ধারাবাহিকতায় পারিবারিকভাবে বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো মেয়েটির যেদিন বিয়ে হওয়ার কথা তার ঠিক আগের দিন এই ছেলেটি ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়। যাকে নিয়ে মেয়েটির এত স্বপ্ন ছিল সেই ছেলেটির আকস্মিক এই মৃত্যুতে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে মেয়েটি। এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এ পাশে ও পাশে ঘুরে বেড়ায়, এলোমেলো ঘুরে বেড়ায়। আর এরকম শিক্ষিত একটা মেয়ের এরকম একটা করুণ পরিণতি পরিবারের সদস্যরা মেনে নিতে পারছিলেন, তারা তাদের মতো করে চিকিৎসা করছিলেন। এলাকার কিছু দুষ্টু ছেলে পেলেও ওই মেয়েটিকে খুব বিরক্ত করছিল। এমনিতেই মেয়েটি মানসিক ভারসাম্যহীন, মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছে, এরপর আবার ছেলে পেলেরা বিভিন্নভাবে বিরক্ত করছে। মেয়েটি কি করেছিল, সে এ সমস্ত ধকল সইতে না পেরে একটা পর্যায়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। মূলত তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে, তারপর ঢাকাতে রেফার করা হয়। ঢাকাতে সে মৃত্যুবরণ করে, মৃত্যুর পর দুদিন অতিবাহিত হয়ে যায়, এরপরই তাকে নিয়ে আসা হয়। তো এই যে মেয়েটি যিনি মারা গেলেন, তার বিস্তারিত ঠিকানা, তার বাবার নাম, তার নাম, এটা এনামুল হক আবির ভাই বলেছেন। এতটুকু বলছি, এই মেয়েটির আপন ছোট বোন, বর্তমানে উনি একজন সহকারী জাজ হিসাবে কর্মরত রয়েছেন। এই জন্য বিস্তারিত আমরা কিছু বললাম না, পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ হবে এই কারণে, আর বলার প্রয়োজনও নাই, নিশ্চয়ই লিসেনাররা বুঝতে পেরেছেন। তবে এতটুকু বলবো, আসলে মানুষের জীবনে কখন কি হয়ে যায়, মানুষের অনেক স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। মেয়েটি এমনভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিল, বিশেষ করে তিনি যখন বিষ খেয়ে আত্মহত্যা করেন, উনি মানসিকভাবে মোটেও স্টেবল ছিলেন না। উনি বুঝে খেয়েছিলেন না বুঝে খেয়েছিলেন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো এভাবেই মেয়েটির স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল, মানসিক ধকল সইতে না পেরে উনি আত্মহননের পথ বেছে নেন। আমরা চাই না এরকম ঘটনা আর কারোর সাথে ঘটুক। আপাতত দৃষ্টিতে এটি একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ভয়ের ঘটনা মনে হলেও মেয়েটির মৃত্যুর পেছনে খুবই করুণ একটি ব্যাপার জড়িত রয়েছে। লিসেনার্স, এটি ছিল ঘটনা। এখন মাশফিক ভাইয়ের অ্যাম্বুলেন্স কেন্দ্রিক এমন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি এতটুকু বলবো যে এই ঘটনা শোনার শুরুর দিকে আপনারা বুঝতেই পারবেন না এই ঘটনাটা কোন দিকে মোড় নিচ্ছে। চলুন চলে যাই মাশফিক ভাইয়ের ঘটনায়। আবারও প্রিয় লিসেনার্স, আবারও ফিরে এলাম আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের চতুর্থ ধাপের নতুন আরো একটি ঘটনায়। চলুন শুনে আসি মাশফিক ভাইয়ের পাঠানো সেই ঘটনাটি। মাশফিক ভাইয়ের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায়। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন, এই ঘটনাটি যার সঙ্গে ঘটে সম্পর্কে, তিনি মাশফিক ভাইয়ের মামা হন, তার নাম হচ্ছে তাহের। ওনাদের পাশের গ্রামেই এই তাহের মামার বসবাস। তিনি মূলত একজন ড্রাইভার, আগে অ্যাম্বুলেন্স চালাতেন, এখন ট্রাক চালান। অ্যাম্বুলেন্স চালানো বাদ দেওয়ার পেছনে রয়েছে এক রোমহর্ষক ভৌতিক ঘটনা। অ্যাম্বুলেন্স চালানো তার জীবনে নিয়ে এসেছিল এক বিভীষিকা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে চিন্তা করেছিলেন জীবনে আর ড্রাইভিং পেশায় ফিরবেনই না, কিন্তু পেটের দায়ে জীবিকা নির্বাহের জন্য এখনো রয়েছেন এই ড্রাইভিং পেশায়, কিন্তু সেটা অ্যাম্বুলেন্স নয়, এখন তিনি ট্রাক চালান। একদিন এই মাশফিক ভাই তাহের মামার এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন রাতের বেলা। তখন তাহের মামা বাড়িতে যাচ্ছিলেন ওই পথ দিয়ে। মামা পথে ওনাদেরকে দেখে বললেন, এই মামা এত রাত্রে কি করো, যাও যাও ভাই যাও ঘুমাও, রাত বিরেতে চলাফেরা করা উচিত না। তখন এই মাশফিকে বললেন, মামা তুমি তো ড্রাইভিং পেশায় আছো, তুমিও কি রাত্রে ভয় পাও নাকি? তো মামা একটু হেসে দিয়ে গম্ভীর সুরে বললেন, আর ভয়, ভয়ে ভয়ে তো আমার জীবনটাই চলে যাচ্ছিল। তখন মাশফিক ভাই বললেন যে, মামা এই কথা বললে কেন, কোনো ঝামেলা হয়েছিল নাকি? তখন মামা বললেন, জীবনে কখন কোথায় যে কিসের সাথে দেখা হয়ে যায় বলা মুশকিল, কখন কে কোন ঝামেলায় পড়ে যায় এটাও বলা মুশকিল, বিপদ যদি কপালে থাকে সেটা বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, হেঁটে হেঁটে পৌঁছে যায়, নিজেও টের পাওয়া যায় না যে আসলে মানুষ কোন বিপদে পড়তে যাচ্ছে। এই সমস্ত কথা শুনে মাশফিক ভাইয়ের কৌতূহল আরো বেড়ে যায়। তো তিনি মামাকে বললেন যে, মামা বলো না তোমার অভিজ্ঞতার কথা, আমরা একটু শুনি। তখন মামা বললেন যে, এগুলো অভিজ্ঞতা না রে ভাগিনা, এগুলো হলো পাপ করছিলাম, এই জন্য হচ্ছে এই বিপদে পড়ছিলাম, এসব কথা মুখে না আনাই ভালো। তখন মাশফিক ভাই সহ ওনার পাশে থাকা আরো দুইজন এলাকার ভাই ছিলেন, তারাও খুব করে ধরলো তাহের মামাকে। আর মাশফিক ভাই বুঝতে পেরেছিলেন মামার দারুণ কোনো অভিজ্ঞতা হয়তো বা আছে। তবে ওনাদের কাছে যেটা দারুণ হলো, মামার কাছে সেটা ছিল এক বিভীষিকার নাম। মামাকে তো ওনারা অনেক জোরাজুরি করেন। একটা সময় মামা বললেন, আচ্ছা ঠিক আছে, রাত তো এখন 12টা বাজে, কালকে বিকালে তোমরা আসো, তখন বলবো। এখন আর বলবো না, এখন শরীরটাও ভালো লাগছে না, ঘুম আসছে, বাড়িতে যাই, তোমরা বাড়িতে যাও। আসলে মাসিক ভাইরা যেই জায়গাটাতে বসে আড্ডা দিচ্ছিলেন, ওখানে একটা কালভার্ট রয়েছে যেটাতে রাতের বেলা এখনো নাকি মানুষ ভয় পায়। তো যাই হোক, ওনারা কালকে আসবেন বলে মামার কাছ থেকে বিদায় নিয়ে ওনারাও বাড়িতে চলে যান, মামাও বাড়িতে চলে যান। পরদিন বিকালবেলা সেই কালভার্টে ওনারা চলে আসেন। কালভার্ট থেকে 300 মিটার দূরে মামার বাড়ি। মামার বাড়ির এক পাশে বাঁশঝাড় আর আরেক পাশে রয়েছে অনেকগুলো তাল গাছ। তো ওনারা কালভার্টের দিকে গেলেন বিকাল 4টার দিকে। এর কিছু সময় পর মামাও আসলেন, আর মাসিক ভাই তো ভেতর ভেতর অনেক এক্সাইটেড ছিলেন। যাই হোক, মামা ওনার মতো করে বলতে শুরু করলেন। মামার বর্তমান বয়স 40-42 বছর। ছোটবেলা থেকে ওনার গাড়ি চালানোর খুব নেশা ছিল। প্রথম দিকে বাসের হেলপারি করতেন খুলনা টু মাদারীপুর, এই রুটের যে বাস আছে সেই বাসে। এভাবে করতে করতে একটা সময় বাস চালানো শিখে গেলেন। 3 মাস বাস চালালেনও, কিন্তু বাস চালানো আসলে মন ভরছিল না। একবার খুলনার সোনাডাঙ্গা মোড়ে বসে চা খাচ্ছিলেন, তখন আরেক ড্রাইভার বন্ধু তাকে বললেন যে, কিরে তাহের, ড্রাইভিং কেমন লাগে? তখন মামা বলেন যে, ভালো, কিন্তু ভাই আমার না পোষায় না, এত অল্প টাকা আমার পোষাচ্ছে না, কি করা যায়। তখন মামার বন্ধু বললেন, তাহের তুই এক কাজ কর, তো যদি না পোষায় তুই অ্যাম্বুলেন্স চালা। খুলনায় তো অনেক রুগী, খুলনা যে মেডিকেল রয়েছে সেখানে অনেক রুগী আসে, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয়, কখনো কখনো খুলনা থেকে ঢাকায় নিয়ে যেতে হয়, বেশ ভালো টাকা পাওয়া যায়। ওখানে যারা অ্যাম্বুলেন্স চালায় ওরাও অল্প সময়ে ভালো অনেক কিছু করছে আর কি, আর তোর রুগী পেতে কোনো অসুবিধা হবে না, পোষাবেও ভালো। সপ্তাহে একটা দুইটা ট্রিপ দিলেই সারা সপ্তাহে বাস চালানোর যেই টাকা সেটার থেকে আর বেশি চলে আসবে। তখন সাল 2009। তাহের মামা তার এক পরিচিত একজনের সাথে কথা বলে একটা অ্যাম্বুলেন্স ঠিক করলেন। অ্যাম্বুলেন্স আসলে ভাড়ায় চালাবেন, আর একজন মালিক উনি নিয়ে ভাড়ায় চালাবেন। তো উনি অ্যাম্বুলেন্স চালানো শুরু করেন, সব কিছু মোটামুটি ভালোই যাচ্ছিল, রুগীও পাচ্ছিলেন টুকটাক, এটা পুষিয়েও যাচ্ছিল। মাঝে মাঝে আশেপাশের জেলাও রুগী নিয়ে যেতেন, তবে খুব একটা দূরে যেতেন বিষয়টা এরকম না। সবসময় ওনার সাথে একটা ছোট ভাই ছিলেন, ছোট ভাই বলতে এলাকার ছোট ভাই আর কি, সে তার হেল্পার হিসাবে ছিল। বেশ ভালোই কাটছিল দিন, রিল্যাক্সেই দিন কাটছিল। আস্তে আস্তে রুগী নিয়ে ওনারা দূর দূরান্তেও যাওয়া শুরু করলেন। প্রথম দিকে পথঘাট এত না ছিল, আস্তে আস্তে মোটামুটি রুগী নিয়ে অনেক দূরে দূরে যাচ্ছিলেন, কোনো সমস্যা হচ্ছিল না, আয়ও বেশ ভালোই হচ্ছিল। মাঝে কয়েকবার ওনার হেল্পারকেও পাল্টেছেন। 2009 সালের ডিসেম্বর মাসের প্রথম দিকের ঘটনা, তখন মারাত্মক ঠান্ডা পড়েছে, কয়েকদিন রোদই ওঠে নাই, খুব ঠান্ডা। খুলনা সদর হসপিটাল থেকে রাত 8টার দিকে খুলনা মেডিকেল হসপিটালে একজন রুগী নিয়ে গিয়েছেন। রুগী নামিয়ে দিয়ে ভাবলেন যে রাতের বাসে বাড়িতে চলে যাবেন, শরীর একটু জর্জর ছিল। ওনার হেল্পারের বাসা ছিল খুলনার টুটপাড়া এলাকায়, তো ওকে বলেছেন যে, তুই বাড়ি যা, আমি গাড়িটা এখানে কোথাও পার্কিং করে আমিও বাড়ি চলে যাবো, কারণ শরীরটা ভালো লাগছে না, গায়ে জর্জর ভাব। তখন ওনার হেল্পার চলে গেছেন। তো উনি গাড়িটা মেডিকেলের এক জায়গায় রেখে সামনের সাইডের যে সিটগুলো সেগুলো ঝাড়ছেন। রাত আনুমানিক তখন 9টা, প্রচন্ড শীত হওয়ার কারণে আশেপাশের লোকজন কম হাঁটাচলা করছে, তারপরও হসপিটালের সামনে থাকার কারণে টুকটাক লোকজন তো থাকেই সবসময়, কিন্তু অন্য অন্য রাস্তাগুলোতে লোকজন খুবই কম, কারণ প্রচন্ড ঠান্ডা পড়ছে। হঠাৎ করে পেছন থেকে, ও ভাই ও ভাই বলে একটা মেয়েলি কণ্ঠে ডাক শোনা গেল। তো উনি পেছন দিকে তাকিয়েছেন, দেখা গেল এই তাহের মামার বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে, গায়ে কালো রঙের একটা জামা, মুখটা শ্যামল বর্ণের, আর কনকনে শীতে মেয়েটা স্বাভাবিক জামাকাপড় পরা, যেখানে সবাই অনেক ভারী ভারী জামাকাপড় পরে আছে, মেয়েটা একদম স্বাভাবিক জামাকাপড় পরা, মনে হচ্ছে তার ঠান্ডাই লাগছে না। মেয়েটা বলল, ভাই একটা খুব বিপদে পড়ছি, আমার শাশুড়ি মারা গেছে, এখন তার লাশটা নিয়ে বাড়িতে যেতে হবে, অ্যাম্বুলেন্স খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, আপনি যাবেন? তখন তাহের মা বললেন যে, আচ্ছা বলেন তো কোথায় যেতে হবে আগে শুনি, তারপর সিদ্ধান্ত নেব। তখন ওই মেয়েটা বলল, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় যেতে হবে। এত দূরে যেতে হবে শুনে সাথে সাথেই তাহের মামা না করে দিলেন। এমনিতেই রাত হয়ে গেছে, তারপর হেল্পারও চলে গেছে, আবার শরীরও জর্জর ভাব, আবার যে ঠান্ডা পড়েছে, সব মিলে উনি না করে দিয়েছেন। কিন্তু মেয়েটা অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। এদিকে তাহের মার মনটা কোনো কিছুতে টানছিল না ওদিকে যাওয়ার জন্য। মাগুরায় উনি অনেকবার গিয়েছেন, মেইন রাস্তাগুলো ছিলেন, কিন্তু ভিতরের দিকে উনি কখনো যান নাই। ওইদিকে উনি চেনেন না। তাছাড়া এমনিতে রাত হয়ে গেছে, আবার রোডে চুরি ছিনতাই ডাকাতি হয় অনেক দূরের পথ। মেয়েটি বুঝতে পারছে যে তাহের মামা যাবেন না। অনেক জোরাজোরির একটা পর্যায়ে মেয়েটি কি করে, খপ করে তাহের মামার হাত চেপে ধরে এবং কান্নাকাটি করে দেয়। মেয়েটি যখন তাহের মামার হাত ধরে, তখন একটা জিনিস খেয়াল করলেন তাহের মামা, মেয়েটির হাত অনেক ঠান্ডা, আর মেয়েটির হাতে বেশ বড় বড় লোমও রয়েছে। তো ঠান্ডা হওয়ার একটা কারণ তাহের মামা চিন্তা করলেন যে এমনিতে তো বাইরে খুব ঠান্ডা পড়েছে, আর মেয়েটি তো একদম স্বাভাবিক জামা কাপড় পরা, তার হাতের কনুই পর্যন্ত বের করা, এমনিতে হয়তো বা এরকম ঠান্ডা হয়েছে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু হাতে এত বড় বড় লোম, বিষয়টা উনি চিন্তা করলেন থাকতেই পারে, আর এত কিছু দেখার সময় আর কই। তো যাই হোক, এর ভিতর মেয়েটা তো কান্নাকাটি করছেই করছেই, তো মেয়েটার এমন কান্নাকাটি দেখে আর বিপদ দেখে তাহের মামার মনটাও নরম হয়, যদিও বা ওনার আসলে যেতে মনে মনে সাই দিচ্ছিল না। মেয়েটাকে সান্ত্বনা দিয়ে তাহের মামা বললেন, যাচ্ছে আপনি কান্না বন্ধ করেন, আপনার সাথে আর কে কে আছে, মানে লাশের সাথে আর কে কে আছে। মেয়েটি বলে, কেউ নাই, হাসপাতালে তার শাশুড়ি মারা গেছে, এখন এই মেয়েটাকেই এই লাশ নিয়ে যেতে হবে বাড়িতে, আর মেয়েটার স্বামী ঢাকাতে থাকে, সে আসতে পারবে না। তো মেয়েটা বলে, আপনি চলেন, আমি টাকা বাড়াই দিব। তখন ওই মেয়েটা তাহের মামাকে 10,000 টাকা দেওয়ার কথা বলে। তখনকার সময়ে 4,000 থেকে 5,000 টাকা ছিল খুলনা থেকে মাগুরা, সে লাশ নিয়ে যাক আর যায় কিছু নিয়ে যাক, এর থেকে বেশি মানে সর্বোচ্চ 5,000 টাকা, এর উপরে কোনোভাবেই না, কেউ যদি বেশি নেয়ও এর উপরে আসলে কেউ চায় না। এদিকে ডাবল টাকার কথা শুনে তখন মনের মধ্যে একটু সায় দেওয়া শুরু করে তাহের মামার। বারবার মনে হচ্ছিল এই রাত্রে এত পথ একা একা যাব, সব রাস্তা তো চিনিও না। তারপর কেন যেন একটা মোহে পড়ে রাজি হয়ে গেলেন টাকার কথা চিন্তা করে। তখন উনি মেয়েটাকে বললেন, আচ্ছা লাশটা কোথায়? তখন মেয়েটা এই তাহের মামাকে একটু দূরে হাত দিয়ে একটা স্ট্রেচার দেখায়, বলে যে ওই স্ট্রেচার ওইখানে। তো ওই সাইডটায় লাইটের আলো খুব কম থাকা, একটু অন্ধকারই দেখাচ্ছিল। মেয়েটি বলল যে হাসপাতালের লোক লাশটা এখানে দিয়ে গেছে, চলেন লাশটা ধরে গাড়িতে উঠাই। তো তাহের মামা মেয়েটার সাথে লাশের দিকে এগিয়ে গেলেন। ওই সময় ওইখানে আশেপাশে কোনো মানুষ ছিল না। লাশের কাছে গিয়ে দেখা গেল যে আরে এই লাশটা হোগলা পাতা দিয়ে মোড়ানো। তখন এই তাহের মামা মেয়েটাকে বলেন যে আচ্ছা এই লাশ হোগলা পাতা দিয়ে মোড়ানো কেন? তো মেয়েটা বলে লাশের অবস্থা খারাপ হয়ে গেছিল, তো তাই হাসপাতাল থেকে পলিথিনে প্রথমে মুড়িয়ে দিয়েছে, এরপর এই হোগলা দিয়ে বেঁধে দিয়েছে। তখন এই তাহের মামার মনে অনেকগুলো প্রশ্ন বাসা বাঁধতে শুরু করে। তখন মেয়েটা বলেন যে ভাই ধরেন আমরা লাশটা দুজন মিলে গাড়িতে তুলি। তো তাহের মামা আর ওই মেয়েটা মিলে লাশটা গাড়িতে তোলেন। লাশটা গাড়িতে তুলতে কোনো অসুবিধা হলো না, তখন অবধি সব ঠিকঠাকই ছিল। লাশ গাড়িতে উঠিয়ে গাড়িটা একটু চেক করে রওনা হলেন, মানে ইঞ্জিন সবকিছু ঠিকঠাক আছে কিনা, লাইট সব ঠিকঠাক আছে কিনা। তারপর উনি দেখলেন সব ঠিকঠাক আছে। মেয়েটা বলল যে ভাই আমি সামনে বসবো। তাহের মামা রাজি হলেন, কারণ রাতের বেলা একদম সামনে থাকলে কথা বলতে বলতে যাওয়া যাবে। তাছাড়া মেয়েটা বলছিল পথঘাট নাকি তার সব চেনা, রাতে গল্প করতে করতে গেলে ঘুমের ভাবটাও চলে যাবে, তাই তিনি আর না করলেন না, সব ঠিকঠাক করে রওনা দিতে রাত 10:30 মতো বেজে যায়। খুলনা মেডিকেল থেকে বের হয়ে গাড়ি চলা শুরু করলো মাগুরা জেলার মোহাম্মদপুরের দিকে। কিছুদূর যাওয়ার পর পাম্প থেকে তেল নিলেন। মেয়েটা কোনো কথা বলছিল না, চুপচাপ বসেছিল। গাড়িতে তেল নেওয়ার সময় এই তাহের মামা যখন কথা বলছিলেন পাম্পের একটা লোকের সাথে, তখন ওই লোকটা বলছিল যে ও ভাই আপনার গাড়ি থেকে এত বাজে গন্ধ বেরোচ্ছে কেন, গাড়িতে কি? তখন আবার এই তাহের মামা ওই পাম্পের ছেলেটাকে একটু ধমক দিয়ে বললেন, দর্মিয়া মাথা ঠিক আছে নাকি, কিছু খাইছো নাকি রাতের বেলা, লাশের গন্ধ তুমি পাচ্ছ, আমার গাড়িতে লাশ আছে এটা সত্য, কিন্তু আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, আমি কোনো স্প্রেও দেই নাই, তাছাড়া পিছনের ব্যাগডালাও বন্ধ, তুমি এত দূর থেকে লাশের গন্ধ পাও কেমনি, দর্মিয়া এরকম ভাবে একটু ধমক টমক দেন আর কি। এরপর তেল নিয়ে আবার চলা শুরু করেন। শরীরে কিছুটা জ্বর থাকায় তাহের মামার শরীরটা দুর্বল লাগছিল, আর মেয়েটা চুপচাপ থাকায় উনি নিজে থেকে কথা বলা শুরু করেন যে আপা আপনার নাম কি? তখন মেয়েটা খুব গম্ভীর গলায় একটু জোরে নিঃশ্বাস নিয়ে বলল যে আমার নাম নিশি। এরপর তাহের মামা বললেন যে আচ্ছা আপনার শাশুড়ি উনি যে মারা গেছে উনি কি অসুস্থ ছিলেন নাকি কোনো ঝামেলা হয়েছে? তখন নিশি বলে অসুস্থ ছিল, ঝামেলা হবে কেন, ঝামেলা তো মাত্র শুরু হলো। তখন তাহের মামা মেয়েটিকে বললেন ঝামেলা শুরু হলো মানে কিসের ঝামেলা শুরু? তখন মেয়েটি বলল এই যে রাতের বেলা আপনার লাশ নিয়ে যাচ্ছি এটাই তো একটা মহা ঝামেলা, দিনকাল যা, তাতে রাতের বেলায় লাশ নিয়ে কোথাও যাওয়াটাও একটা বিপদ। নিশির কথা শুনে তাহির মামা কিছুটা অবাকই হন, কিন্তু তেমন কিছু মনে করেন না। গাড়ি চলতে লাগলো। একটা সময় ওনারা যশোরের নওয়াপাড়া পার হয়ে গেলেন। এরপর কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে এই তাহির মামার সিগারেটের নেশায় ধরে। ওই বয়সে সিগারেট উনি খুব খেতেন। সিগারেট খাওয়ার বদভ্যাসটা ছিল তার মারাত্মক। দিনে 2-3 প্যাকেট সিগারেট না হলে তার চলতই না। যাই হোক, সিগারেটের প্যাকেট পকেট থেকে বের করে ধরাবেন, তখনই নিশি বলে ওঠে, ভাই সিগারেট জ্বালাবেন না। তাহের মা বলেন, কেন? তখন নিশি বলে যে আমি সিগারেটের গন্ধ সইতে পারি না। এরপর তাহের মা বললেন যে রাতে গাড়ি চালালে ঘুম আসে, তাই সিগারেট খেতে হয়, তাছাড়া এটা আমার নেশা, এটা ছাড়া আমার চলে না। মেয়েটা বারবার তাহের মামাকে জোরালোভাবে নিষেধ করা সত্ত্বেও তাহের মামা সিগারেট ধরিয়েছেন। তাহের মামা খেয়াল করেন যে পাশের সিটে বসে থাকা মেয়েটি বারবার হাঁসফাঁস করছে, এদিক সেদিক করছে। তার এই অবস্থা দেখে মনে হচ্ছে যে সিগারেট খাওয়াটা সে মোটেও সহ্য করতে পারছে না। হঠাৎ করে মেয়েটা বলে ওঠে, এ ভাই গাড়ি থামান, আমি পিছনে বসবো, এই লাশের সাথে বসবো, সামনে আমার ভালো লাগতেছে না, আমি সিগারেটের গন্ধ সইতে পারছি না। তাহের মামা ভাবলেন যে মেয়েটি হয়তো আসলেই সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারছে না, তাই পেছন দিকে বসতে চাচ্ছে। এরপর উনি গাড়ি দাঁড় করান, মেয়েটা পেছনে লাশের পাশে গিয়ে বসলো, উনি আবার গাড়ি চালানো শুরু করলেন। রাত তখন 12টা পার হয়ে গেছে। ওনার ঠিক কোন জায়গায় এটা ভালো করে বুঝতে পারছেন না। একটা ফাঁকা জায়গা দিয়ে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে, চারপাশে কোনো গাছপালা নাই, তারপর খুব ঠান্ডা, শীতের রাত হয়, অনেকটা দূরে দেখা যাচ্ছে না, কুয়াশা টুয়াশা তো পড়েছে, তবে খুব যে কুয়াশা বিষয়টা এরকম না। অবাক করো আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এত শীত তাও মেয়েটা ওই একটা জামাই পরে আছে, তাকে দেখে মনেই হচ্ছে না যে শীত পড়েছে। অথচ এই তাহের মামার গায়ে দুটা মোটা মোটা জামা, তার উপর আবার একটা মোটা জ্যাকেট পরা, তাকে দেখতে ইয়া মোটা মনে হচ্ছিল, অথচ মেয়েটা একদম স্বাভাবিক ড্রেসে। এটা হতেই পারে, তাহের মামা চিন্তা করলেন হয়তো বা তার শাশুড়িকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করেছে, বাড়ি থেকে বেরোনোর সময় শীতের পোশাক টোশাক কিছু আনে নাই। কিন্তু তারপরে তো শীত লাগলে বোঝা যায় মানুষ একটু জুবুথুবু হয়ে বসে থাকে, কিন্তু তার মধ্যে এরকম কোনো ফিলিংসই নাই। এই প্রথম তাহের মামার কাছে কেমন যেন একটু ভিন্ন রকমের অনুভূতি জাগে। ফাঁকা একটা জায়গা দিয়ে যখন ওনারা যাচ্ছিলেন, তখন মনে হচ্ছে হঠাৎ করে গাড়িটা অনেক ভারী হয়ে গেছে। উনি গাড়ির স্পিড বাড়ালেন, কিন্তু না, গাড়িটা ওই আস্তে আস্তেই চলছে। উনি যতই স্পিড বাড়ান তাতে কোনো লাভ হয় না, গাড়ি আগের ওই স্পিডেই থাকে বা তার থেকে মনে হচ্ছে আর আস্তে যাচ্ছে। মনে হচ্ছে এই নির্জন জায়গায় শুধু ওনার গাড়িটাই আছে আর কিচ্ছু নাই। উনি পিছনে থাকা মেয়েটাকে বললেন যে আপনি কি ঘুমিয়ে গেছেন নাকি আপা, না জেগে আছেন? মেয়েটি তখন বলে, আমি ঘুমাই না, আর আমি ঘুমালে কিভাবে হবে সবকিছু? মেয়েটার কথা শুনে তাহের মামা অবাক হন, আপনি ঘুমালে সবকিছু কি হবে, মানে কি সব বলেন? তখন মেয়েটা বলে, আপনি কি রাস্তা চেনেন? আমি তো রাস্তা চিনি, আমি ঘুমাই গেলে আপনি গাড়ি নিয়ে কোথায় যাবেন? এই জন্য আমাকে ঘুমালে কি চলবে? এটাই বলছি। হঠাৎ করে গাড়ির স্পিড আবার স্বাভাবিক হয়ে যায়। সামনে থেকে গাড়ি আসছে আর পেছন থেকেও গাড়ি ওনাকে ক্রস করে যাচ্ছে, এটা দেখে মনের ভিতরে ওনার ভালো লাগে। হঠাৎ করে মেয়েটি বলল, ভাই গাড়ি থামান, আমি সামনে বসবো। এটা শুনে তাহের মামার বেশ বিরক্ত লাগে। উনি মেয়েটিকে বললেন যে আপনি একবার সামনে একবার পেছনে যান, এরকম করতেছেন কেন? এরকম মাঝ রাস্তায় বারবার গাড়ি থামানো উচিত না, অনেক চোর ডাকাত থাকে এখানে। তখন মেয়েটি বলে, কোনো সমস্যা নাই, আপনি গাড়ি থামান, আমি সামনে বসবো, আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন তাহের মামা গাড়ি থামান, মেয়েটি সামনে এসে আবার বসে আবার গাড়ি চালানো শুরু করেন। তখন এই মেয়েটিকে তাহের মামা বলেন যে এত দূরের পথ আপনি একা মেয়ে মানুষ লাশ নিয়ে যাচ্ছেন, আপনার ভয় লাগছে না? এটা শুনে মেয়েটি প্রথম হেসে দেয়। মেয়েটি উল্টো তাহের মামাকে বলে, আচ্ছা আপনার ভয় লাগতেছে না আপনি একটা লাশ নিয়ে যাচ্ছেন? মেয়েটিকে তাহের মামা বলেন যে আপনি যে বললেন রোডঘাট সব আপনার চেনা, আপনি মেয়ে মানুষ, খুলনা থেকে মাগুরা এত পথ আপনি চেনেন কিভাবে? তখন মেয়েটি বলে, আমি সবসময় এখান দিয়ে যাই, এই জন্য আমার চেনা, ছোটবেলা থেকেই তো বড় হয়েছি এদিক দিয়েই। মেয়েটা আরো বলে, সামনে কিছু দূর গিয়ে একটা বট গাছ আছে হাতের বাম পাশে, ওখানে গাড়িটা সাইড করবেন, এখানে আমার একটু কাজ আছে। এই কথা শোনার সাথে সাথে তাহের মামা তো পুরোই অবাক হয়ে যান, বলে কি মেয়েটা এত রাস্তে রাস্তার পাশে এই বট গাছ, এই বট গাছের পাশে আমি এই কোন কোন শীতের রাতে নাকি গাড়ি থামাবো এই অচেনা জায়গায়? ওইখানে যদি কোনো চোর ডাকাত থাকে, এই মেয়েটা ছিনতাইকারী কিনা, এরকম লাশ একটাকে সাজিয়ে এখানে উঠিয়েছে টাকা পয়সার লোভ দেখিয়ে, হতে পারে এই অ্যাম্বুলেন্স চিন্তাই করবে? বিভিন্ন ধরনের প্রশ্ন মনের মধ্যে বাসা বাঁধতে থাকে তাহের মামার। তো উনি মেয়েটিকে বললেন যে এত রাতে গাড়ি থামানো উচিত না, তাছাড়া গাড়িতে লাশ আছে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, রাতে লাশ নিয়ে চলাচল করলে টুকটাক সমস্যা হয়, এটা তো অবশ্য তাহের মামা আগে থেকে জানেন। এছাড়া সকল অ্যাম্বুলেন্স চালকই এই বিষয়টা নিয়ে অবগত আছেন। তো উনি গাড়ি থামাতে রাজি হচ্ছিলেন না, কিন্তু মেয়েটি তাহের মামাকে বলে ওঠে, আপনি যদি গাড়ি না থামান তাহলে আপনারই সমস্যা হতে পারে। তখন তাহের মামা রেগে গিয়ে বলেন, আমার সমস্যা হতে পারে মানে, বলেন তো কি সমস্যা? তো মেয়েটি বলে, আচ্ছা ভাই আপনি এত কথা বলেন কেন, আমি যেটা বলি আপনি সেটা করেন। তাহের মামার মনে তো রহস্য দানা বাঁধছিল, আবার ভয় তো লাগছেই, আর মেয়েটির কথাও বেশ রহস্যময় লাগছিল। কিছু দূর যাওয়ার পর মেয়েটি হাত দেখার বলে, ও এখানে গাড়ি থামান। তাহের মামা বেশ ভদ্রলোকের মতো গাড়িটা থামাই দেন কোনো বাক্য ব্যয় না করে। তাহের মামা বাম পাশে তাকিয়ে দেখেন রাতের অন্ধকারে যতটুকু দেখা যায় আর কি, বেশ বড় একটা বটগাছ। তো মেয়েটা তাহের মামাকে বলে, আপনি দাঁড়ান আমি আসছি। মেয়েটি গাড়ি থেকে নেমে বটগাছের দিকে গিয়ে অন্ধকারে মিলিয়ে যায়, উনি আর গাড়ি থেকে নামেন না, ওনার মনে খুব ভয় লাগছিল। তো ওনার কাছে থাকা মোবাইল ফোনে তাকিয়ে দেখেন রাত 1:30 মতো বাজে। এভাবে কয়েক মিনিট হয়ে যায়, মেয়েটি আর আসে না। হঠাৎ করে মনে হলো অ্যাম্বুলেন্সের উপর ভারী কিছু পড়েছে, ঠপাস করে একটা শব্দ হয়, অ্যাম্বুলেন্সটা নড়ে ওঠে। তো অনেক ভারী কিছু বিষয়টা এরকম না, যদি বড় আকৃতির একটা বিড়াল উপর থেকে লাফ দিয়ে পড়ে শব্দ হতে পারে, ওই রকম কিছু আর কি। তো উনি আবার চিৎকার করছে, এই কে কে ওখানে, ভয়ে গলা দিয়ে ওনার কথাই ঠিক মতো বের হচ্ছিল না। এদিকে উনি জোরে জোরে ডাকতে থাকেন, ও নিশি, ও নিশি আপা, কোথায় গেলেন, আসেন আসেন, কিন্তু মেয়েটার কোনো খোঁজ খবর নাই। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছন থেকে কিছু একটা খাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে, সাথে কয়েকজনের ফিসফিস ফিসফিস আওয়াজ। এত শীতের মধ্যেও ওনার শরীরটা ঘেমে একাকার, উনি বুঝতে পারেন লাশের সাথে কিছু একটা হচ্ছে, কিন্তু পেছন দিকে ফিরে তাকানোর সাহস ওনার নাই। মনে মনে ভাবতে থাকেন, কি দরকার ছিল এই মেয়েটার কথায় রাজি হওয়ার, আজ মনে হয় আর ওনার বাড়ি ফেরা হবে না। আর যদি মারাও যান, ওনার মৃত্যুর কারণ কেউ জানতে পারবে না, কারণ ওনার সাথে কোনো লোকজনই নাই। ওনার পরিবারও জানতে পারবে না, আর ওনার লাশটাও তার পরিবার পাবে কিনা সন্দেহ, ওরা মনে হয় এখানেই তাকে খেয়ে ফেলবে। মনে মনে এসব ভাবতে ভাবতে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। আরও অবাক করা বিষয় হলো, এত সময় রোডের পাশে গাড়ি দাঁড়িয়ে আছে, অথচ কোনো গাড়ি ওনাকে ক্রস করছে না, সামনে থেকেও কোনো গাড়ি আসছে না, বা পেছন থেকেও যাচ্ছে না। কি করবো উনি বুঝতে পারছেন না, শুধু চোখের সামনে প্রিয়জনদের মুখগুলো ভাসছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের দরজা খোলার শব্দ উনি পান, তাকিয়ে দেখেন নিশি মেয়েটা দরজা খুলে ওনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। মেয়েটা বলে ওঠে, কি ভাই আপনি কি ভয় পাইছেন নাকি, আপনি দেখি ঘেমে গেছেন। এই বলে নিশি গাড়িতে উঠে ওনার পাশের সিটে বসে, বলে এবার গাড়ি চালান, কাজ হয়ে গেছে আমার। আসলে উনি বুঝতে পারছিলেন না যে আসলে হচ্ছে নাকি। তাহের মামার কাছে বারবার মনে হচ্ছিল যে ওনার পাশে বসা মেয়েটাকে আসলে কোনো মানুষ না, অন্য কিছু, একবার মনে হয় মানুষ, একবার মনে হয় অন্য কিছু। তো তাহের মামা ভাঙা ভাঙা গলায় মেয়েটাকে বললেন যে, আপা আপনি কোথায় গেছিলেন, আপনি যাওয়ার পর গাড়ির উপর কি যেন ধপাস করে পড়ল, এরপরে কি যেন খাওয়ার শব্দ পেলাম পেছনে, তারপর ফিসফিস শব্দ। এই সমস্ত কথা শুনে মেয়েটির চোখে মুখে কোনো ধরনের চিন্তার ছাপ লক্ষ্য করা গেল না, উল্টো মুচকে একটা হাসি দিল। মেয়েটা বলল, আরে ও কিছু না, ওরা দেখতে আসছিল। আমি বললাম, ওরা কারা? মেয়েটি তখন বলে, ভাই আপনার এত কিছু বোঝার দরকার নাই, যারা আসার তারাই আসছিল, আপনি গাড়ি চালান। এরপর মেয়েটি বলে, পথে আর কোথাও দাঁড়াবেন না, আমি যেদিক বলবো সেদিকেই যাবেন। এ সমস্ত কথা আসলে শোনার পর তাহের মামা কি করবেন বুঝতে পারছিলেন না, মনে চাচ্ছিল যে গাড়ি থেকে নেমে দৌড়ে পালাই, তাহলে মনে হয় বেঁচে যাবেন। গাড়িকে চলতে থাকে, আরো কয়েক মিনিট চলার পর হঠাৎ করে দেখা যায় রাস্তার বাম সাইডে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে হাত নাড়ছে। বৃদ্ধা মহিলার শরীরে ছেঁড়া বস্তা টাইপের কিছু পরা, হাতে সাদা একটা লাঠি আর একটা ছোট চাদর দিয়ে মুখটা ঢাকা, কিন্তু মুখের কিছুটা বোঝা যাচ্ছিল। হঠাৎ পাশে বসে থাকা নিশি বলে ওঠে, ভাই গাড়িটা থামান, উনি বিপদে পড়েছে, ওনাকে নিয়ে চলেন। এটা শুনে তাহের মামা আরো বেশি ভয় পান, উনি বলেন যে, না রাত বিরেতে এইভাবে অপরিচিত কাউকে আমি গাড়িতে তুলবো না। তখন ওই মেয়েটা বলে ওঠে, আরে আমিও তো আপনার অপরিচিত, আমি কি আপনার পরিচিত, আমি বলছি উঠান উঠান, কথা বলবেন না, আর যেহেতু গাড়িটা আমি ভাড়া করছি, আমি যদি কাউকে উঠাতে বলি আপনি উঠাতে বাধ্য। কি আর করা, মেয়েটার কথাবার্তা শুরু থেকেই তো বেশ রহস্যময়। তার সাথে আর কোনো কথা না বাড়িয়ে উনি গাড়ি থামান, আর ওই ব্যাগডালার যে লকটা উনি ড্রাইভিং সিটে বসে লকটা খুলে দেন। ব্যাগডালাটা একা একা উঁচু হয়ে যায়, ওটা অটো একটা ডোর ছিল আর কি। তো ওই বৃদ্ধা মহিলা গাড়ির পেছনে উঠে বসে, একটার পর একটা ঘটনা ঘটেই চলছে। এই কনকনে শীতের রাতে ওই বৃদ্ধা মহিলা এই রাস্তার এখানে কি করে? কনকনে শীতেও যেন মনে হচ্ছে তারও কোনো ঠান্ডা লাগছে না। তো যাই হোক, ওই মহিলাটা উঠে বসে, মনে হচ্ছিল এই বৃদ্ধা মহিলা এই গাড়ির জন্যই ওখানে অপেক্ষা করছিল। পাশের সিটে বসা নিশি মেয়েটা বলল, গাড়ি চালান। এই যে বটগাছের কাছ থেকে এতদূর অবধি ওনারা আসছেন, বৃদ্ধাকে গাড়িতে উঠিয়েছেন, এর ভিতরে কিন্তু পথে কোনো গাড়ির দেখা পান নাই। মনে হচ্ছিল পুরো রোডে একটাই গাড়ি, আর কিছুই নাই। আশেপাশে কোনো ঘর বাড়িও দেখতে পাচ্ছিলেন না, কোথায় আসলেন কোথায় যাচ্ছেন কিছুই বুঝতে পারছিলেন না। শুধু মনে হচ্ছিল এই বুঝি মনে হয় তাকে ধরবে, এত কিছু হয়ে যাচ্ছে তাও উনি মেয়েটাকে বুঝতে দেন নাই, মনে হচ্ছে সবকিছুই স্বাভাবিক। তখন ওনার মনের মধ্যে একটাই অপেক্ষা, যে কখন ফজরের আজান দিবে। কিন্তু ফজরের আজান দিতে এখনো ঢের সময় বাকি, কারণ শীতকালে ফজরের আজান অনেক পরেই দেয়। তখন ঘড়িতে দুটোর কাছাকাছি বা দুটোর একটু বেশি বাজে হয়তো বা, ফজর আজান দিতে এখন অনেক দেরি, তিন চার ঘন্টা দেরি। জীবনে এত বড় রাত মনে হয় ওনার কখনো আসেনি। পিছনে বৃদ্ধা মহিলা বসে কার সাথে যেন কথা বলছে, কিন্তু পেছন দিকে তাকে উনি যে দেখবেন সে সাহস ওনার ছিল না। কিন্তু বারবার মনে হচ্ছিল পিছনে মনে হয় ভূমিকম্প হচ্ছে। চলন্ত অবস্থায় গাড়িটা কিন্তু হালকা দুলছিল, কি যে একটা অবস্থা সেটা বলার মতো না। ওনার মনে হচ্ছিল দেহ থেকে যে কোনো সময় প্রাণটা বের হয়ে যাবে। উনি যে পাশের সিটে বসা মেয়েটিকে কিছু বলবেন সেই অবস্থা তো ছিলেন না। বারবার মনে হচ্ছিল উনি যে কোনো সময় বেহুশ হয়ে যাবেন, চলন্ত অবস্থায় বেহুশ হয়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। আবার ওনার কাছে মনে হচ্ছিল এভাবে যাওয়ার থেকে দুর্ঘটনাই ভালো, এভাবে কত সময় চললো উনি ঠিক বলতে পারেন না আসলে। তো একটা জায়গায় এসে হঠাৎ করে ওই নিশি নামের মেয়েটা বলে ওঠে, ভাই আমরা চলে আসছি আপনি গাড়ি থামান। তো উনিও গাড়ি থামান। তখন আর ওনার আসলে কোনো উল্টাপাল্টা কথা বলবেন কোনো প্রশ্ন করবেন এরকম কোনো মানসিকতা ছিল না, কথা বলার একটা শক্তি ফেরত পেয়েছেন এটাই বেশি। জাস্ট খালি এতটুকু বলেছেন আচ্ছা আমরা কোথায় আসলাম। তখন মেয়েটি বলে ওঠে এটা আমাদেরই গ্রাম, আপনার আর বাড়ি অবধি যাওয়া লাগবে না, আমরা এখানেই নামবো, লোকজন এসে এখান থেকে নিয়ে যাবে আমাদেরকে। তো উনিও মনে মনে ভাবলেন নিশ্চয়ই এখানে নামার পর এই জিনভূতগুলো ওনাকে ধরবে, কিন্তু না, ওনাকে অবাক করে দিয়ে মেয়েটা গুনে গুনে 10,000 টাকা ওনাকে দিল। 500 টাকার 20টা নোট ছিল, 20টা নোট 1, 2, 3, 4 করতে করতে গুনে গুনে দিল। তার কাছে একটা ভ্যানিটি ব্যাগও ছিল, সেখান থেকে বের করে টাকাটা দিল। তখন মেয়েটি বলল যে ভাই আপনি আর সামনের দিকে যাবেন না, যেদিক দিয়ে আসছেন ওদিক দিয়ে চলে যান, লাশটা আমরাই নামিয়ে নিচ্ছি, খবরদার ভুলো পেছন দিকে তাকাবেন না, এতে আপনারই মঙ্গল হবে। তাহের ভাইয়ের কিন্তু আর পেছন দিকে তাকানোর সাহস হয় নাই, 2-3 মিনিট সময় লাগলো, মনে হলো লাশ পিছন থেকে নামিয়েছে তারা। ওই মেয়েটার সাথে কারা ছিল, বৃদ্ধা কোথায় গেল, লাশটার কি অবস্থা হয়েছিল, লাশটার ভিতরে আসলে অ্যাকচুয়ালি কি ছিল, লাশ ছিল নাকি অন্য কিছু ছিল, লাশটা কি কেউ খেয়ে ফেলেছে, এসব কিছু ওনার আসলে দেখার কোনো আগ্রহই ছিল না। উনি সোজা তাকিয়ে আছেন যখন ওই মেয়েটি বলল 2-3 মিনিট পর যে ভাই কাজ হয়ে গেছে আপনি যেতে পারেন, উনি দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলেন। তখন মনে হলো অনেক ভারী কিছু গাড়ি থেকে নেমে গেছে, গাড়ির লোড অর্ধেক হয়ে গেছে। এরপর গাড়ি নিয়ে উনি যেতে যাবেন, হঠাৎ করে গাড়ির সামনে ওই নিশি নামের মেয়েটা চলে আসে, সে বলে এ ভাই দাঁড়ান আপনার সাথে কথা আছে। এরপর ওই যেই সাইডটাতে গাড়ির পাশে মানে ড্রাইভিং সিটের পাশে জানালা, ওখানে এসে ওই নিশি নামের মেয়েটা এই তাহের মামাকে বলেন আজকে যেটা হলো কাউকে কিছু বলবেন না, তাহলে কিন্তু আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে, তবে আপনার সাথে আমার দেখা হবে, আপনাকে আমার ভালো লাগছে, আমি আপনার সাথে দেখা করতে আসব, যান গাড়ি ঘুরায় সোজা বাড়ির দিকে চলে যান। এরপরে নিশি নামের মেয়েটা কোথায় যেন চলে গেল, তার সাথে কি লাশ আছে কি নাই এই জিনিস দেখার কোনো আগ্রহ আসলে তাহের মামার ছিল না। তখন মনে হলো ওনার হাতে পায়ে ফুল এনার্জি উনি ফেরত পেয়েছেন। উনি তখন কোন জায়গায় আছেন আসলে বুঝতে পারছিলেন না, মোবাইলের দিকে তাকিয়ে দেখেন তখন 4:25 বাজে। এবার উনি গাড়ি ঘুরিয়ে জোরে দিলেন টান, 10 মিনিট চালানোর পর উনি রোডে গাড়ি দেখতে পেলেন। তখন মনে একটু সান্ত্বনা ফেরত পেলেন, তখন কি যে ভালো লাগছিল ওনার আসলে উনি বলে বোঝাতে পারবেন না। কিছু দূর গাড়ি চালানোর পর একটা মোড় দেখতে পান, সেখানে কিছু দোকানপাট ছিল, ওখানকার নাইট গার্ডও দুইজনকে দেখতে পান। গাড়ি থামিয়ে তাদের কাছে বললেন, ভাই এটা কোন জায়গা? তখন তারা যেটা বললেন এটা শুনে তো তাহির মামা অবাক হয়ে যান। ওই লোক দুটো বললেন, আপনি যাবেন কোথায়? এটা হলো ফরিদপুরের মধুখালী। এ কথা শুনে উনি তো আকাশ থেকে বললেন যে খুলনা থেকে মাগুরার মোহাম্মদপুরে যাব, আমি কিভাবে ফরিদপুরের মধুখালী আসলাম এতটা পথ? নাইট গার্ড বললেন যে ভাই আপনাকে কোনো সমস্যা হয়েছে, পথটা ভুলে গেছেন নাকি? তো তাহির মামা তাদের কিছু বুঝতে দিলেন না, উনি বললেন যে ভাই আমি তো খুলনা যাব। তখন এই দুজন তাহির মামার মুখ দেখে বুঝতে পারছেন যে কিছু একটা সমস্যা হয়েছে ওনার সাথে। তারা বললেন যে ভাই একটু পরে ফজরের আজান দেবে, চারদিকে পরিষ্কার হলে আপনি রওনা দিন, গাড়ি থেকে নামেন, হাত মুখ ধোন, মসজিদে নামাজ পড়েন, পাশে মসজিদ আছে, চা নাস্তা খান, সারা রাতি এখানে দোকান টোকান খোলা থাকে। আসলেই তাহির মামার শরীরে একটা অস্বস্তি কাজ করছিল, উনি অ্যাম্বুলেন্স খুলে পেছনে যে দেখবেন কি অবস্থা, কি অবস্থায় আছে, এটা উনি সাহস পাচ্ছিলেন না। তো যাই হোক, উনি গাড়ি থেকে নামেন, ওনার মাথাটাও খুব ঘুরছিল, কি হলো সারা রাত, মেয়েটি কি মানুষ ছিল, লাশটা কিসের, কেনই বা হোগলায় মোড়ানো ছিল, পথে বটগাছের ওখানে মেয়েটা কোথায় গিয়েছিল, গাড়ির উপরে কি পড়ল, গাড়ির পেছনে কারা ফিসফিস করছিল, ওই বৃদ্ধটা কেনই উঠল, এই নিশির সাথে বৃদ্ধা মহিলার কি সম্পর্ক, একসাথে নামল। আর একটা ব্যাপার, এই তাহির মামা খেয়াল করেছিলেন গাড়ির সামনে যখন ওই বৃদ্ধাটা এসেছিলেন, গাড়ির যে আলো, এই আলোতে কিন্তু বৃদ্ধার একটা ছায়া পড়ার কথা, এই ছায়াটা কিন্তু পড়েনি, এটা উনি এক মুহূর্তের জন্য খেয়াল করেছিলেন। তো যাই হোক, এসব ভাবতে ভাবতে দূর থেকে আজানের শব্দ ভেসে আসে, তখন শরীরটাও হালকা হয়ে যায়, মনে হলো যে শরীরটা অনেক ভার হয়ে গিয়েছিল এখন হালকা হয়েছে। এরপর শরীরটা আসলে ওইভাবে ভালো লাগছিল না, তারপরও বাড়িতে তো যেতে হবে, চারদিকে একটু পরিষ্কার হওয়ার পর এরপর উনি গাড়ি নিয়ে রওনা দিলেন খুলনার উদ্দেশ্যে। সকাল 11টা নাগাদ খুলনা উনি পৌঁছান, গাড়িটা গ্যারেজে রেখে কৌতূহল বসত তখন গাড়ির পেছনে দেখতে গেলেন, অ্যাম্বুলেন্সের পেছনে গিয়ে যেটা দেখতে পেলেন তাতে মারাত্মক ভয় পেয়ে গেলেন, সাথে অবাক হন। দেখা গেল যেখানে লাশটা শোয়ানো ছিল সেখানে রক্ত লেগে আছে, আশেপাশের বিভিন্ন জায়গায় রক্ত লেগে আছে, সবচেয়ে অবাক করা বিষয় হলো হোগলা দিয়ে লাশটা মোড়ানো ছিল, সেই হোগলার কিছু অংশ সিটের পাশে পড়ে রয়েছে। উনি সেগুলো আসলে পরিষ্কার করার সাহসই পান নাই, তখনই অ্যাম্বুলেন্স নিয়ে অন্য আর একটা জায়গায় যান, যারা ওয়াশ করে, গাড়ি ওয়াশ করে, তাদেরকে দিয়েই গাড়িটা ওয়াশ করান, সুন্দর করে পরিষ্কার করান, এরপর আবার গাড়িটা গ্যারেজে রেখে আসেন। এগুলো করতে করতে বেলা 2 বেজে যায়। তারপর হেল্পারকে কল দিয়ে বলেন যে গাড়িটা কোথায় রাখা হয়েছে, সেটা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ক্ষুধায় পেট শুকিয়ে গেছে, এত কিছু হয়ে গেল, এর ভিতর পানি ছাড়া কিছুই খেতে পারেন নাই, সবসময় মনে হচ্ছিল কোনো একটা মোহের মধ্যে উনি আছেন, নিজের উপর কোনো কন্ট্রোলই নাই। বাড়িতে যেতে যেতে বিকাল 5টা, বাড়িতে গিয়ে গোসল করে ঘুমিয়ে পড়লেন, কারণ গত রাতে ঘুম হয় নাই, সাথে শরীরটা খুবই ক্লান্ত। বাবা মা শুনতে চাইল গতকাল রাতে কোথায় ছিলেন, বাড়িতে কেন উনি আসেন নাই, কেন তাদেরকে জানান নাই, ফোন কেন ধরেন নাই। উনি বলেন যে দূরে ট্রিপে গেছিলেন তো ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে অদ্ভুত একটা স্বপ্ন দেখেন, গত রাতে নিশি নামে যেই মেয়েটির সাথে গাড়িতে একসাথে গিয়েছিলেন তো এই মেয়েটিকে উনি দেখেছেন। ওই মেয়েটি স্বপ্নের ভিতর তাকে জিজ্ঞেস করে, কি খবর তাহের, আমি জানি তোমার অনেক কষ্ট হয়ে গেছে, তুমি শেষ রাতে বাইরের ওই বড়ই গ্যাসটার ওখানে আসবা, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর হ্যাঁ খবরদার, গতকাল থেকে যা ঘটেছে আর সামনে যা ঘটবে এসব কাউকে বলবা না, এসব বললে তোমার বড় ক্ষতি হয়ে যাবে। হঠাৎ উনি ঘুম থেকে উঠে পড়েন, ঘুম থেকে উঠে মোবাইলে দেখেন রাত 10টা বাজে। তো আপদ বিদায় হওয়ার পর সকালে দেখলেন যে 10টা বাজে, তো সকালে তো না, মানে উনি তো রাত্রেবেলায় ঘুম ভেঙেছে, তো উনি যখন ভাবলেন যে হয়তো বা বেঁচে গেছেন এই বিপদ থেকে, কিন্তু স্বপ্নের মধ্যে এটা কি দেখলেন, বিপদ কি বিদায় হয়েছে নাকি বিপদ বাড়িতে হেঁটে হেঁটে চলে আসছে? উনি তখন ভাবেন যে কি দরকার ছিল রাতের বেলায় এত দূরে লাশ নিয়ে যাওয়ার, এখন কোন একটা বিপদ আপদ হলে ওনার বাবা মায়ের কি হবে, উনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। এসব ভাবতে ভাবতে উনি আবার ঘুমিয়ে পড়েন, রাত তখন কয়টা উনি বলতে পারবেন না। হঠাৎ এক অদ্ভুত কণ্ঠের ডাকে ওনার ঘুম ভাঙে, মনে হচ্ছে খুব মায়াবী কণ্ঠে কেউ ওনাকে ডাকছে। ওনার মন চাচ্ছিল ছুটে বাইরে যাই। তো ওনার নিজের উপর আসলে ওই সময় ওনার কোনো কন্ট্রোলই ছিল না। বাইরে থেকে কেউ বলছে, তাহের বাইরে আসো, তোমার সাথে আমার কথা আছে। তো উনি ঘরের দরজা খুলে বাইরে গেলেন। ওনার বাবা মা ঘরে ছিল, কিন্তু তারা আসলে ওনার দরজা খোলা বা বাইরে যাওয়ার কোনো শব্দই পেলেন না। শব্দ পাওয়ার কিন্তু কথা, কিন্তু তারা সেই শব্দ কোনোভাবেই পেলেন না। উনি বাইরে যান, গিয়ে দেখেন বড়ই গাছের নিচে গতকাল রাতের সেই নিশি নামের মেয়েটা দাঁড়িয়ে আছে। কেন জানি তাহের মামা তাকে দেখে ভয় পাচ্ছিলেন না। নিশি তাহের মামাকে তার কাছে ডাকে, উনিও কাছে যান। তো নিশি তাহের মামাকে বলেন, তাহের তোমার শরীর এখন ভালো, ঠিকঠাক আছো তো? তাহের মামা বলেন, হ্যাঁ ভালো, কিন্তু নিশি তুমি এখানে কিভাবে আসলে, তুমি আমার বাড়ি কিভাবে চিনলা? তখন নিশি বলল, তাহের তোমাকে আমি কালকেই পরিচয় দিতে পারতাম, কিন্তু আমার পরিচয় দিলে তুমি ভয় পেতে, তাই আমি আজকে আসলাম। আমি তোমাদের মতো সাধারণ কোনো মানুষ না, আমি পড়ি। গতকাল আমি যে লাশটি একটা জায়গায় নিয়ে যাব, কিন্তু সেটা পারছিলাম না, কারণ লাশটি কোনো মানুষের মাধ্যমেই আমাকে নিতে হবে, তাই মানুষ সেজে তোমার সাথে কথা বলে লাশটি নিয়েছি। যদি লাশটি আমি নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, প্রতিমধ্যে আমাদেরই অনেক বিপদ হতো। লাশটি আমাদের অনেক প্রয়োজন ছিল, তাই আমরা যে কোনোভাবে লাশটি নিয়েছি, আর তোমাকে ধন্যবাদ যে তুমি লাশটি নিতে সহায়তা করেছ। এটা শুনে তাহের মামা তো ভয়ে কাঠ হয়ে যান। নিশি তাহের মামাকে বলেন যে, তাহের তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, এখন থেকে প্রতি রাতে আমি তোমার সাথে দেখা করতে আসব, কিন্তু যা কিছু হয়েছে বা হবে তুমি এটা কাউকে বলবা না, এটা সম্পূর্ণভাবে বলা নিষেধ। তাহের মামাও মাথা নাড়ান, ঠিক আছে উনি বলবেন না। এরপর তাহের মামা এবং নিশির মধ্যে অনেক সময় কথা হয়। একটা সময় নিশি বলে যে, একটু পর আজান দেবে, তুমি যাও, কালকে আবার দেখা হবে। এটা বলে নিশি তালগাছের দিকে হাঁটা ধরে একটা সময় অন্ধকারে মিলিয়ে যায়। তো উনিও ঘরে চলে আসেন। ঘরে এসে শুয়ে শুনি ভাবতে থাকেন কি হচ্ছে ওনার সাথে, এই বিষয়টা কি উনি ওনার মা বাবাকে বলবেন? তখন আমার মন বলে, না, যেহেতু মেয়েটা নিষেধ করেছে কিছুই বলবেন না, দেখি কি হয়। উনি যেন একটা মায়াজালে আটকে গেছেন বা মায়াজালে আটকে যাচ্ছেন, কি করবেন কি করবেন না কিছুই বুঝতে পারছিলেন না। হঠাৎ ফজরের আজান দেয়, উনি আবার ঘুমিয়ে পড়েন। পরদিন সকালবেলা 10টার সময় ঘুম থেকে ওঠেন, শরীরটা কিছুটা ব্যথা ব্যথা করছিল। ঘুম থেকে উঠে দেখা যায় ওনার হেল্পার 4 কল দিয়েছে। তো কল ব্যাক করেন, ওনার হেল্পার নাম ছিল সাইদ। তো সাইদ বললেন যে, ভাই আপনি কই, একটা ট্রিপ আছে, বিকাল 4টার সময় একটা লাশ নিয়ে মাগুরার মোহাম্মদপুর উপজেলায় যেতে হবে, লাশটা দুর্ঘটনায় মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে, যাত্রীর সাথে আসলে বা লাশটির সাথে আসলে কেউ নাই, ঠিকানা দেয়া আছে, আপনি কি যাবেন? একথা শুনে উনি যেন আকাশ থেকে পড়েন, সাইদকে কি উত্তর দিবেন বুঝতে পারছেন না। বিষয়টা এড়িয়ে গিয়ে সাইদকে বললেন যে, সাইদ রে আমার শরীরটা ভালো না, গায়ে জ্বর, আজকে কোথাও যাবো না। তো সাইদ বললেন, ঠিক আছে ভাই আমি মানা করে দিচ্ছি, অন্য কোনো অ্যাম্বুলেন্সে পাঠানোর ব্যবস্থা করে দিই। তো ফোনের লাইন কেটে দিয়ে উনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, এটা কিভাবে সম্ভব? একদিন আগে যেখানে লাশ নিয়ে গিয়ে এত বড় একটা বিপদ থেকে বাঁচলেন, সেখানেই কাকতালীয় ভাবে আবার যাওয়ার জন্য কেন ওনার কাছে অফার আসলো? এটা কি পরিকল্পিত নাকি এর পেছনে রয়েছে কোনো রহস্য? কিছুই বুঝতে পারছিলেন না, না পারছিলেন কাউকে বলতে, না পারছিলেন সহ্য করতে। 2 উনি যেন মানসিক রুগী হয়ে গেছেন অনেকটা, সারাদিন বাড়িতেই থাকেন, কোথাও যান নাই, রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন, রাত তখন কয়টা জানেন না। ঠিক আগের মতোই সেই মায়াবী কণ্ঠের ডাকে ওনার ঘুম ভাঙে, উনি খাট থেকে ওঠেন, অন্ধকারে বাবা মায়ের খাটার দিকে তাকান, ওদিকে তাকিয়ে মনে হয় পৃথিবীর সকল ঘুম যেন ওনার বাবা মায়ের কাছে উপস্থিত হয়েছে। তো উনি বাইরে বের হন, বের হয়ে দেখেন নিচে সেই বড়ই গাছের নিচে দাঁড়িয়ে আছে আর এই তাহের মামাকে তার কাছে ডাকছে। দুজনের মধ্যে ওই রাত্রে অনেক কথা হয়। এভাবে প্রায় রাত্রেই নিশি ওনাকে এসে ডাকত আর উনিও বাইরে বের হতেন। সারা রাত দুইজন কথা বলে শেষ রাতে আজানের আগে যে যার গন্তব্যে চলে যেত। নিশিও অন্ধকারে মিলে যেত, উনিও ঘরে এসে শুয়ে পড়তেন। এর মধ্যে নিশির সাথে ওনার বেশ একটা সখ্য ভাব গড়ে ওঠে। তাহের মামা যেন নিশিকে ছাড়া কিছুই বুঝতেন না, সারাদিন রাত শুধু তার কথাই ভাবতেন, কখন যেন নিশি এসে তাকে ডাক দেয় আর উনিও বাইরে যাবেন। নিশিকে উনি নিজের মনের অজান্তেই ভালোবেসে ফেলেন, কিন্তু এতদিনে উনি বুঝতেই পারেননি যে উনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন আর কত বড় বিপদ উনি ডেকে আনছেন। উনি যখন অ্যাম্বুলেন্স নিয়ে কোথাও যেতেন, কেন জানি ওনার খুব অস্বস্তি লাগত, মন বসত না, বাসায় ফেরত যেতে হবে, কখন ওই নিশি ডাকবে, তার সামনে যেতে হবে, এইসব চিন্তা করতেন। তো এমন সময় একদিন ওনার হেল্পার সাইদ তাকে বলে যে ভাই কি হয়েছে আপনার, আগের মতো অ্যাম্বুলেন্স চালান না, যদি কোথাও যান ঠিক মতো মনো দিয়ে কাজ করেন না, আপনার আচরণ কেমন যেন হয়ে যাচ্ছে, এভাবে কি ভাই পেট চলবে, আপনার সাথে তো আমার পেটও জড়িত, আপনি না চালালে আমি টাকা পাবো কোথায়, কারণ গাড়ি না চললে আমাদের তো আর পেট চলবে না, আমি তো আপনার সাথে হেল্পারই করি সেখান থেকে টুকটাক টাকা পাই, কারণ আপনি যদি গাড়ি না চালান তাহলে আমার চলবে কিভাবে ভাই, আমার দিকটা একটু বিবেচনা করবেন। তখন আবার এই তাহের মামা সাইদকে বলে আরে ধরবো কে, আমার কিছু হয় নাই আর কি হবে, আমি তো ঠিকই আছি। তো যাই হোক, ওই দিন রুগী নামিয়ে দিয়ে উনি বাড়িতে ফেরত আসেন, ফিরতে ফিরতে রাত 8টার মতো বেজে যায়। তো খুলনা থেকে ওনার বাড়ির দূরত্ব 1 ঘন্টা 20 মিনিট বাসে করে আসলে। তো ওই দিন বাড়ি এসে রাতে ঘুমিয়ে পড়েন, ওই রাত্রেও নিশির সেই মায়াবী ডাকে ওনার ঘুম ভেঙে যায়। উনি উঠে বাইরে যান, তো নিশি ওনাকে বলে যে আজকে তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি। এই বলে নিশি তার হাত থেকে একটা আংটি বের করে দেয় তাহের মামাকে। আংটিটা ছিল খুবই সাদা মাটা, কেউ দেখলে সন্দেহ করার মতো না। তো আংটিটা হাতে পরার সাথে সাথে মনে হলো শরীরে বিদ্যুতের একটা শক লাগলো। এরপর নিশি এই তাহের মামাকে বলে যে তাহের কখন এটা হাত থেকে খুলবা না, আর এই আংটির বিষয় কেউ জানতে চাইলে বলবো তুমি এটা কিনছো, কেউ যেন সন্দেহ না করে, এটা সবসময় তোমার সাথে রাখবা, তাহলে তোমার কোনো বিপদ আপদ হবে না, এটা তোমার জন্য আমার তরফ থেকে ভালোবাসার উপহার। এ কথা শুনে তো তাহের মামা বেজায় খুশি। তো যাই হোক, ওই সময় নিশি বলে যে আজকে যাই, আজকে আমার কাজ আছে, পরে দেখা হবে। ওই দিন আর খুব বেশি কথা বলে না, ওই দিন নিশি ওই তাল গাছের দিকে চলে যায়। তো ওনার চোখ মানে এই তাহের মামার চোখ যত দূর যায় ওই সময় রাতের বেলা, দেখা গেল ওই দূরের তাল গাছে যেতে যেতে একটা সময় নিশি অন্ধকারে মিলিয়ে যায়। তবে একটা বিষয় উনি খেয়াল করেন, দূরের ওই তাল গাছের পাশে মনে হচ্ছে অনেকগুলো জোড়া লাল চোখ মিটমিট করছে, মানে চোখের পলক ফেলছে, এতটুকু মনে হয়েছে। এটা দেখে ভয়ে এক দৌড় উনি ঘরে ঢুকে যান। এভাবে টোটাল 35 দিন কেটে যায়। একদিন রাত্রে, ঠিক তখন রাত কয়টা বাজে মনে নাই, বেশ অনেক গভীর রাতই হবে, সেই মায়াবী ডাকে আবার উনি বাইরে বের হয়ে যান। উনি যখন নিশির সাথে কথা বলছিলেন তখন পাশের বাড়িতে থাকা এই তাহের মামার এক চাচি খেয়াল করেন যে উনি বড়ই গাছের গোড়ায় কিসের সাথে যেন কথা বলছেন। উনি আবার চুপি চুপি তাহের মামাকে ফলো করেছেন। তখন অবশ্য ওই চাচি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিলেন। তো চাচি আবার তুলা রাশি হওয়ায় ছোটবেলা থেকেই প্যারানর্মাল বিষয়গুলো বুঝতে পারতেন। ওনার বুঝতে খুব একটা সমস্যা হয় নাই যে তাহের মামা কোন একটা বিপদে পড়েছেন। পরদিন সকাল থেকে তাহের মামার শরীরটা হঠাৎ করে মারাত্মক রকমের খারাপ হয়ে যায়। ডাক্তার দেখানো হয়, ওষুধ খাওয়া হয়, কিছুটা ঠিক হয়ে যান, শরীরটা আবার খারাপ হয়ে যায়। এভাবে কেটে যায় আরো 5-6 দিন। এই 5-6 দিনে শরীর অনেক দুর্বল অসুস্থ হয়ে যায়। এর ভিতরে অবশ্য নিশি আর ওনার সাথে দেখা করতে আসেন নাই। 5-6 দিন পর মনে আছে ওনার, সেদিন ছিল মঙ্গলবার, গভীর রাত্রে সেই মায়াবী কণ্ঠের ডাক। উনি ঘুম থেকে উঠে বাইরে বের হন। সেদিন দেখা গেল নিশি কিছুটা বিমর্ষ হয়ে তাকিয়ে আছে। তো উনি বললেন কি হয়েছে নিশি? তখন নিশি বলল যে তোমার কাছে মনে হয় আর বেশি দিন আসতে পারবো না তাহের, কারণ তোমার পরিবারে কেউ জেনে গেছে যে আমি তোমার কাছে আসি। যাই হোক, তুমি আংটিটা কাউকে দিবা না, ওটা তোমার কাছেই রাখবা, দরকার হলে আমি তোমার কাছ থেকে এটা চেয়ে নেব, তাও তুমি এটা কাউকে দিও না, আজকে আসি, তোমার কাছে আর বেশিক্ষণ থাকার মতো সময় সুযোগ আমার নাই। এই বলে নিশি চলে যায়। ওদিকে চাচি গত কয়েকদিন যে রাতের বেলায় ওনাকে পাহারা দেয়, এটা কিন্তু আবার তাহের মামা জানতেন না। এই দিনও চাচি আগের দিনের মতোই বড়ই গাছের গোড়ায় ওনাকে আসতে দেখে ফেলে। তো চাচি ওনাকে আগের দিন দেখেছে, এই কয়েকদিন রাত্রে ওনাকে চোখে চোখে রেখেছে, এবং ওই রাত্রেও নিশির সাথে তাহের মামাকে কথা বলতে দেখেছে। এটা অবশ্য উনি পরে জানতে পেরেছেন। ওই রাত্রে তো তাহের মামা ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালবেলা উনি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছেন। উনি যেন বিছানা থেকে উঠতেই পারছেন না, শরীরটা এত দুর্বল, মনে হচ্ছে উনি রক্ত শূন্যতায় ভুগছেন, শরীরটা দুর্বল হয়ে গেছে, শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে। তাহের মামার মা বাবা আর ওই চাচি উনাকে ঘুম থেকে উঠতে দেখেই ওনার কাছে এগিয়ে আসেন। তাদেরকে দেখে মনে হলো তাহের মামার ঘুম থেকে ওঠার অপেক্ষায় তারা ছিলেন। ওই চাচি তাহের মামাকে বলেন, এ কিরে তাহের, এই রাত্রে তুই বাইরে গিয়ে কার সাথে কথা বলিস? ওনার মা বাবাও একই প্রশ্ন করে তাহের মামাকে, এই বাইরে গিয়ে কার সাথে কথা বলিস? উনি নাকি কি আবল তাবল রাত্রেবেলা গিয়ে কার সাথে কি কথা বলেন, এগুলো চাচি বলছে।
তাহের মামা চিন্তা করেন, আরে এই কথা তো বলা নিষেধ। এই জন্য উনি বলেন, আরে রাত্রেবেলা আমি বাইরে যাবো কেন, কার সাথে কথা বলবো, কি কথা বলবো, তোমরা ভুল দেখছো, আর এত রাত্রে এই বড়ই গেছেন নিচে, কার সাথে আমি কথা বলবো। এদিকে সবাই মিলে অনেক চাপাচাপি করছে, উনি তো কিছুতেই বিষয়টা স্বীকার করে না, উল্টো বলছে না দূর বাদ দাও তো, দূর বাদ দাও, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই, উনি এড়িয়ে যাচ্ছেন। তখন ওই চাচি বলে, হ্যাঁ রে তাহের, হাতের আংটিটা কিসের, এটা কি কেউ দিছে নাকি কিনছিস? তাহের বলেন, কে দিবে, আমি খুলনা থেকে কিনছি। তখন চাচি বুঝতে পারেন যে কিছু একটা লুকাচ্ছেন, তো চাচি বলছেন যে বাপরে কিছু হইলে আমাকে বল, যদি কিছু হয়ে যায় আর কিছু কিন্তু আমাদের কিছু করার থাকবে না। তো তাহের মামার বাবা মাও এই কথা বলে, বাবা রে বল বল, কিছু গোপন করিস না, বল, এখনো হয়তো বা কিছু করার সুযোগ আছে, বল। এদিকে তাহের মামার শরীরটাও দিন দিন আরো খারাপ হতে থাকে, উনি খাওয়া দাওয়া করতে পারতেন না, হাঁটাচলা করতে পারতেন না, একটা পর্যায়ে এমন হয়ে গেল যে উনি ওনার জরুরত সারার জন্য ওয়াশরুমে যেতে পারছেন না, শরীর এত দুর্বল হয়ে গেছে। তো যেদিন নিশির সাথে ওনার দেখা হয়েছে তারপর থেকে কেটে যায়, মানে ওই অ্যাম্বুলেন্সের ওই ঘটনার থেকে 53 দিন কেটে গেছে। এখন উনি অ্যাম্বুলেন্স চালানো বাদও দিয়ে দিয়েছেন, শরীরটা ভালো না, গাড়ি চালাতে পারেন না। মনের মধ্যে সবসময় একটা মোহ কাজ করতো, কখন সে নিশি আসবে, তার সাথে কথা বলবো। মনে তো সবসময় এই তাহের মামা কারোর নির্দেশে চলছেন, নিজের শরীরের উপর ওনার কোনো নিয়ন্ত্রণ নাই। ওনার শরীরের অবস্থা একটা পর্যায়ে এতটাই খারাপ হয়ে যায় যে উনি পানি ছাড়া কিছুই আর কিছুই খেতে পারছেন না, বিছানা থেকে উঠতে পারেন না, ওনার হাড়ের সাথে চামড়া লেগে গেছে এমন একটা অবস্থা। ওনার শরীর দেখলে মনে হবে না যে শরীরে কোনো রক্ত আছে, শরীরটা এতটাই সাদা হয়ে গিয়েছিল। একমাত্র সন্তানের করুণ পরিণতি দেখে কোনো মা বাবাই সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। ওনার চাচি এর ভিতরে কয়েকবার এসে ওনার কাছে কিন্তু জানতে চেয়েছে যে আমি কি লুকাচ্ছি, অর্থাৎ তাহের মামা কি লুকাচ্ছেন, কিন্তু বরাবরই বিষয়টা তাহের মামা এড়িয়ে যেতেন। তাহের মামার আয়নার সামনে নিজের চেহারা দেখে মনে হতো যে উনি জীবন্ত একটা কঙ্কাল, কেন এমনটা হচ্ছে। তাহের মামার মা সারাদিন ওনার কাছে বসে থাকতেন আর কান্নাকাটি করতেন, তো ওনাকে যে কবিরাজের কাছে নিয়ে যাবেন সেই অবস্থাও নাই। কবিরাজের কাছ থেকে তেল পড়া পানি পড়া এনে দিয়েছে, তাতে কোনো কাজ হয়নি। সকলে ধরে নিয়েছিলেন তাহের মামা আর বেশি দিন বাঁচবেন না, কারণ চাচি বলে দিয়েছিলেন যে ডাক্তারের কাছে নিয়ে লাভ নাই, ওর সমস্যা অন্য। এতদিন ধরে যে এত কিছু হয়ে যাচ্ছে, তাহের মামার সাথে কোনো খারাপ কোনো কিছু লেগেছে কিনা বা খারাপ কোনো কিছুর কারণে এরকম হচ্ছে কিনা, উনি কিন্তু এ বিষয়টা বুঝতে পারছেন না। ডাক্তার যে দেখান নাই তা না, ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খেয়েছেন, কিন্তু এই সমস্যার সমাধান হয় না, ডাক্তারও রোগ ধরতে পারেন না। তো একদিন তাহের মামার মা আর ওই চাচি কাছে এসে দুজন মিলে কান্নাকাটি শুরু করেছে যে বাবা রে আমরা তোকে হারাতে চাই না। এই বলে তাহের মামার মা খুব কান্নাকাটি করছে, আর তাহের মামার মা বলছে যে তুই কিছু লুকাচ্ছিস রে বাবা, আমাদেরকে খুলে বল, এখনো সময় আছে, খুলে বল, আমরা কিছু করতে পারি কিনা দেখি। ওই দিন তাহের মামা আর মায়ের কান্না চাচির কান্না সহ্য করতে পারেন নাই, প্রথম থেকে আজ অবধি যা যা হয়েছে সবকিছু খুলে বলেন। এটা শুনে তাহের মামার মা আর চাচির চক্ষুত চরক গাছ হয়ে যায়। চাচি বলে, সর্বনাশ, তুই এসব কি করছিস, তুই এসব কেন এতদিন আমাদের কাছ থেকে লুকাইছিস? আমি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হইছি, পুকুরে পানি আনতে গিয়ে ফেরার পথে তোর বাড়ির দিকে তাকাইছি, দূর থেকে আমার কেমন যেন মনে হয়েছে তোদের বাড়িতে খারাপ কোনো কিছু একটা উপস্থিতি আছে। আমার তো তুলা রাশি, তাই অস্বাভাবিক কোনো কিছু আমি বুঝতে পারি, আর এটা যে খারাপ কিছু সেটা আমি বুঝতে পারি, সেটা মোটেও ভালো কিছু না, আর আমার ভয় ডর ওরকম কিছু নাই। আমি তোদের বাড়ির দিকে হেঁটে এসে দেখি তুই বড়ই গেছে নিচে, কার সাথে যেন কথা বলছিস, সামনে ফাঁকা কিছুই নেই, তো আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে দেখছি, তোকে ডাকতেই নেই। ফজরের আজানের আগে তুই আবার ঘরে চলে গেলি, পরদিন সকালবেলা আমি তোকে বা তোর পরিবারকে কিছু বলি নাই, কারণ বিষয়টা আমি আসলে বুঝতে চাচ্ছিলাম। পরের 5-6 দিন গভীর রাতে আমি বের হয়ে তোদের বাড়িতে আসতাম, কিন্তু কিছু চোখে পড়েনি। 5-6 দিন পর আবার তোকে সেই বড়ই গেছে নিচে অদৃশ্য কোনো শক্তির সাথে কথা বলতে দেখি, তখন আমি নিশ্চিত হই যে তোর সাথে কোনো কিছুর উপস্থিতি রয়েছে, আর সেটা ভালো কিছু না, এটা আমি বুঝছি। ওই রাত্রেও তোকে আমি ডাক দেই নাই, পরদিন সকাল আমি বিষয়টা তোর মাকে বলি, তারপর তোর মা আর আমি মিলে তোর কাছে জানতে চাই, তুই অস্বীকার করিস, সেদিনও যদি আমাদেরকে বিষয়টা জানাতি তাহলে এত কিছু হতো না, কিছু একটা করা যেত, কিন্তু আজ তোর শরীরের যে অবস্থা, তোকে নিয়ে ভালো কবিরাজের কাছে যাবো সেই অবস্থাও নাই, তাও তুই চিন্তা করিস না, আল্লাহ ভরসা, আমি দেখতেছি কি করা যায়, আর তোর হাতের আংটিটা দে। তখন এই আংটিটা তাহের মামা খুলে চাচির হাতে দেন। চাচি সেটাকে নিয়ে একটা ছোট কাচের বোতলের ভিতরে কিছু শুকনো মরিচের গুঁড়া আর সরিষা মিক্স করে ওর মধ্যে ওই আংটিটা রাখেন। চাচি বিভিন্ন জায়গায় ভালো কবিরাদের সন্ধান করতে থাকেন, কিন্তু সবাই এই বিষয়টা বিস্তারিত জানার পর না করে দেয়। আর যারা ভালো আলেম ছিলেন তারাও বয়স্ক, তারা এতদূর আসতে পারবেন না। আর তাহের মামার শরীরের যে অবস্থা তাতে করে ওই আলেমের বাড়িতে নেওয়ার মতো অবস্থা তার ছিল না, তাই তাদের কাছ থেকে তেল পড়া পানি পড়া এইগুলো নিয়ে আসা হতো। অল্প কিছু সময় ভালো থাকেন, আবার শরীর খারাপ লাগে, এরকম চলছে। এদিকে তাহের মামার চাচি আর ওনার মা পাগলের মতো এক কবিরাজ থেকে অন্য কবিরাজ, এক আলেম থেকে আর এক আলেম দৌড়াদৌড়ি করছেন, কিন্তু কোনো সুরাহা করতে পারছেন না। এদিকে তাহের মামার অবস্থা আরও খারাপ হয়ে যায়, প্রাণ যায় যায় অবস্থা। একদিন তাহের মামার মা সকাল 11টার দিকে ওনার পাশে বসে কান্না করছিল। তখন ওনার মা বলছিল যে তোকে কি আমরা বাঁচাতে পারবো না, তোর এই অবস্থা তার সহ্য করতে পারছি না। তখন বাইরে থেকে একটা পুরুষ কণ্ঠে কেউ বলে, হ্যাঁ রে বাড়িতে কেউ আসিস। তখন তাহের মামার মা বলেন যে কে? তখন পুরুষ কণ্ঠে বাইরে থেকে বলে যে মা আমি একজন ভিক্ষুক বাইরে আয়। তো তাহের মামার মা চোখ মুছতে মুছতে বাইরে গিয়ে বলেন, কি হয়েছে চাচা? ভিক্ষুক বলে, মা কটা খেতে দিবি, খুব খিদা পেয়েছে। তাহের মামার মা বলেন যে চাচা আমার ছেলে তো খেতে পারে না, সেই কষ্টে আমিও ঠিক মতো রান্নাবান্না করি না, সকাল থেকে তো কিছুই রান্না করে নাই, রান্না করানোর সুযোগও হয় নাই, আপনাকে কি দিব, খাবার তো কিছু নাই, চাল দিব। তখন ভিক্ষুক বলেন, তোর ছেলের কি হয়েছে? তখন আমার মা বলে, সে তো অনেক কাহিনী, আমার ছেলেটার শরীরের দিকে তাকানো যায় না, এই অবস্থা কি কোনো মা সহ্য করতে পারে বলেন চাচা? তখন ভিক্ষুক বলে, তোর ছেলেকে আমি একটু দেখব। তখন তাহের মামার মা ভিক্ষুককে বলেন যে ওকে তো বাইরে নিয়ে আসা সম্ভব না, আসেন আপনি ভেতরে আসেন। তখন ভিক্ষুককে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়। ভিক্ষুক তার দিকে এক নজরে 2 মিনিট তাকিয়ে থাকেন। তারপর তাহের মামার মাকে বলেন যে অনেক দেরি হয়ে গেছে রে মা, আচ্ছা তাও আমি চেষ্টা করে দেখি, উপরওয়ালা চাইলে অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। তুই সরিষার তেল, চুলার নিচে যে পোড়া মাটি রয়েছে এই পোড়া মাটি, 5টা লেবু আর 2টো শিংমাস জোগাড় করে রাখিস, আমি আগামীকাল ঠিক রাত 12টায় আসবো ইনশাল্লাহ। অবাক করা বিষয় হলো এই তাহের মামার নিজেরাই খুব দরিদ্র ঘরের, ওনার বাবা কৃষক, ওনাদের বাড়িতে আসলে নর্মালি ভিক্ষুক আসে না বললেই চলে, কিন্তু উনি কিভাবে আসলেন? তা যাই হোক, ওনার মা আর ওনার চাচি দুজন যখন জানলেন যে এরকম একজন ভিক্ষুক এগুলো বলছেন, তখন ভিক্ষুক কি কি জোগাড় করতে বলছে সেগুলো ওনারা জোগাড় করে ফেলেন। পরদিন রাতে সকলেই ওই ভিক্ষুকের জন্য অপেক্ষা করতে থাকেন। সত্যি রাত 12টার কিছু সময় আগে ভিক্ষুক ওনাদের বাড়ি এসে হাজির হন। ভিক্ষুককে দেখে স্বাভাবিক একজন ভিক্ষুকের মতোই মনে হচ্ছিল, ওরকম সুফি সাধক এরকম কিছু না, স্বাভাবিক একজন ভিক্ষুকের মতোই মনে হচ্ছিল। তো ভিক্ষুক এসে ওনার মা বাবা আর চাচিকে যেটা বলেন সেটা শুনে তো সবাই অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। ভিক্ষুক বলেন যে এই যে নিশি নামের যে মেয়েটা দেখা দেয় পরিরূপে, এটা মোটেও কোনো পরি না, এক মহিলা রূপ ধরে আসে, সে ভয়ঙ্কর আর বিষাক্ত একটা শক্তিশালী জিন, এর শরীরে মারাত্মক বিষ রয়েছে আর এর নাম হচ্ছে দিলান। এরা মানুষের মাংস এবং রক্ত খেতে খুবই পছন্দ করে। এই নিশি খুলনা মেডিকেল থেকে যে লাশটি অ্যাম্বুলেন্সে উঠিয়েছিল, আসলে ওটা কোনো লাশই ছিল না, ওটা ছিল একটা মায়াজাল। এই মায়াজাল সৃষ্টি করে তাহিরের মন নরম করে তাকে নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা হয়। পথে ওই জিনের মানে এই নিশির সাগরেদরা বিভিন্নভাবে তাহিরকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, যাতে তাহির বুঝতে না পারে যে লাশের সাথে কিছু হচ্ছে, কিন্তু কি হচ্ছে এটা একটা রহস্য ছিল। আসলে তাহেরকে একটা শিকার বানাতে চেয়েছিল তারা, এমনভাবে শিকার বানাতে চেয়েছে যাতে করে নিশির প্রতি তাহের আকৃষ্ট হয়। তবে তারা তাহেরকে সরাসরি সেটা বুঝতে দিচ্ছিল না। এর মধ্যে ওই বটগাছের ওখানে কয়েকটা রক্ত চোষা জিন ছিল, ওরা মূলত অপেক্ষা ছিল তাহেরের রক্ত চুষে মেরে ফেলতে, কিন্তু নিশি সেটা বাধা দিয়েছিল। নিশির উদ্দেশ্য ছিল তাহেরের রক্ত আস্তে আস্তে তারা শুষে নেবে। যদি কোনো মানুষ নিজেই তার রক্ত জিনদের পান করার সুযোগ দেয়, তাহলে তারা নাকি 6 থেকে 7 গুণ বেশি শক্তিশালী হতে পারে। তাই মায়াজাল সৃষ্টি করে এক মেয়ের রূপ ধরে মিষ্টি মিষ্টি কথা বলে তাহেরকে একটি আংটি পরাতে সক্ষম হয়। আর এই আংটির মাধ্যমেই তারা তাহেরের রক্ত পান করত। নিশি যে একা পান করত তা না, মিশির যত সাগরেদরা ছিল সবাই পান করত, সবাই এই রক্তের ভাগ পেত। অল্প অল্প করে
রক্ত কমতে কমতে শুকিয়ে একসময় তাহের মারা যাবে। আর তাহের উপর এই জিনদের প্রভাব প্রতীয়মান থাকায় তাহের কখনোই সুস্থ স্বাভাবিক হতে পারবে না। এসব কথা শুনে তো তাহের মামার মা বাবা চাচির তো অবস্থা খারাপ। তখন তাহের মামার মা ভিক্ষুকে বলেন, চাচা আমার ছেলেকে আল্লাহ চান্ত সুস্থ করে দেন, আমি আমার সন্তানের এই পরিণতি চোখে দেখতে পারছি না। তখন ভিক্ষুক তাহের মামার মাকে বলেন যে, মারে চিন্তা করিস না, সুস্থ কর মালিক ওপরওয়ালা, আমি কোনো না কোনো মাধ্যমে খবর পাইছি। কোন মাধ্যমে খবর পাইছি আমি সেটা বলবো না, আমি শুধু তোর ছেলের চিকিৎসা করার জন্যই আসছি। আর আমি আমার মতো করে চেষ্টা করব, তবে একটা অনুরোধ, আমি চলে যাওয়ার পর আমাকে খোঁজ নেওয়ার চেষ্টা করবি না, আমি কোনো জিন না, আমি মানুষ, তবে আমি কোন মাধ্যমে খবর পাইছি দোহাই তোদের সেটা বলবি না। তো যাই হোক, তোরা তাহেরকে একটা উঠানে একটা পাটিতে শুইয়ে দিবি, তবে কোনো বালিশ দিবি না। আর তোরা ঘরে গিয়ে দরজা লাগাই দে, আমি যত সময় না বলবো, যাই হয়ে যাক তোরা দরজা খুলবি না। এটা শুনে তাহের মামার মা আরো বেশি ভয় পান। উনি চিন্তা করেন, আবার এই ভিক্ষুকের বেশে নিশি এলো না তো, আমার ছেলেকে একদম খেয়েই ফেলবে। কিন্তু যাই হোক, এই চাচি উনি বললেন যে, না রে, এই যে লোকটা এটা কোনো জিন না, আবার উনি যদি খারাপ হতো আমার তো তুলার আসে, আমি বুঝতে পারতাম উনি ভালো, ভয়ের কিছু নাই, চল আমরা ঘরে চলে যাই। তো যাই হোক, ওনারা ঘরে চলে যান। তাহের মামাকে ধরে ধরে উঠানের মাঝখানে একটি পাটিতে শুইয়ে দেওয়া হয় বালিশ ছাড়া। এরপর সকলেই তো ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেন, চারদিকে শুনশান নিরবতা। তাহের মামার দুই তিন মিনিটের মধ্যে ঘুম চলে আসে, এরপর ওনার কিছু মনে নাই। বাকিটা ওনার মায়ের মুখ থেকে শুনেছেন, ওনার মা বলেছেন যে তাহের মামাকে উঠোনে রেখে ওনারা ঘরে অপেক্ষা করছেন, বাইরে কোনো সাউন্ড শোনা যাচ্ছিল না, একদম নীরব। দুই ঘন্টা পরে বাইরে থেকে ডাক আসে, তখন ওনারা দরজা খুলে বাইরে বের হয়ে দেখেন যে তাহের মামা ঘুমিয়ে আছেন। তখন ওনারা ভিক্ষুকে বলেন যে, চাচা এখন কি অবস্থা? তো চাচা মুচকি হেসে বলেন যে, তোর ছেলে এখন অভিশাপ মুক্ত আলহামদুলিল্লাহ, ও এখন সুস্থ, কি করেছে কিভাবে করেছে সব জানতে চাইবি না, বিপদ কেটে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় কর, কাল থেকে ও খাওয়া দাওয়া করতে পারবে, হাঁটতে পারবে, তবে স্বাভাবিক হতে মাস দুই তিনেক সময় লাগবে। আর কালকে কিছু গরিব মানুষকে খাইয়ে দিবি সাধ্য অনুযায়ী, আর তোর সন্তানকে এখন গরম পানিতে গোসল করিয়ে নিয়ে ঘরে ঢোকা। কালকে সকালে ও বমি করবে, বমির সাথে কিছুটা রক্তও বের হতে পারে, তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, এরপরই ও স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারবে ইনশাল্লাহ। আমি এখন যাই। তো ওই ভিক্ষুক চাচাকে ওনার পরিবার থেকে কিছু দিতে চাইলে উনি বলেন, তোর ছেলে সুস্থ হয়েছে, আমি যে উদ্দেশ্যে আসছিলাম আল্লাহ আমাকে পাঠাইছে, আলহামদুলিল্লাহ সেটা সফল হয়েছে, আমি কোনো বিনিময় নেই না, ভালো থাকিস আর আমার খোঁজ করিস না, আবারও বলছি। এই বলে ভিক্ষুক ওই আত্মেই চলে যান, কোথায় চলে গেছেন এটা জানা যায় না। পরে তাহের মামাকে গরম পানিতে গোসল করে ঘরে নেওয়া হয়। ওনার মনে হচ্ছিল উনি আস্তে আস্তে ওনার শরীরে এনার্জি ফেরত পাচ্ছেন, শরীরটা পাতলা লাগছিল, মনে হচ্ছিল মাথার উপর থেকে ভারী কিছু নেমে গেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই ওনার বমি হয়, কিছুটা রক্ত বের হয়, উনি তো কিছুই খেতে পারতেন না। তাহলে বমি হলো কিভাবে? মানুষ কিছু খেলেই তো বমি আসে। মনে হচ্ছিল ওনার পেটের ভিতরে অনেক খাবার টাবার ছিল, এরকম কিছু মনে হচ্ছিল আর কি। তা যাই হোক, এরপর থেকে উনি একটু একটু খেতে পারেন, দিন দিন উনি সুস্থ হতে লাগেন। দুই থেকে তিন মাসের মধ্যে আবার উনি আল্লাহর রহমতে সুস্থ স্বাভাবিক হয়ে যান। তো ওই ভিক্ষুক কে ছিলেন, মানুষ নাকি জিন ছিলেন, কিভাবে সুস্থ করলেন, সবকিছু অজানা রয়ে গেল। তবে ওই ভিক্ষুক যে মানুষ ছিলেন এটা উনি বলে গিয়েছেন। তো যাই হোক, এসব রহস্য হয়তোবা আর কখনো জানা হবে না। তাহের মামা সুস্থ স্বাভাবিক হয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছেন, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? উনি এরপর আর অ্যাম্বুলেন্স চালান নাই, সুস্থ হওয়ার পর উনি ৬ বছর বাস চালিয়েছেন। ড্রাইভিং পেশায় ওনার ফেরার ইচ্ছা ছিল না, কিন্তু পেটার দায়ে ওই পেশাটাকে বেছে নিতে হয়েছে, কারণ উনি অন্য কোনো কাজ পারতেন না। এরপর আবার উনি বাস চালানো ছেড়ে দিয়েছেন, ট্রাক চালান। ট্রাক চালাতে গিয়েও ওনার সাথে ভয়ের ঘটনা ঘটেছিল। তো তাহের মামা জানিয়েছেন যে পরবর্তীতে উনি সেই ঘটনা শেয়ার করবেন। তো এটাই ছিল তাহের মামার ঘটনা। প্রিয় লিসেনার্স, ওই আংটির বিষয়ে কি হয়েছিল এই বিষয়ে অবশ্য মাশফিক ভাই কিছু জানান নাই, যে ওই আংটিটার পরবর্তীতে কি হয়েছিল। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন যে এই ঘটনার যখন শুরু হয়, তারপর যখন নিশি নামে সেই মেয়েটার আবির্ভাব হয়, আমরা তো সকলে চিন্তা করেছিলাম যে তাহের মামা নিশ্চয়ই কোনো পরীর প্রেমে পড়ে গেছেন, এটা নিশ্চয়ই কোনো পরী, এটা সেটা কত কথা, হয়তোবা তার দেশে নিয়ে যাবেন। আসলে এটা যে কোনো পরী ছিল না, এটা ছিল ভয়ঙ্কর এক পিশাচ, বিষাক্ত রক্তচোষা এক পিশাচ, যার নাম হচ্ছে দিলান। এই জিনিসটা এমন এক কলা কৌশল অবলম্বন করছে তাহের মামাকে ঘিরে, যে তাহের মামার প্রাণ তো চলেই যেত। এখানে একটা কথা প্রিয় লিসেনার, সেটা হলো আমরা বিভিন্ন ঘটনায় দেখতে পারি যে বিভিন্ন প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে এরকম কিছু ভিক্ষুকের আবির্ভাব ঘটে। এনারা আসলে কারা? বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই, শুনতে পাই, আর এটার প্রমাণও পাই। আমি যতটুকু সম্ভব তথ্য নেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে অনেক সময় অনেক আল্লাহওয়ালা ব্যক্তিরা বিভিন্ন জায়গায় থাকেন, তাদের কাছে বিভিন্ন জিনেরা খবর পাঠায় যে ওরকম একজন ব্যক্তি খুব অসুস্থ অবস্থায় আছেন, হুজুর আপনি ওখানে যেতে পারেন, আপনি চাইলে এটা সুস্থ করতে পারেন, আল্লাহ চান তো, আপনি গিয়ে ওই রোগীটার একটু চিকিৎসা করে দেন। তখন এই ধরনের ফকিরদের আবির্ভাব ঘটে, ওনারা আবার চলেও যান। আবার কখনো কখনো এমন হয় জিনেরাও ফকিরের রূপ ধরে আসতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের ঘটনাই ঘটে। এটা আল্লাহ তাআলার তরফ থেকেই একটা রহমত বলতে হবে যে ওনাদের কাছে কোনো না কোনোভাবে খবর পৌঁছান, ওনারা আধ্যাত্মিকভাবেই জানেন, আল্লাহ তাআলা তাদেরকে কাশফের মাধ্যমে জানান অথবা জিনদের মাধ্যমে জানান, যেভাবেই হোক ওরা জানতে পারেন, আসেন। সবার ভাগ্যে যে এটা থাকে তা কিন্তু না, অনেকেই কিন্তু এই ভাগ্য ছাড়াই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই জিনেদের খপ্পরে পড়ে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের দুষ্টু জিনেদের হাত থেকে। অ্যাম্বুলেন্সের একটি ঘটনা যে কোন দিকে মোড় নিল, এটা সত্যি আমাকে অবাক করেছে। আলহামদুলিল্লাহ তাহের মামা উনি নিজেও আপনাদের হর ওয়ার্ল্ডের এই ঘটনাটা, মানে ওনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা উনি শুনবেন। উনি বলেছিলেন যে ঘটনাটা যদি সকলের কাছে ভালো লাগে, তো ওনার ট্রাক ড্রাইভিং জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো উনি মাসফিক ভাইয়ের মাধ্যমে পাঠাবেন বলে জানিয়েছেন। তো তাহের মামাকে আপনাদের হর ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার আরও ঘটনার প্রত্যাশায় আমরা রইলাম, আশা করছি আপনার আরও ঘটনাগুলো আমরা পাব। আমরা ড্রাইভিং পেশায় যারা রয়েছেন তাদের কাছ থেকে ঘটনা সংগ্রহের চেষ্টা করি। এমন হয়েছে যে প্রথম দিকে কেউ বলতে চাচ্ছেন না, পরবর্তীতে বলা শুরু করেছেন, এরকম অনেক ঘটনার সাক্ষী কিন্তু আমার টিম মেম্বাররাও রয়েছেন। আমাদের প্রফেশনাল ড্রোন পাইলট রাফি, তার সাথে আমি সুনামগঞ্জ গিয়েছিলাম, যেই গাড়িতে আমরা ফেরত আসছিলাম সিলেট এয়ারপোর্টের উদ্দেশ্যে, সেই ড্রাইভার সাহেবকে যখন রাফি প্রশ্ন করল, ড্রাইভার সাহেব শুরুর দিকে বলতে চাচ্ছিলেন না, পরে বললেন, তো উনি যেই ঘটনাটা বললেন সেটা রাফি ফোনে রেকর্ড করে রেখেছিল। এরপর আমরা মাদ্রাসার একটা প্রোগ্রামে গিয়েছিলাম রাজবাড়ির ধর্মশীতে, ওখানে গাড়ি যিনি ড্রাইভিং করতেন তার কাছ থেকে সৌমিত্র রায় ঘটনা সংগ্রহ করে। এরপর আমরা যেই গাড়ি নিয়ে মুন্সিগঞ্জ গিয়েছিলাম, সেই গাড়ি যিনি ড্রাইভার তুহিন ভাই, উনি যেই ঘটনাটি বলেছিলেন ওনার পরিবারের ঘটনা, তারপর সাত কন্যার ঘটনা, লালমনিরহাট এক্সপ্রেস যেই জায়গাটাতে থেমে যেত, এভাবে কিন্তু যারা ড্রাইভিং প্রফেশনে আছেন তাদের কাছ থেকে অনেক ঘটনা আমরা কিন্তু পেতে পারি। তাদের কাছ থেকে আরো অনেক ঘটনা চাই আমরা, আর ঘটনা পাঠাতে হলে লিখে বা রেকর্ড করে যে কোনো ভাবে আপনারা ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমি বলে দিচ্ছি, afnanthehorrorworldbd afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়েও চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আর এবারের ঘটনাটি থাকছে আপনাদের সকলের প্রিয় রবি ভাইয়ের ঘটনা। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আবারও ফিরে এলাম আমাদের এবারের ঈদ আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ঈদ স্পেশাল এপিসোডের শেষ আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন শেয়ার করব আপনাদের সকলের প্রিয় রবি ভাইয়ের পাঠানো একটি ঘটনা। চলুন ঘটনায় চলে যাই। রবি ভাই এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন যখন, তখন উনি মধুখালী ছিলেন। তো উনি তো মেইনলি রোডস অ্যান্ড হাইওয়ে সংক্রান্ত ইউএস এইডের যে কাজগুলো ছিল সেই কাজগুলো দেখাশোনা করতেন। তো ঘটনাটি উনি জানুয়ারি মাসে সংগ্রহ করেছেন। জানুয়ারি মাসে মধুখালীতে যখন একটি রোডের কাজ দেখাশোনা করছিলেন, তখন ওখানে একজন ফোরম্যান ছিলেন, তার নাম হচ্ছে শওকত মিয়া। তার বাড়ি দিনাজপুর জেলার মিঠাপুকুর এলাকায়। দেখা গেল ওনার এক হাতের মাঝ বরাবর, মানে তালুর ওখানে গভীর একটা গর্ত রয়েছে। মনে হচ্ছে উনি বেশ বড় একটি আঘাত পেয়েছিলেন। সাধারণত রোডস অ্যান্ড হাইওয়ের কাজগুলো করতে গেলে বিভিন্ন জায়গায় রডের কিছু কিছু কাজ তো থাকেই, অনেক সময় দেখাশোনা করতে গেলে কোনো সময় হয়তো বা রডের কোনো চোখা অংশে আঘাত লেগেছে কিনা এই বিষয়টি জিজ্ঞেস করেছিলেন উনি। তো উনি জানালেন, না বিষয়টা এরকম না, বিষয়টি সম্পূর্ণ রহস্যময় এক ভুতুরে ঘটনা। পরবর্তীতে সময় নিয়ে সেই শকত ভাই উনি ওই ঘটনাটি রবি ভাইয়ের সাথে শেয়ার করেন। ঘটনাটি ঘটে 2014 সালে। ঘটনাটি যেই জায়গাটাতে ঘটে সেই জায়গাটা হচ্ছে ফরিদপুর জেলার চর ভদ্রাসন এলাকায়। চর ভদ্রাসন এলাকায় একটি ব্রিজের কাজ হবে। ওই ব্রিজের যেই অংশে নদীটা রয়েছে, নদীর বেশ খানিকটা জায়গা নদী শাসন করতে হবে, সেখানে কিছুটা ড্রেজিং করতে হয়, তারপর নদীর যে পাড়গুলো রয়েছে সেগুলো ব্লক ফেলে সেগুলো শক্ত করতে হয়, এরকম কিছু কাজ থাকে যেগুলোকে নদী শাসন বলা হয়। তো দেখা যাচ্ছে কি, যে ওনারা যেই জায়গাতে কাজ করেন ওনারা যদি দূরবর্তী কোনো স্থানে থাকেন তাহলে কিন্তু অসুবিধা হয়, অনেক সময় রাত্রেবেলাও কাজ করতে হয়। এই জন্য যেই জায়গাতে কাজ করবেন ওখানেই ওনারা থাকার ব্যবস্থা করেন, তাঁবুর মতো তৈরি করেন তেরপল দিয়ে, সেখানে থাকেন, ওখানেই রান্নাবাড়া করেন। চাইলে দূরে থাকা যায় কিন্তু কাজ তদারকিতে অসুবিধা হয়। এই কারণেই মূলত ওনারা ওই নদীর পাড়ে একটা জায়গা ছিলেন, ওনারা যেই জায়গাটাতে ছিলেন সেই জায়গা একটা বড় তেঁতুল গাছ ছিল, ওই তেঁতুল গাছে নাকি তেঁতুল হতো না। আর ওনাদের কাছাকাছি একটা জায়গায় ছিল বেশ পুরনো একটি কবরস্থান। তো শুরুর দিকে মোটামুটি বেশ কয়েকদিন থাকেন, কোনো সমস্যা হয় না। এই শওকত ভাইয়ের কিন্তু ছোটবেলা থেকেই ভালো একটা অভ্যাস, উনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। উনি যেখানেই যেতেন না কেন ওনার এই অভ্যাসটা কিন্তু উনি ধরে রাখতেন, যেখানেই থাকতেন না কেন। তো তেরপল যেখানে ছিল ওইখানে একটা সমস্যা ছিল কি, তেরপল তো অতটা উঁচু না, অতটা উঁচু করে আসলে ঘরটা বানানো হয়নি, অস্থায়ী ঘর আর কি। ওখানে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হতো, বের হওয়ার সময় মাথা নিচু করে বের হতে হতো, যার ফলশ্রুতিতে দাঁড়িয়ে নামাজ পড়াটা ওনার জন্য ওই জায়গাটাতে বেশ টাফ একটা ব্যাপার ছিল। তো উনি কি করতেন, যখন তাহাজ্জুদের নামাজের সময় হতো উনি তেরপল থেকে বাইরে বের হয়ে একটা জায়গায় নামাজ পড়তেন, ফাঁকা জায়গাতে আর কি, ওটা উনি ওনার মতো করে তৈরি করে নিয়েছিলেন আর কি। তো বেশ কয়েকদিন তো উনি এভাবে করছেন। এক রাত্রে উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ যখন সালাম ফিরিয়েছেন, পেছন থেকে কেউ একজন ডাকছে, শওকত, এই শওকত নামাজ শেষ হয়েছে, আয় এদিকে আয়। উনি চমকে উঠেছেন, কি ব্যাপার রাতের বেলা তুই তুকারি করে কে ডাকে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন একজন বয়স্ক ভদ্রলোক, তার পরনে লুঙ্গি ছিল, পাঞ্জাবি ছিল, তার চেহারাটা 8-10 স্বাভাবিক 60-65 বছর বয়সী মানুষের যেরকম হয় ওই রকমই, হালকা কালো রঙের চেহারা ছিল তার, চাঁদের আলোতে ভালোই বুঝতে পারছিলেন। তার মুখে দাড়ি ছিল, চাপ দাড়ি না, থুতনির দিকে কিছুটা দাড়ি ছিল, তবে দাড়িটা বেশ লম্বা ছিল আর কি, আর দাড়িটা হালকা ছিল। তো উনি বলছেন, শওকত তুই তো কবর খোঁড়ার কাজটা জানিস, আমাদের এলাকায় একজন মারা গেছে, চল তোকে কবর দিতে হবে। এ কথা শোনার পর এই শওকত ভাই বেশ অবাক হন, কারণ হচ্ছে উনি সত্যি কবর খোঁড়ার কাজ করতেন, সামাজিক কাজ অনেক করতেন, বিশেষ করে তাদের এলাকায় কবর খোঁড়া থেকে শুরু করে নিয়ে অনেক ধরনের সামাজিক কাজে উনি ছোটবেলা থেকে যুক্ত ছিলেন, এটা উনি সোয়াবের নিয়েতেই করতেন। উনি চিন্তা করলেন, কি ব্যাপার এই এলাকায় এই লোকটা কিভাবে জানলো যে আমি এই ধরনের কাজ জানি, হয়তো বা কোনো কারণে জেনেছেন কারো মাধ্যম দিয়ে, আর তুই তুকারি করে কথা বলছেন। বিষয়টা ওনার কাছে শুরুর দিকে ভালো লাগেনি, তারপরও বিষয়টা আসলে মেনে নেন। তখন উনি বলেন যে আচ্ছা ঠিক আছে, কবর আমি খুঁড়ে দেব, তবে কোথায়? বলে যে এই কবরস্থানের পাশেই, আমার সাথে তুই আয়। উনি স্বাভাবিকভাবেই ওনার সাথে সাথে হাঁটছেন, ওই লোকটা কবরস্থানের ভিতরে ঢুকে দেয়। কবরস্থানের মাঝ বরাবর একটা পায়ে হাঁটা রাস্তা ছিল, কবরস্থানের এক গেট দিয়ে ঢুকে অন্য গেট দিয়ে বের হয়ে যাওয়া যায়। তো ওই দিক দিয়ে ঢুকেছেন, এই শওকত ভাই মনে করেছেন হয়তো বা কবরস্থানের ভেতরেই কোনো একটা জায়গায় কবর খুঁড়তে হবে। তো উনি দেখলেন যে ওই লোকটার পিছনে হাঁটতে হাঁটতে উনি কবরস্থানের বাইরে চলে আসছেন। এরপর ওই লোকটা বললেন যে তুই এইখানে কবর খোঁড়। তো শওকত ভাই বলছেন যে এখানে কেন, কবরস্থানের ভিতরে কবর খুঁড়তে হবে না, কবরস্থানের ভিতরেই তো জায়গা আছে। উনি বললেন না, এখানে দুইটা ভাগ আছে, এটা তো অনেক পুরনো কবরস্থান, বাইরের এই জায়গাতেও কবর খোঁড়া যায়, তুই এই জায়গায় কবর খোঁড়, এই দেখ কোদাল লুতাল সব আছে, তুই খুঁড়তে থাক। উনি কবর খোঁড়ার জন্য কোদাল নিয়ে খুঁড়তে লাগলেন। একটা কবর খুঁড়তে যতটুকু সময় লাগে ওনার খুঁড়তে ঠিক ততটুকুই সময় লেগেছিল। সে হয় না যে কবরটা দ্রুত খোঁড়া হয়ে যায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে, সেটা এরকম না। আবার চারদিকে সুগন্ধে ভরে গেছে, কোন একটা ভালো জিন আসছে সুগন্ধে ভরে গেছে বিষয়টা এরকম, এরকমও না, একদম স্বাভাবিক। ওনার মনে কোনোভাবেই কোনো ভিন্ন ধারণা আসেই নাই। উনি কবর খুঁড়েছেন, কবর খোঁড়ার পর দেখা গেল প্রায় 20-25 জন লোক সেখানে আসলো একটা লাশ নিয়ে, স্বাভাবিকভাবেই খাটিয়াতে করে লাশ নিয়ে আসছে কাফনে মোড়ানো। ওখানে যে লোকগুলো আসছেন ওই লোকগুলো সবার চেহারা একরকম, বিষয়টা এরকম না। আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন জানাজায় উপস্থিত হলে দেখা যাচ্ছে যে এক একজনের চেহারা একরকম, এক একজনের পোশাক এক এক রকম, তারপর ছোট বাচ্চা থাকে, অনেক বয়স্ক মানুষও থাকে। ওখানে দেখা গেল কোনো ছোট বাচ্চা নাই, সবাই যুবক বা মধ্যবয়সী, ওরকম বৃদ্ধ লোকও কেউ নাই। আর এক একজনের চেহারা এক এক রকম, 8-10টা স্বাভাবিক মানুষের চেহারা যেরকম হয় ওই রকমই। ওখানে জানাজা দেয়া হবে, তখন ওই ব্যক্তিটি বললেন যে শকত, তোর যদি অজু না থাকে অজুটা করে আয়, তোকে জানাজা পড়াতে হবে আর এই লাশটাকে তোকেই নামাতে হবে। তো শকত বললেন যে আপনাদের এলাকায় কি জানাজা পড়ানোর লোক টোক নাই? আমি অপরিচিত আজনবী ব্যক্তি, আমি লোকটা জানাজা পড়াবো, তার আত্মীয় স্বজনরাও কি বিষয়টা মেনে নেবেন? তখন ওই লোকটা বললেন, আমি এই লাশের আত্মীয় স্বজন, আমি তোকে অনুমতি দিলাম, তুই পড়া, কোনো সমস্যা নেই। তো শকত ভাইয়ের অবশ্য অজু ছিল, উনি বললেন ঠিক আছে অজু তো আছে, তারপর হাত মুখ ধুয়ে আসি, যেহেতু মাটি কেটেছি কবর খুঁড়েছি, হাত পায়ে তো কাদা লেগে গেছে, মাটি লেগে গেছে। তো উনি পাশের একটি জায়গা থেকে, ওই নদীরই একটা অংশ ছিল আর কি ওদিক দিয়ে, ওইখান থেকে উনি হাত মুখ ধুয়ে আবার পুনরায় অজু করে চলে আসেন। এসে দেখেন সবকিছু স্বাভাবিক আছে, ঠিকঠাক আছে। তো তিনটা কাতার করা হয় অল্প লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো উনি জানাজার নামাজ আদায় করিয়েছেন। এরপর উনি বলেন যে আসলে আমি তো কবর খুললাম, এটা নাকি নিয়ম যে যিনি কবর খোঁড়েন লাশ নামানোর আগে উনি লাশটা একটু একবার দেখবেন, এটা নাকি নিয়ম? এটা আসলে আদতে নিয়ম আছে কিনা প্রিয় লিসেনার্স আমি জানি না, যাই হোক এটা ওই শওকত ভাই বলেছিলেন যে উনি লাশটা দেখতে চান। তো ওই মুরব্বি বলে আছে ঠিক আছে লাশটা দেখ। লাশের মুখের উপর থেকে কাপড় সরানো হয়, দেখা গেল হয়তো বা 45-50 বছর বয়সী একটা মানুষের বয়স যেরকম বা চেহারা যেরকম হয় ওই রকমই স্বাভাবিক মানুষের চেহারার মতোই। তো এক নজর দেখেছিলেন, এরপর আবার মুখটা ঢেকে দেয়া হয়, স্বাভাবিকভাবেই কবরের মধ্যে লাশ রাখা হয়, যেভাবে কবর দেয়া হয় ওইভাবেই তার কবরটা দেয়া হয়। কবর দেওয়ার পর ওখান থেকে বিদায় নিয়ে সকলে চলে যায়, আর এই শওকত ভাইও উনি আবার কবরস্থানের ভিতরে হাঁটতে হাঁটতে উনি ওনার জায়গায় চলে আসেন। ততক্ষণ অবশ্য ফজরের আজান দেবে দেবে ভাব এমন একটা অবস্থা। এটা তো প্রথম দিনের ঘটনা গেল। পরের দিন শওকত ভাই যখন আবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, কিছুক্ষণ পরেই আবার পেছন থেকে এসে ডাকতে থাকে, শওকত এ শওকত, শওকত নামাজ হইছে? তখনও কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়া শেষ হয়নি, উনি বেশ সময় নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন, উনি কেবল হয়তো বা 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়েছেন। তখন বলেন যে চাচা আপনি, আবার কোনো সমস্যা? তখন ওই ব্যক্তিটা বলেন হ্যাঁ শওকত, আমাদের আরও একজন লোক মারা গেছে, তোকে আজকেও কবর খুঁড়তে হবে, জানাজা দিতে হবে, দাফন করতে হবে। শওকত ভাই বলেন আচ্ছা ঠিক আছে। তখন আবার ওই মুরব্বির সাথে হাঁটতে থাকেন, একই রকম ভাবে গতকালকের মতোই ওই কবরস্থানে, সেই কবর কাটার জায়গা না, গতকালকে যেখানে কেটেছিলেন ওই জায়গার কাছাকাছি একটা জায়গা, আর গতকালকে যে কবর দিয়েছিলেন দেখা যাচ্ছে এখানে আর একটা কবর আছে, দেখা গেল সেখানে কোদাল আছে। তো শওকত ভাই উনি কবর খুঁড়তে লাগলেন, স্বাভাবিকভাবেই কবর খুঁড়তে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে উনি কবর খুঁড়লেন। আর কবর খোঁড়ার আগে জিজ্ঞেস করতে হয় এটা কি প্রাপ্তবয়স্ক লোকের কবর কিনা বা সাইজটা কেমন হবে, এটা জিজ্ঞেস করে নিয়েছিলেন, সেইভাবেই উনি কবরটা খুঁড়েছিলেন। গতদিনে উনি জিজ্ঞেস করেছিলেন যে কবরটা কতটা বড় হবে, প্রাপ্তবয়স্কের কবর কিনা। তো উনি কবর খোঁড়েন, ঠিক একই রকম ভাবে কবর খোঁড়ার পর লোকজন চলে আসে, উনি আবার হাত মুখ ধুয়ে পুনরায় অজু করে আসেন, জানাজার নামাজ পড়ান। গতকালকে উনি যেই লাশটার মুখ দেখতে চেয়েছিলেন আজকেও বলেন যে আমি লাশটার মুখ দেখতে চাই। লাশটার মুখটা খোলা হয়। এবার এই শওকত ভাই কিছুটা অবাক হয়ে যান, ওনার কাছে মনে হলো গতকালকে যেই ব্যক্তিটির কবর দেয়া হয়েছিল, যেই ব্যক্তিটির চেহারা উনি দেখেছিলেন, যেই লাশের চেহারা দেখেছিলেন আর কি, আজকে মনে হলো এটা ওই একই ব্যক্তির। তবে গতকালকে তো উনি আসলে এক নজর দেখেছিলেন, এখন হয়তো বা দেখার পর রাতের বেলা মনে হতেই পারে এটাও একই ব্যক্তি, তাই এই বিষয়টা নিয়ে উনি আসলে মাথা ঘামান নাই, উনি কবর দিয়ে দেন, কবর দেওয়ার পর ওখান থেকে বিদায় নিয়ে নেন। ওই গতকালের মতোই কিন্তু এখানে কোনো বাচ্চা বয়সী কোনো লোক ছিল না। গতকালকে যারা আসছিলেন তাদের থেকে হয়তো বা পাঁচ সাতজন বেশি লোক ছিল, নতুন কিছু মুখ ছিল, আবার গতকালকে যাদেরকে দেখেছেন তারাই অধিকাংশ ছিল আর কি। তো এভাবে ওই দিনও কবর দেওয়া হয়ে যায়, বিদায় নেন সকলে, উনিও চলে আসেন। ফজরের আজানের আগেই এইসব কাজগুলো সমাপ্ত হয়ে যায়। পরের দিন একই রকম ভাবে ওই লোকটা আবার ডাকতে থাকে, একই রকম ভাবে কবর খোঁড়ার পর একদম দাফন করা হবে, তার আগে উনি স্বাভাবিকভাবেই দেখতে চান যে লাশটা কার। এবার দেখে উনি বেশ অবাক হন, গত দুই দিন যেই চেহারার লোকটা কবর দেওয়া হয়েছে তৃতীয় দিনও দেখা গেল এই একই লোক। এবার উনি 100% নিশ্চিত না হলে মোটামুটি 50% নিশ্চিত যে দুই দিন এই একই লোকের চেহারা উনি দেখেছেন, আর ওনাকে কিন্তু একই ব্যক্তি প্রতিদিন ডেকে নিয়ে যাচ্ছে। তৃতীয় দিনও উনি এই বিষয়টা আসলে ওইভাবে বলেন নাই, আর ওনার সাথে যারা রয়েছেন শওকত ভাই সাথে যারা কাজ করেন আর কি, ওই ব্রিজের কাজ বা নদী শাসনের কাজ যারা করছিলেন তাদেরকে উনি বিষয়টা শেয়ার করেন নাই। এরপরেও কিন্তু আরো দুই দিন একই ঘটনা ঘটে, একই রকম ভাবে তাকে ডেকে নিয়ে যায়, ওই একই জায়গায় কবর করতে বলে। প্রতিদিনই উনি রাতের বেলা দেখেছিলেন যে পূর্বের কবরগুলো উনি চিহ্নিত করতে পারছেন যে এখানে কবর হয়েছে, আর এভাবে মোট পাঁচ দিন তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। এবং কবরে লাশ নামানোর আগে উনি যখনই দেখেন ওনার কাছে মনে হলো একই ব্যক্তিকে কবর দেওয়া হচ্ছে। বিষয়টা ওই দিন তার সন্দেহ লাগে, সন্দেহ লাগার পর উনি কি করেছেন, দিনের বেলাতে দিনাজপুরের মিঠাপুকুর এলাকায় ওনার পরিচিত এক ভালো হুজুর ছিল, তাকে মোবাইলে কল দিয়েছেন। কল দেওয়ার পর এই বিষয়টা জানান, তখন হুজুর বলেন আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো, তুমি আমি দেখি যে ঘন্টা দুই তিনেক পর আমি তোমাকে ফোন দিব। তো দিনের বেলাতেই ঘন্টা দুই তিনেক পরে হুজুর ফোন করেন, ফোন করে একটা অদ্ভুত বিষয় হুজুর জানান। হুজুর জানালেন যে ওনার সাথে থাকা জিনদের মাধ্যমে উনি খবর নিয়েছেন যে এই শওকত ভাইরা যেই জায়গাতে আছেন এটার আশেপাশে অনেক জিনেদেরই বসবাস রয়েছে, ভালো খারাপ সব মিলিয়েই আর কি। ওনাকে যেই জিনটা ডাকতে আসছে তিনি ভালো প্রজাতিরই জিন, তবে ওনারা যেই গোত্রের জিন তাদের একটা সীমাবদ্ধতা রয়েছে, সেটা হচ্ছে তাদের গোত্রের কেউ মারা গেলে মানুষদেরকে ডেকে নিয়ে দাফন কাফন করাতে হয়, এটা নাকি তাদের একটা সীমাবদ্ধতা, এই জন্যই তাকে ডেকে নিয়ে গেছে। আর একই চেহারার মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে যেই পাঁচজনকে কবর দেওয়া হয়েছে এরা একই গোত্রের লোক, তো এই জন্য চাচাতো মামাতো বা আপন ভাই এরকম হতে পারে, নিশ্চিতভাবে হুজুর বলতে পারেন নাই, এই জন্য চেহারা কাছাকাছি হলেও তারা এক লোক না, তবে চেহারা কাছাকাছি তাদের, এই জন্য এরকম মনে হয়েছে একই ব্যক্তি, আসলে তারা একই ব্যক্তি না। হুজুর জানিয়ে দেন যে আসলে এরকম চলতে থাকলে তোমার উপর বিশাল একটা চাপ চলে আসবে, এর থেকে ভালো হয় পরের দিন যদি আসে তুমি না করে দিবা যে তোমার শরীর ভালো না, শরীর অসুস্থ লাগছে, যেতে পারবা না, আর এখানে যে আছো এখানে থাকার দরকার নেই, তুমি দ্রুত এই জায়গা থেকে চলে যাওয়ার ব্যবস্থা করো। সত্যি পরের রাতের বেলা শওকত ভাই উঠছেন তাহাজুদের নামাজ পড়ার জন্য, উনি তাহাজুদের নামাজ পড়া শুরু করেছেন, দুই রাকাত বা চার রাকাত হয়ে গেছে, আবার পিছন থেকে ডাকছে শওকত, এ শওকত, শওকত নামাজ শেষ কর তাড়াতাড়ি, কাজ আছে, আজকেও কিন্তু একই কাজ করতে হবে। শওকত ভাই এবার উনি সালাম ফেরানোর পর আবার নামাজে দাঁড়িয়েছেন, দুই রাকাত শেষ করার পর আবার পেছন থেকে লেগে শওকত, এ শওকত, উনি আর পেছন দিকে তাকান না। এভাবে করতে করতে অনেকক্ষণ পর যখন ফজরের আজান হয়ে যাবে যাবে ভাব, এমন সময় পেছন দিকে তাকিয়ে বলেন ও চাচা আপনি, তখন ওই মুরব্বী বলছেন যে এই তোরে এতক্ষণ ধরে ডাকতেছি তুই উত্তর দিলি না, সারা শব্দ করলি না কোনো, একটু পর তো ফজর আজান দিয়ে দেবে, এখন তো আর কিছু করা সম্ভব না, আমি কালকে আবার আসব তোকে নিয়ে যাব। তো এই কথা বলেই ওই ব্যক্তিটা চলে যান। চলে যাওয়ার পর শওকত ভাই তো ওই দিনের মতো আর কোনো সমস্যা হয় নাই। পরের দিন আবার তাহাজ্জুদের সময় ওই ব্যক্তিটা আসছে, আসার পরে বলছে এই শওকত, এই শওকত, ও টোট আজকে কিন্তু যেতে হবে। শওকত ভাই তো এবার আর পেছন দিকে তাকান না, উনি দুই রাকাত করে করে নামাজ পড়েই যাচ্ছেন, অনেকক্ষণ হয়ে যায়, ফজর আজানের সময় হয়ে গেছে, ওই লোকটা নামাজের ভিতরে পেছন থেকে ডাকাডাকি করছে, এই তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি শেষ কর। শওকত ভাই নামাজ শেষ করে মানে সালাম ফিরিয়ে বলছেন যে আপনি বারবার আমাকে এভাবে নামাজের ভিতরে বিরক্ত করছেন কেন, আমি যেতে পারবো না আর আমার শরীর ভালো না, আমি অসুস্থ, আপনি অন্য কাউকে দিয়ে কাজটা করায় নেন। তখন প্রথমবারের মতো শওকত ভাই ওই ব্যক্তির মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করেন। এ কয়েকদিন তো ওই লোকটার আচার আচরণ চেহারায় সবকিছু স্বাভাবিক বলে মনে হয়েছে, আট দশটা মানুষ যেরকম হয়। হঠাৎ করে দেখলেন যে এইবার ওই লোকটার চোখ দুটো মনে হলো সাদা হয়ে গেল, একদম আলোক উজ্জ্বল হয়ে গেল। আর ওই লোকটা বলে উঠল, ও যাবি না, না তোর হুজুর নিষেধ করছে তাই না, বুঝতেই তো পারছিস যে আমরা কে, এখন বল যাবি কিনা। শওকত ভাই বলে যে না আমি যাব না, আমি যেতে পারবো না, আপনি চলে যান অন্য কোনো লোককে দিয়ে কাজটা করান। তখন এই লোকটি কি করে, খপ করে শওকত ভাইয়ের এক হাত চেপে ধরেন। হাত ধরার সাথে সাথে অন্য আর একটা হাত দিয়ে শওকত ভাইয়ের তালুর উপরে উনি ওনার দুই নখ চেপে ধরেন, নিচে একটা নখ উপরে একটা নখ, এরপর দুই নখ উনি হাতের তালুর উপর দেন চাপ। শওকত ভাই মারাত্মক ব্যথা পান আর ওই অবস্থায় তাকে টানতে টানতে নিয়ে যেতে থাকেন, চল আজকে তোকে যাইতেই হবে চল, এভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। শওকত ভাই ওই ব্যথায় এমন ব্যথা পাচ্ছেন যে উনি যে আসলে হাত টান দিয়ে ছাড়িয়ে নেবেন এই অবস্থায় নাই। দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিটা তাকে কবরস্থানের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, একটা পর্যায়ে উনি সেন্সলেস হয়ে পড়ে যান, ওনার জ্ঞান নাই। সকাল যখন হয় তখন উনি নিজেকে তাঁবুর মধ্যে আবিষ্কার করেন, জানতে পারেন যে ফজরের পর একজন ব্যক্তি উনি কবর জিয়ারত করতে গিয়েছেন, তখন এই কবরস্থানের ভিতরে রাস্তার উপরেই এই শওকত ভাইকে পড়ে থাকতে দেখেন। উনি যখন আশেপাশের লোকজনদেরকে দেখেছেন, লোকজন বলে আরে এই লোকটা তো এই নদী শাসনের কাজে আসছে, তখন তাকে ধরে নিয়ে তেরপলের মধ্যে নিয়ে আসা হয়। এরপর জ্ঞান ফিরেছে, তার হাতের এখানে ক্ষত সৃষ্টি হয়েছে। এরপর উনার যিনি ইনচার্জ তাকে বলে ওই কাজ থেকে উনি সরে আসেন। এই ঘটনার পরে উনি এই নদী শাসনের কাজগুলো আর করেন নাই, যেহেতু নদীর বিভিন্ন জায়গায় ওনাদেরকে ওই তেরপলটা নিয়ে থাকতে হয়, একটা ভয়ের ঘটনা ঘটে গেছে। এরপর থেকে উনি রোডস অ্যান্ড হাইওয়ের কাজগুলোই দেখাশোনা করেন মূলত, এখনও উনি রোডস অ্যান্ড হাইওয়ের কাজগুলোই করছেন। হাতের ওই ক্ষতটা মূলত এই কারণে হয়েছিল। পরবর্তীতে ওই হুজুরের সাথে শওকত ভাই কথা বলেছেন, তো হুজুর বলেছেন যে ওই জিনটা তো খারাপ না, তবে সে ক্ষিপ্ত হয়েছিল, আর আমি তোমার সাথে কথা বলেছি জানিয়েছি এটাও ওই জিনটা জানতে পেরেছে। আর আগের রাত্রে ওই লাশটাকে দাফন করা হয়নি, যেহেতু এক রাত পার হয়ে গেছে, পুরো একদিন পার হয়ে গেছে, ওই দিন ফজরের আজানও দিয়ে দিয়েছে, তারপর এর মধ্যে খবর নিয়েছে তোমার আচরণ সন্দেহজনক ছিল, খবর নিয়ে জানা গিয়েছে যে আমি তোমাকে বলেছি, এই জন্যই মূলত সে ক্ষিপ্ত হয়েছে আর তোমাকে জোর করে ওখানে নিয়ে যেতে চেয়েছিল। যাই হোক, কোনো একটা কারণে নেয়নি, যেহেতু তুমি নামাজ কালাম পড়ো আর ওরাও আসলে খারাপ না, মূলত রাগ করেই তোমার হাতের ওখানে এই ক্ষতটা সৃষ্টি করেছে। শওকত ভাই দেখেছিল যে ওই যে বয়স্ক মুরব্বি বেশে যিনি আসছিলেন, তার নখগুলো খুব শক্ত এবং ধারালো মনে হয়েছে তার কাছে, কিন্তু তার দৈহিক গঠন দেখে কিন্তু মনে হয় নাই যে তার নখ এত শক্ত হতে পারে। এখানে আরও একটি অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে শওকত ভাই উনি যখন সকালবেলা জ্ঞানে আসেন, মানে হুশে আসেন, এই ঘটনা সকলকে খুলে বলেন, তখন লোকজনের সাথে উনি কবরস্থানের ওই সাইডটাতে গিয়েছিলেন টানা পাঁচ দিন, যেখানে উনি কবর খনন করেছিলেন, সেখানে গিয়ে সকলেই অবাক হয়ে যান। অবাক করা ব্যাপারটা হচ্ছে এটাই যে ওখানে মাটি একদম স্বাভাবিক, ওখানে কবরের কোনো চিহ্নই ছিল না, ঘাস পর্যন্ত স্বাভাবিক রয়েছে, কোদাল দিয়ে মাটি খুললে তো সেখানে ঘাসগুলো উপড়ে যাবে তাই না, আলগা মাটি থাকলে তো সেটা বোঝাই যায়, কিন্তু না, দেখেই বোঝা যাচ্ছে এখানে কোনো কোদালের কোপই পড়ে নাই, একদম স্বাভাবিক। এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। তাহলে এই পাঁচ দিন যে কবর দিলেন এগুলো আসলে কি হলো, এটা এক রহস্যময় ঘটনা। এটাই ছিল এই ঘটনার একটা অন্যতম বিশেষত্ব। প্রিয় লিসেনার্স, আসলেই কতই না অদ্ভুত ঘটনা ঘটে, জিনদের মধ্যে অনেক ক্ষমতাবান যেমন আছে তাদের মধ্যে অনেক সীমাবদ্ধতাও রয়েছে। কার কি সীমাবদ্ধতা রয়েছে এটা জানি না, আমাদের মানুষের মধ্যেই তো অনেক সীমাবদ্ধতা রয়েছে। কোনো মানুষ বিশেষ ধরনের কোনো হালাল প্রাণীর মাংস খেতে পারেন না, কেউ গরুর মাংস খেতে পারেন না, অ্যালার্জি হয়, কেউ খাসির মাংস খেতে পারেন না, সমস্যা হয়, এরকম অনেকে অনেক কিছু খাবার খেতে পারেন না যেটা তার জন্য হালাল, এটা এক একটা মানুষের এক এক ধরনের সীমাবদ্ধতা। কেউ গরম সইতে পারে না, কেউ ঠান্ডা সইতে পারে না, কেউ পুকুরের পানিতে গোসল করতে পারে না, কেউ আবার ঠান্ডা পানিতে গোসল করতে পারে না, কেউ গরম পানিতে গোসল করতে পারে না, এরকম কত ধরনের সীমাবদ্ধতা মানুষের মধ্যে রয়েছে। ঠিক তেমনি জিনদের মধ্যেও অনেক সীমাবদ্ধতা রয়েছে, তার কারণেই হয়তোবা তারা তাদের কোনো আত্মীয় স্বজন বা তাদের গোত্রের কেউ মারা গেলে মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর তখনই এই ধরনের ঘটনার অনেক কথা আমরা শুনতে পাই। প্রিয় লিসেনার্স, চলুন এখন চলে যাব আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের শেষ পর্বের শেষ ঘটনায়। আর এই ঘটনাটিও আমাদের সকলের প্রিয় রবি ভাইয়ের পাঠানো, চলুন শুনে আসি সেই ঘটনা। আবারও স্বাগতম জানাই। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের এবারের ঈদ আয়োজনের একদম শেষ ঘটনায় চলে এলাম। ইতোমধ্যে আমরা তিনটি স্পেশাল এপিসোড করেছি, এটাই ছিল আমাদের এবারের ঈদ উল ফিতরের শেষ আয়োজন। আর এই আয়োজনের শেষ ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটিও আমাদেরকে দিয়েছেন আপনাদের সকলের প্রিয় রবি ভাই। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি রবি ভাই শুনেছিলেন ওনার এক সিনিয়র আপু যার নাম তমা, উনি এখন ভারতে রয়েছেন। ঘটনাটি তমা আপু ওনারই এক কলিগের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। বেশ অদ্ভুত, রহস্যময় এবং ভয়ঙ্কর একটি ঘটনা। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1998 কি 1999 সাল। ঘটনাটি ঘটেছিল ভারতের ঝাড়খণ্ড প্রদেশের মিশ্রা নামক এলাকায়। ওখানে একটি শ্মশান ছিল ওই এলাকায়, শ্মশানটা লোকালয় থেকে বেশ কিছুটা দূরেই ছিল। ওই এলাকার নাম করা একজন ধনাঢ্য ব্যবসায়ীর স্ত্রী, উনি হঠাৎ করেই মারা যান। আপাতত দৃষ্টিতে স্বাভাবিকভাবেই উনি মারা যান। উনি মারা যাওয়ার পর বিকালের দিকে ওনার লাশটা শ্মশানে নিয়ে যাওয়া হয়। সকল আনুষ্ঠানিকতা শেষ করে ওনার যে ছেলে, ওনার ছেলে সেই লাশের মুখাগ্নি করেন। এরপর ওনারা যার যার মতো শ্মশান থেকে চলে আসেন। কথা ছিল যে শ্মশানে এই লাশ পোড়ানোর দায়িত্বে যারা ছিলেন আর কি, বিশেষ করে ওই লাশটা পোড়ানোর দায়িত্বে যারা ছিলেন, তারা লাশ পোড়ানোর পর লাশের যে ছাই, এই ছাইটা একটা মাটির পাত্রে ভরে রাখবেন, সেটা পরবর্তীতে বিসর্জন দেয়া হবে, এটাই নিয়ম আর কি। তো ওনারা রাতের বেলা আর আসেন নাই, সকালবেলা আসেন। সকালবেলা আসার পর দেখা গেল যেই পুরোহিতকে এই লাশ পোড়ানোর দায়িত্ব দেয়া হয়েছিল তিনি একটা গাছের পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাকে পানি টানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হলো। অদ্ভুত একটি ব্যাপার সকলেই লক্ষ্য করলেন, সেটা হচ্ছে এই যে চিতাটা, যেই চিতাটায় এই ভদ্রমহিলার লাশটা রাখা হয়েছিল, চিতার কাঠ পুড়ে সব শেষ, ছাই হয়ে গেছে, কিন্তু এই মহিলার ডেড বডি বিন্দু মাত্র পড়ে নাই, তার শাড়ির একটি সুতাও পড়ে নাই, এমনকি ওই মহিলার মাথার একটা চুলও পড়ে নাই, একদম অক্ষত, যেমনটা পোড়ানোর আগে ছিল এখনো সেই রকম। নিশ্চয়ই কোন একটা ঝামেলা হয়েছে, এটা সকলেই বুঝতে পারেন, কিন্তু ঝামেলাটা কি এটা তো জানতে হবে। তখন এই যে পুরোহিত, এই পুরোহিতের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। ওনার জ্ঞান যখন ফেরত আসে, যতবার ওই লাশটির দিকে উনি তাকাচ্ছিলেন ততবারই উনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। বারবার তাকে এভাবে হুঁশে আনা হয়। হুঁশে আনার পর কি হয়েছে উনি আসলে বলতে পারছেন না, এলোমেলো কথা বলছেন। পরবর্তীতে স্থানীয় আরেকটি মন্দিরের বেশ বড় মাপের একজন পুরোহিতকে নিয়ে আসা হয়। পুরোহিত উপস্থিত ভাবে যে দৃশ্যগুলো দেখলেন তাতে উনি বুঝতে পারলেন এখানে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু হয়েছে। তখন লাশ পোড়ানোর দায়িত্বে যে পুরোহিত ছিলেন তাকে তো উনি চিনতেন। তখন উনি বলছেন যে এই ঘটনা কি হয়েছে তোমার মনে আছে? উনি বলেন যে হ্যাঁ আমার মনে আছে। তখন উনি বলেন যে আমি এখন চলে যাচ্ছি এখান থেকে, তুমি কি হয়েছে সেটা বলো। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওই পুরোহিত বলেছিলেন যে উনি সরাসরি ঘটনা শুনতে পারেন না, মানে যার সাথে ঘটনা ঘটেছে সরাসরি তার মুখ থেকে উনি শুনতে পারেন না, এটা নাকি তার নিষেধ রয়েছে। ওই পুরোহিত বলবেন পরবর্তীতে, যারা শুনলেন তাদের কাছ থেকে উনি সেটা জেনে নেবেন, এই জন্য উনি ওখান থেকে উঠে চলে যান। ওই পুরোহিত বলতে থাকে এক রহস্যময় ঘটনা, সেটা হচ্ছে যে ওনারা তো মুখাগ্নি করার পর চলে গেলেন, দুই তিন মিনিট দাঁড়ানোর পর। দাউ দাউ করে জ্বলে ওঠে চিতা। এর কিছুক্ষণ পর উনি হঠাৎ করে একটা দৃশ্য দেখতে পান, একদম দিনের বেলা। তখন কিন্তু আশেপাশে কেউ ছিল না, কারণ ওই শ্মশানে লোকজন কম আসে, লোকালয় থেকে একটু দূরে তো। আর ওই ধনাঢ্য ব্যবসায়ীর কোনো আত্মীয় স্বজন ওখানে খুব একটা ছিল না, ওনার ছেলে বা অন্য যারা ছিলেন তারা মুখাগ্নি করার পরে চলে যান। হঠাৎ করে উনি দেখতে পান একটা অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য। সেটা হচ্ছে যে পাশে একটা নদী রয়েছে, ছোট্ট একটা নদী। অধিকাংশ শ্মশানের পাশে এই ধরনের নদীগুলো থাকে, বিশেষ করে নদী কেন্দ্রিক শ্মশানগুলো গড়ে ওঠে। ওখান থেকে ধুতি পরা সন্ন্যাসী টাইপের একটা লোক উঠে আসলো, মানুষের মতোই দেখতে। এই লোকটা উঠে এসে সরাসরি চিতার উপরে ঝাঁপ দিল, আর ঝাঁপ দেওয়ার সাথে সাথে সে গায়েব হয়ে গেল। এটা দেখার সাথে সাথে উনি তো ভয় পেয়েছেন যে আরে এই লোকটা কোত্থেকে আসলো। তারপরও ওই পুরোহিত চিন্তা করেছিলেন যে লাশ পোড়ানোর সময় তো বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেই পারে, অনেক প্যারানর্মাল ঘটনাই ঘটে। তো উনি বিষয়টাকে ওইভাবে আর চিন্তা করেন নাই, ভয় পেলে উনি ওনার মতো কাজ করে যাচ্ছিলেন। অনেকক্ষণ পর উনি দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য। সেটা হচ্ছে যে উনি একটা বাঁশ নিয়ে যখন লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে পুড়েছে কিনা, বিশেষ করে কিছু প্রসেস রয়েছে যার মাধ্যম দিয়ে লাশটা সম্পূর্ণভাবে যাতে পড়ে সেই বিষয়টা তদারকি করা হয়, উনি যখন ওই কাজটি করতে যাচ্ছিলেন উনি দেখলেন লাশটি পুড়ছে না, একদমই পুড়ছে না। উনি চিন্তা করলেন উনি চোখে ঠিকঠাক দেখছেন না ভুলভাল দেখছেন। এদিকে কাঠ পুড়ে একদম ছাই হয়ে গেছে, উনি দেখলেন যে কয়লা লাল টকটকে জ্বলছে, কিন্তু এই লাশটি কয়লার উপরে পড়ে রয়েছে, লাশটি একদম অক্ষত। উনি চিন্তা করলেন কি ব্যাপার, আমি এরকম দেখছি কেন, মহিলার যে শাড়ি সেই শাড়িটাও পুড়ল না, সবকিছু অক্ষত। উনি চিন্তা করলেন যে শাড়িটা কি বিশেষ কোনো কাপড়ের তৈরি কিনা, হয়তোবা ওই শাড়ির ভেতরে থাকা লাশ পুড়ে গেছে। তো উনি কিছুটা এগিয়ে দেখার চেষ্টা করলেন, ধোয়া ছিল ওখানে, ওনার কাছে মনে হলো মহিলার মুখমণ্ডলটা অনেকটা কালো হয়ে গেছে। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা লাশটা পুড়ে গেছে। তো মহিলার মুখমণ্ডলটা উনি ভালো করে পরখ করার জন্য সামনের দিকে এগোলেন। ওই মহিলাকে উনি আগে থেকে চিনতেন, মাঝে মধ্যেই এই ভদ্রমহিলা বিভিন্ন পুরোহিতদেরকে বাড়িতে ডেকে দাওয়াত করে খাওয়াতেন, পূজা অর্চনা করাতেন, এজন্য পূর্ব থেকেই ওই মহিলা ওই পুরোহিতের পরিচিত ছিল। পুরোহিত যখনই ওই মহিলার চেহারার দিকে তাকিয়েছেন ভালো করে, উনি এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান যে এই যে মহিলার যে চেহারাটা, এই চেহারাটা ওই পুরোহিতের মতো। হঠাৎ করে ওই মহিলাটা নাকি দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পরে বলে, কিরে পুরোহিত, লাশ পোড়াবি না, আয় আয় পোড়া লাশ। এইটা শোনার সাথে সাথে আর দেখার সাথে সাথে পুরোহিত ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়, ওই অবস্থাতেই ছিল। ওখানে তো লোকজন আর আসে নাই সারা রাত্রে, কথা ছিল রাত 10টার দিকে ওই মহিলার ছেলেরা আসবেন, কিন্তু তারা আর আসে নাই কোনো একটা কারণে। চিন্তা করছে একবার সকালবেলায় গিয়ে ওই ছাইগুলা নিব, আর তখনই এসে দেখে এই অবস্থা। সব কথা যখন সকলে জানলেন, দেখলেন আসলেই তো তাই, এই মহিলার লাশ একদমই পড়ে নাই। আর উনি মানে পুরোহিত নিজের চেহারার অবস্থা, চেহারাটা দেখেছেন মহিলার চেহারার জায়গায়, মহিলার চেহারাটা ঠিক মানে শুধু ওই জায়গাটাতে পুরোহিতের চেহারাটা ওরকম ছিল, আর বাদ বাকি বডিটা ওই মহিলার মতোই ছিল। কিন্তু ওনার ছেলেরা যখন গিয়েছেন দেখেন যে তারই মা ওই অবস্থায় পড়ে আছে। এখন একটা সমাধান কি, এরপরে আবার সেই পুরোহিতকে ডাকা হয়, বড় পুরোহিত যিনি চলে গিয়েছিলেন, উনি আসলে সব ঘটনা তাকে খোলা বলা হয়, এই এই ঘটনা ঘটেছে। একথা শোনার পর উনি বেশ বিচলিত হয়ে পড়েন। উনি বলেন যে আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি একটু ভাবি এই ধরনের ঘটনা কেন ঘটেছে। উনি বেশ কিছুক্ষণ সময় নিলেন, উনি ওনার মন্দিরে গেলেন, উনি বলেছিলেন যে উনি কিছু বই দেখে আসবেন, মানে বইয়ে যে শাস্ত্রগুলো আছে, যে ব্যাপারগুলো রয়েছে, অনেক পুরনো কিছু বই ওনার ছিল, উনি বেশ এডুকেটেড পার্সন ছিলেন। তো উনি মোটামুটি ঘণ্টাখানেক পরে আসলেন এবং বললেন একটা যজ্ঞ করতে হবে, একটা রিচুয়াল করতে হবে, এই রিচুয়ালের মাধ্যম দিয়েই এই সমস্যার সমাধান করতে হবে। তবে এখনই আমি বলবো না যে কি কারণে হয়েছে এই সমস্যাটা, আমি কাজটা শেষ হোক তারপর তোমাদের সকলকে বলবো যে এই ঘটনাটা কেন ঘটেছে। আপাতত এতটুকুই জানো যে এই রিচুয়ালটা সফল না হওয়া পর্যন্ত তোমার মায়ের লাশ পোড়ানো সম্ভব নয়। এখানে ভয়ঙ্কর একটা শক্তি রয়েছে যারা কোনোভাবে এই লাশটিকে পুড়তে দেবে না, কারণ এর সাথে তাদের অস্তিত্বের ব্যাপার জড়িত আছে। এখন উনি বললেন যে দ্রুত রিচুয়াল করতে হবে, সময় খুব কম। ওই মহিলার ছেলেদেরকে উনি বললেন যে তোমরা এক্ষুনি একটা জোড়া পাঠা কিনে নিয়ে আসো। পাঠার আকার আকৃতি যেটাই হোক না কেন, পাঠার রং সাদা কি কালো বা মিশ্র হোক ওটা কোনো সমস্যা না, জোড়া একটা পাঠা কিনে নিয়ে আসো। তবে বয়সটা যেন কাছাকাছি হয় এতটুকু খেয়াল রাখলেই চলবে। ওই এলাকায় পাঠার কোনো অভাব ছিল না, ওই মহিলার ছেলেরা খুবই দ্রুততার সাথে দুটো পাঠা কিনে নিয়ে আসলেন। তো যেখানে এই ঘটনাটা আর কি ঘটে, বিশেষ করে যেখানে লাশ পোড়ানো হচ্ছিল, ওর কাছাকাছি একটা তুলসী গাছ ছিল। তো পুরোহিত বললেন যে এই লাশটা তুলসী গাছের কাছাকাছি নিয়ে যাও, এখানে বসেই কাজটি করা হবে। তো লাশটি ওই চিতার ওখান থেকে সরিয়ে তুলসী গাছের কাছে নিয়ে যাওয়া হলো। এরপর ওই পুরোহিত কি করলেন, উনি রিচুয়াল শুরু করলেন। ঘণ্টাখানেক রিচুয়াল করার পর ওই যে জোড়া পাঠা ছিল এই পাঠা দুটোকে উনি বলি দেন। বলি দেওয়ার পর পাঠার মাথা দুটো উনি রাখেন এবং পাঠার শরীরের অন্য অংশ যেটা সেটা ওই ছেলেদেরকে দিয়ে বলেন যে দ্রুত লোক দিয়ে এই শরীরটাকে ছোট ছোট মাংসে ভাগ করে, মানে চামড়া ছুলে মাংস ভাগ করে এই এলাকায় যে হিন্দু পরিবারগুলো রয়েছে এই মাংস রান্না করে তাদেরকে দিয়ে দাও, দুপুরবেলা তারা যেন অবশ্যই এই মাংস দিয়ে আহার করে, সম্ভব হলে একটা পরিবারও যেন বাকি না থাকে। আপাতত এক পিস করে দিয়ে দাও, যদি বেঁচে থাকে তারপর আবার দিবা, কিন্তু এই মাংসের কোনো অংশই রেখে দেয়া যাবে না। ওনারা তাই করলেন, সাথে সাথে লোক লাগিয়ে দিলেন। ওনারা তো টাকা পয়সার অভাব ছিল না, অনেকগুলো লোক লাগিয়ে দিলেন, অল্প সময়ের মধ্যেই মাংস করা হয়ে গেল, সেগুলো রান্নাও শুরু করে দেয়া হলো এবং দ্রুত এগুলো ওই এলাকার হিন্দু পরিবারের মধ্যে বন্টন করে দেওয়া হলো। বলা হলো যে আপনারা সবাই দুপুরবেলা এই মাংসটা খেয়ে ফেলবেন, মাংসটা কেউ রেখে দিয়েন না, এটা বারবার অনুরোধ করে দেওয়া হয়েছে। এবং ওই এলাকার লোকজনও কিন্তু জেনে গেছে যে একটা সমস্যা হয়েছে তার মায়ের লাশ পোড়াতে গিয়ে, তারাও বললেন যে আপনাদের কোনো চিন্তা নাই বাবু, আমরা আমাদের মতো করে এটা খেয়ে ফেলবো, আপনি নিশ্চিন্তে থাকেন। তারা সকলে আশ্বস্ত করলেন। আর ওই এলাকায় ওই পরিবারের বেশ ভালো নাম ডাক ছিল, অনেক মানুষের উপকার করতেন তারা। তো যাই হোক, এদিকে ওই পুরোহিত কিন্তু উনি ওই দুটো মাথা সামনে নিয়েছেন, একটা মাথার গলা থেকে রক্ত নিয়ে একটা বৃত্ত এঁকেছেন, এরপর ওই বৃত্তের মধ্যে দুটো মাথা রেখেছেন, এরপর উনি রিচুয়াল শুরু করেছেন ওনার মতো করে। অনেকক্ষণ রিচুয়াল করতে করতে হঠাৎ করে হয় কি একটা ঘটনা ঘটে, সেটা হলো যে একটা মাথা নড়াচড়া করে ওঠে। তখনই পুরোহিত যেই লম্বা রামদা দিয়ে এই পাঠা দুটোকে বলি দিয়েছিলেন, ওই রামদা তো ওনার কাছেই ছিল, ওইটা দিয়ে যেই মাথাটা নড়াচড়া করেছে ওই মাথার উপর দিয়েছেন সজোরে এক কোপ, সাথে সাথে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায়। দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর পুরোহিত বেশ বিমর্ষ হয়ে যান, তার চেহারায় চিন্তার ভাঁজ পড়ে যায়। উপস্থিত লোক দেখলেন যে পুরোহিত বেশ বিমর্ষ হয়ে গেল, সকলে চিন্তা করেছিলেন রিচুয়াল মনে হয় শেষ। পুরোহিত তখন তার ছেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন যে এই মাথাটা দ্বিখণ্ডিত করা হয়েছে, এই মাথাটা নিয়ে চলে যান, এই মাথাটাও আপনার লোকদেরকে বলেন যে মাথাটা যেই অংশগুলো খাওয়া যায় এগুলো যেন রান্না করে আবারও গরিব মানুষের মধ্যে বিলি করে দেয়া হয়, থাকলো আর একটা মাথা। তখন পুরোহিত বলেন যে আপনার মায়ের যে সিঁদুরের কৌটাটা ছিল এটা নিয়ে আসেন। তার মায়ের সিঁদুরের কৌটা ছিল একটা জায়গায়, তো সেটা নিয়ে আসা হলো। নিয়ে আসার পর ওই সিঁদুরগুলো ছিটিয়ে দেয়া হলো অন্য আর একটা পাঠার মাথার উপরে এবং আশেপাশেও ছিটিয়ে দেয়া হলো। এরপর উনি আবার রিচুয়াল করতে থাকেন। উনি অনেকক্ষণ ধরে রিচুয়াল করতে 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 হঠাৎ করে ওই মাথাটাও নড়াচড়া শুরু করে ওঠে, মনে হচ্ছে মাথাটা জীবন্ত নড়াচড়া শুরু করেছে। এইবার ওই পুরোহিত তার হাতে থাকা অন্য যেই আরেকটা রামদা তো ছিলই, যেই রামদা দিয়ে পাঠা বলি দিয়েছিলেন এবং আরেকটা মাথায় আঘাত করে মাথা দ্বিখণ্ডিত করেছিলেন, ওই রামদা দিয়েই ওই মাথার উপর সজোরে মেরেছেন এক কোপ। মারার সাথে সাথে মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সকলকে ভয় পাইয়ে দিয়ে ওই মাথার ভেতর থেকে বড় একটা কালো কুচকুচে ভয়ঙ্কর সাপ বেরিয়ে এসেছে, সাপটার বডি অর্ধেক। এরপর ওই মাথার ভিতর থেকে কিলবিল করতে করতে ওই সাপের বডির বাকি অংশটা বের হলো। সাপটা ছটফট করতে করতে মারা গেল। তখন পুরোহিতের চোখে মুখে আনন্দ দেখা গেল। তখন পুরোহিত বললেন যে হ্যাঁ, শেষ, রিচুয়াল শেষ, এখন আপনার মায়ের লাশ পুরানো সম্ভব হবে। উপস্থিত লোকজন অনেক কিছুই বুঝতে পারছিল না, সকলকে জিজ্ঞেস করল, সবাই জিজ্ঞেস করছেন যে পুরোহিত মশাই আসলে ঘটনা কি। তখন উনি বললেন যে কথা বলার সময় কম, আগে লাশটা দাহ করি, তারপর আপনাদের সবাইকে এই বিষয়টা খুলে বলবো যে আসলে ঘটনাটা কি। তখন আবার চিতা সাজানো হলো। এবার ওই লাশটা আর দশটা লাশ যেভাবে দাহ করা হয় সেভাবেই দাহ করা হলো, ঠিকঠাক মতো লাশটা পুড়েও গেল। এখন পুরোহিত বলতে থাকলেন সবাইকে যে আসলে ঘটনাটা কি ছিল। পুরোহিত বললেন তার ছেলেদেরকে যে আচ্ছা, আপনার মা উনি বেশ কিছুদিন ধরে নিজেকে বারবার দেখতো না, কোথাও গেলে দেখতো যে উনি নিজেই রান্না করছেন, গোসলখানায় গেলে দেখতো উনি গোসল করছেন, উনি দেখতেন যে বাগানে উনি পানি দিচ্ছেন, উনি নিজেকেই বিভিন্ন জায়গায় একই সময় দেখতো না, এই জিনিসগুলো আপনাদেরকে বলেছে না? তখন তার ছেলেরা বলে যে হ্যাঁ, আমার মা তো এটা বলেছে, আমরা মনে করেছিলাম তার মানসিক সমস্যা, হ্যালুসিনেশন হয়েছে, তাকে চিকিৎসাও করানো হয়েছে এই বিষয় নিয়ে। তখন পুরোহিত আরো বলেন, আচ্ছা আপনার মায়ের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অদ্ভুত রকমের চিহ্ন ফুটে উঠেছিল না? তখন তার ছেলেরা বলেন হ্যাঁ, আমার মায়ের হাতে, হাতের তালুতে, মুখে, ঘাড়ে, বিভিন্ন জায়গায়, পায়ে, বিভিন্ন জায়গায় এই ধরনের কিছু অদ্ভুত রকমের চিহ্ন ফুটে উঠেছিল, কালো কালো ছোট ছোট। এটা চর্মরোগের ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার এই বিষয়ে কোনো সমাধান দিতে পারে নাই, কিছু ওষুধ দিয়েছিল আর কি। তখন ওই পুরোহিত বলতে থাকেন, শোনেন ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে, আপনার মা বেশ কিছুদিন আগে নয়াদিল্লিতে গিয়েছিলেন। নয়াদিল্লিতে যাওয়ার পর এক তান্ত্রিকের সাথে তার দেখা হয়। তান্ত্রিকের সাথে যখন দেখা হয়, উনি ভক্তি করে তান্ত্রিককে বেশ কিছু জিনিস উপহার দিয়েছিলেন। তখন তান্ত্রিক ভয়ঙ্কর একটা পরিকল্পনা আটে, সেটা হচ্ছে এমন এক ধরনের কালো জাদু, এই কালো জাদু যখন কোনো ব্যক্তির উপর করা হয় তখন মাধ্যম হিসাবে অন্য কাউকে ব্যবহার করা হয়। অন্য কারো উপর এই ব্ল্যাক ম্যাজিকটা প্রয়োগ করে অন্য ব্যক্তিকে ক্ষতি করা হয়। বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন পাখি, বিভিন্ন পশু, এদেরকে মাধ্যম হিসাবে ব্যবহার করে কোনো ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়। এটি অনেক পুরনো কালো জাদু, যেখানে সরাসরি কোনো মানুষের উপরে এটা প্রয়োগ করে অন্য মানুষের ক্ষতি করা হয়, সেক্ষেত্রে দেখা যায় এই দুটো মানুষেরই ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়। ওই তান্ত্রিক অনেকদিন ধরে বিশেষ লগ্নে জন্ম নেয়া কোনো একটা মহিলাকে খুঁজছিল, আর আপনার মা সেরমনি একজন মহিলা। আপনার মা যখন তার কাছে যায়, আপনার মাকে দেখেই আরো বিভিন্ন প্রশ্ন করে যখন জানতে পারে আপনার মায়ের জন্ম কখন, কি হয়েছে, আশয় বিষয়, কোন তিথিতে জন্মগ্রহণ করেছে, তান্ত্রিক বুঝতে পারে আপনার মাই তার সেই কাঙ্ক্ষিত বস্তু, সেই মাধ্যম যাকে ইউজ করে সে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে, আর যার বিনিময়ে সে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারবে। আপনার মায়ের কাছে সে বিভিন্ন জিনিস চায়, আপনার মায়ের শাড়ির আঁচলের কোনো একটা অংশ, এরকম বেশ কিছু জিনিস চাই, চুলের কোনো একটা অংশ, আপনার মাও সরল বিশ্বাসে সেই জিনিসগুলো দিয়ে দেয়। উনি বুঝতেই পারেনি উনি কোনো ভয়ঙ্কর একটা চক্রান্তের শিকার হতে যাচ্ছেন, ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছেন উনি। আপনার মা এই জিনিসটা দিয়ে আসার পর ওই তান্ত্রিক ভয়ঙ্কর এক কালো জাদু করে। এই কালো জাদুর দায়িত্বে যেই দেওকে নিযুক্ত করা হয়, এই দেও আপনার মায়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করছিল, আর তার ফলশ্রুতিতে মূল যেই ব্যক্তি যাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছিল সেও প্রভাবিত হচ্ছিল। সমস্যা দেখা দিল, আপনার মা হঠাৎ করেই অসুস্থ হয়ে মারা যান, কিন্তু কালো জাদুর এই জিনিসটা ওই দেওয়ের তখনও সমাপ্ত হয়নি। আর এই দেওটা এতটাই শক্তিশালী, সে চাইলে আগুনের উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম, আর এই কারণেই আপনার মায়ের লাশ সে পোড়াতে দিচ্ছিল না, চিতার উপরে সেই হামলে পড়ে, সে অদৃশ্য হয়ে যায়, কিন্তু আপনার মায়ের লাশ পোড়াতে দিচ্ছিল না কোনোভাবেই, কারণ যদি লাশটা একবার পুরো ছাই হয়ে যায় তাহলে তার এই কালো জাদু সমাপ্ত হবে না। আর এই কালো জাদুর পিছনে সে নিজের অনেক শক্তি বিনিয়োগ করেছে। এখন যদি লাশটা পুরো ছাই হয়ে যায়, এই লাশের সাথে সাথে তার শক্তিগুলো পুরো ছাই হয়ে যাবে। এই জন্য সে কোনোভাবেই এই লাশটা পুড়তে দিচ্ছিল না। বিশেষ রিচুয়ালের মাধ্যম দিয়ে এই কালো জাদুটাকে কাটানো গেছে। আর এই যে সাপটা দেখা গিয়েছে, এই সাপটাই হচ্ছে সেই ভয়ঙ্কর দেও যে মারা গিয়েছে। আর এরপরই লাশটা পুরানো সম্ভব হয়েছে। যদি লাশটা এভাবে থাকতো এবং ওই দেওটা সে ব্ল্যাক ম্যাজিক করতে সক্ষম হতো, তাহলে ভয়ঙ্কর একটা বিপদ হতো। মূল ব্ল্যাক ম্যাজিক যার উপরে করা হয়েছে তার পরিবার শেষ হয়ে যেত, আর আপনারাও আস্তে আস্তে আক্রান্ত হতেন। তবে আসলে ওই তান্ত্রিক, নয়াদিল্লির ওই তান্ত্রিক কোন ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিক করেছে এটা ওই পুরোহিত বলতে পারেন নাই। পুরোহিত আরো একটি ব্যাপার বলেন, সেটা হচ্ছে যে আজকের এই ঘটনার পর থেকে তিনি আর কোনো ধরনের প্যারানর্মাল কাজে সহযোগিতা করতে পারবেন না, এটাই নাকি নিয়ম। উনি বলেছিলেন যে উনি এই কাজ করার পর, এরপর যদি কোনো প্যারানর্মাল কাজ সমাধানের জন্য উনি চেষ্টা করেনও, তাহলে সেটা সফল হবে না, উনি ব্যর্থ হবেন। এটাই নাকি কাজের একটা ধরন। এরপরে উনি আর কখনো প্যারানর্মাল কাজ হাতে নেন নাই, সমাধান করেনও নাই। তো এটাই এক রহস্যময় ব্যাপার। আসলে পৃথিবীতে কতই না রহস্যময় ব্যাপার ছড়িয়ে ছিটিয়ে আছে, কত ধরনের জাদু রয়েছে। মিশরীয় জাদু, তারপর সিন্ধু সভ্যতার জাদু, আর কত ধরনের জাদু রয়েছে যার কতগুলো আমরা জানি। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় আমাদের মনে আসতেই পারে, সেটা হচ্ছে যে মাধ্যম হিসাবে কিভাবে জাদু করা হয়। আমরা অনেক সময় দেখি কাকের উপরে, কবুতরের উপরে, মাছের উপরে, শিং মাছ, মাগুর মাছ, এদের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। দেখা যাচ্ছে যে এগুলো যখন মারা যায়, সেই সাথে একজন মানুষও মারা যায়। তাহলে বোঝা গেল মাধ্যম হিসাবে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা যায়। মাধ্যম হিসাবে যাকে ব্যবহার করা হবে সেও তো মারা যাবেই, আর যার উপর করা হচ্ছে সেও মারা যাবে। এভাবেই এই ভয়ঙ্কর এক প্রাচীন কালো জাদুর বলি হয়েছিলেন এই ভদ্র মহিলা। তবে যেহেতু এই জিনিসটা কাটানো গেছে, নিজেদের অজান্তেই যার উপর করা হয়েছে তিনিও হয়তোবা বেঁচে গিয়েছেন। এভাবেই ওই মহিলা মারা গিয়েছিলেন, তার লাশটাও পুরানো সম্ভব হয়েছিল, হয়তোবা যার উপর করা হয়েছে উনিও বেঁচে গিয়েছেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের রবি ভাইকে, সাংবাদিক এনামুল হক আবির ভাইকে এবং মাশফিক ভাইকে। আপনাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, চেষ্টা, যার কারণে আজকের এই এপিসোডটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, আমাদের ঈদ স্পেশাল আয়োজনের এখানেই সমাপ্তি। ইনশাল্লাহ আসছে ঈদ উল ফিতরে আপনাদের জন্য আরও অনেক অনেক ভয়ঙ্কর ঘটনা যেন দিতে পারি, সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আপনারাও বেশি বেশি করে আমাদেরকে ঘটনা পাঠান, আপনাদের কাছে সবসময় এই অনুরোধটাই আমরা রাখবো। সত্য ভয়ের ঘটনাগুলো পাঠিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, যাতে আমাদের চলার পথ মসৃণ হয়, অনেকটা পথ আমরা একসাথে পাড়ি দিতে পারি। পুরো এই আয়োজনের সাথে যারা যারা যুক্ত ছিলেন, যারা ঘটনা পাঠিয়েছেন, যারা ঘটনা প্রস্তুতে সহায়তা করেছেন, ঘটনা প্রচারে সহায়তা করেছেন, পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ধৈর্য ধরে আমাদের এই এপিসোডগুলো শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার হর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসছে সোমবার হরর নাইট এপিসোডে নতুন কিছু ঘটনা নিয়ে হাজির হব, শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,